exclusively on FusionBD.com.
Facebook এর মাধ্যমে আমরা এখনই কানেক্টেড হয়ে গেলাম, সো হ্যালো ফেসবুক অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ভূস্টুডিও শুনছেন আপনি ফেসবুকের থ্রুতে এখন। সো ফেসবুকে যে মানুষগুলো অলওয়েজ বেশ অ্যাক্টিভ থাকেন তাদেরকে বলছি facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm দুটো পেজের মাধ্যমে অডিও লাইভে কিন্তু আপনি কানেক্টেড হয়ে গেলেন। সো এখানটায় কী হচ্ছে আপনি বুঝতেই পারছেন, আপনার হার্টবিটটা একটু পর হয়তো বা বেড়ে যাবে। বাট এতটুকু বলবো যে এই ধরনের ব্যাপার সেবার, প্যারানর্মাল ব্যাপার সেবার বা ভৌতিক ব্যাপার সেবারগুলো আসলে যারা স্বাভাবিকভাবে নিতে পারেন না তাদেরকে যেটা বলবো যে আপনি যেটা করবেন যে আজকের ঘটনাগুলো হয়তো বা আপনি স্কিপ করে যাবেন আজকের প্রোগ্রামটা, বাট একটা রিকোয়েস্ট করবো যে একটা দিন আপনি হয়তো বা ট্রাই করতে পারেন। বাট ব্যাপারটা যদি এমন হয়ে যায় যে এটা আপনার জন্য খুব বেশি হার্মফুল বা আপনার পক্ষে নেওয়াটা সম্ভব না, দেন আই এম ভেরি সরি ফর ইউ। বাট যেই মানুষগুলো ভয়ের টেস্টটাকে অন্যভাবে এনজয় করতে চান, মানে ভয়টাকে এনজয় করতে চান, তাদেরকে বলছি বৃহস্পতিবার রাতটা আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এখানটায় অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স আমরা আপনাদেরকে দেওয়ার ট্রাই করি এবং দিয়ে থাকি প্রত্যেকটা বৃহস্পতিবার। জাগো এফএম 94.4 অসংখ্য গল্প, অসংখ্য ঘটনা শুনিয়ে যাচ্ছি আমরা, অ্যান্ড দিস ইজ ভোট স্টুডিও। এনিওয়েজ অ্যান্ড ফাইনালি আজকের প্রথম স্লটের যেই দুজন গেস্ট তাদেরকে আমরা অন এয়ার পেয়ে গেছি, জাস্ট তাদের সাথে এখন পরিচয় হওয়ার সময়। খুব একটা সময় আর আমরা নিচ্ছি না আজকের ভোট স্টুডিওটা শুরু করার জন্য, বাট তার আগে আবারও বলছি এখানটায় যেই দুজন এই মুহূর্তে আমার সামনে আসেন তারা কীভাবে আসলে এখানটায় আসলো তাদের কাছে প্রথম প্রশ্ন। কি নাম ভাই আপনার?
মোহাম্মদ ইসমাইল হাসিন।
ইসমাইল ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি,
আমি বেশ ভালো। তো ইসমাইল ভাই এখানটায় আপনি আসলেন কিভাবে আজকে?
আমি গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলাম তারপরে।
ওকে, সো দ্যাট মিনস বুঝতে পারছেন যারা শুনছেন যে রেজিস্ট্রেশন ছাড়া আসলে এখানে আসার কোনো ওয়ে নাই। সো অফকোর্স আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, মোবাইল ফোনের মেসেজে যাবেন, যাওয়ার পর আপনি লিখবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর প্রফেশন এবং পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। সো ইসমাইল ভাই সিস্টেমটা কি এটাই ছিল আপনার?
জি
রাইট। সো ফাইনালি আপনি এখানে আসলেন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করার জন্য। কি করা হয় ইসমাইল ভাই?
জি আমি স্টুডেন্ট উত্তরা মাইলস্টোন কলেজ।
উত্তরা মাইলস্টোন কলেজ। সো ডেফিনেটলি আপনার কাছ থেকে ঘটনাগুলো আমরা শুনবো। আরও একজন গেস্ট রয়েছেন তার সাথে আমরা একটু পরিচিত হবো। কি নাম ভাই আপনার?
শিপন।
শিপন ভাই, শিপন ভাই কি করা হয়? স্টুডেন্ট?
জি আমি স্টুডেন্ট না, আমি একটা জব করি।
জব করছেন। তো ভূত স্টুডিও শুনছেন কতদিন যাবত?
শুনছি তো প্রায় এক বছর হবে।
এক বছরের মতো। ভালো লাগে প্রোগ্রামটা?
হ্যাঁ খুব ভালো লাগে প্রোগ্রামটা।
ওকে, সো শিপন ভাইয়ের কাছে আমরা যাবো, এক এক করে আজকের সবগুলো ঘটনা আমরা শুনবো। সো শিপন ভাই প্রথম কোন ঘটনাটা শুনবো আজকে আমরা?
প্রথম ঘটনা স্টোরিটা হলো আমার নানির বাড়ির ঘটনা।
এটা কি আপনার সাথে ঘটে যাওয়া?
জি আমার সাথে ঘটে যাওয়া। আমার বাবার সাথে রাগারাগি করে আমি আমার নানুর বাড়িতে চলে যাই রাত্র 10টা বাজে। তো ওইখানে যাওয়ার পথে রাত্রে মানে বাড়ির রাস্তার দুই সাইডে অনেক জঙ্গল থাকে, বাজার থাকে। তো আমি রাস্তায় উঠলাম, ওঠার পর ওইখানটায় কিছু দূর হাঁটার পরে মানে এমন একটা হাওয়া মানে ভিতর থেকে ওখান থেকে বাহির থেকে আসলো, আমার শরীরটা হঠাৎ করে অন্যরকম হয়ে গেল। তো কি বলবো, আমার নিজেরই ভয় লাগতেছে ওই জিনিসটা ফিল করার পরে। যাই হোক, ওইখানটায় পরে দুইটা কাটা মাথা নেই, দুজনের দুটা মাথা নেই, সামনে একজন পিছে একজন। আমি কি করব ভেবে পাচ্ছি না যে কি করবো এই জায়গায়, কি করা উচিত আমার। পরে ভাবলাম যে মুরব্বীদের কাছে তো অনেকেই শুনছি যে পিছন দিকে তাকানো যাবে না, আমি এই ভেবে সমান দিকেই চলতেছি। চলার পর আমার পকেটে দুটা সিগারেট ছিল, একটা কাঠি ম্যাচ ছিল, একটা সিগারেট জ্বালালাম, জ্বালানোর একটা টানও দিতে পারলাম না, সিগারেট অটোমেটিক নিভে গেল,
একা একাই নিভে গেল।
শুধু অবাক হয়ে তাকাই থাকলাম, সিগারেটের ফিল্টারটা শুধু আমার হাতে আছে, অথচ আগুন নেই। কিছু দূর হাঁটলাম, হাঁটার পর বীজ পরে একটা নামে বাড়িতে যেতে একটা বীজ পরে, সেই বীজটা পার হওয়ার পর ওই গ্রাম অঞ্চলে যেই পাটগুলো লাগায় পাট ক্ষেত যাকে বলে, সেই পাট ক্ষেত পাটগুলো শুধু দুলতেছে ওইখান থেকে একটা ভয় বের হয়ে আসলাম, এখানে ব্রিজের ওই পার আসলাম। এখানে আসার পরও দেখি সেম ঘটনা। ওইখান থেকে যাওয়ার পর বাজার নানির বাড়িতে যাব, কিছু দূর মানে প্রায় আইসা পড়ছি, এখানে একটা বাজার পড়ে, যেরকম আমার নানির বাড়িটা পড়ে সরিষা বাড়িতে জামালপুর জেলায়। ওই বাজারেতে আপনার আবার সেই একই সেম ঘটনা, যে ঘটনাটা হয় একটা আগুনের বড় একটা গোলা ঠিক আমার সামনে দিয়েই যাইতেছে, যাওয়ার পর অনেকগুলা কুকুর ওর পিছে দৌড়াইতেছে। অন্ত ভাই আমি কি বলবো ভাই, যে আমি নিজেই ওখানে যে এমনটা হয়ে গেছি যে আমি একটা ঘটনা পার করে আসলাম, এবার আরেকটা
ঘটনা
শুরু হলো, যে ভাবতেছি যে কি হচ্ছে আমার সাথে। যাই হোক, ওইখানে পার হওয়ার পর কবরস্থান, আবার কবরস্থান পড়লো। আমি ভাবতেছি আমি কেন বাবার সাথে রাগ করে আমি নানু বাড়িতে আসলাম, আমার এটা তো উচিত ছিল না, লাস্ট হতো ভাই ঘটনা দিতে পারতাম না। ওইখানে পড়ার পরে ওই ঠিক যে দুটো লোক ছিল তাদের মাথা ছিল না, ওনারা আবার সামনে করছে। সামনে পড়ার পর পরে ভাবতেছি যে না, ওইখানে যেভাবে পার হয়ে আসছি এখন তো তাই করতে হবে, ঠিক ওইভাবে আমি হাঁটতেছি সামনে দিয়ে, পিছন দিকে তাকাইতেছি না। ছোট্ট আরেকটা ব্রিজ পরে সেই ব্রিজটার উপরে উঠছি, মনে হয় ব্রিজটা ভেঙে যাইতেছে,
শব্দে
ভেঙে, মানে আমার কাছে মনে হচ্ছে ব্রিজটা ভেঙে যাইতেছে, কিন্তু আসলে ব্রিজটা ভাঙতেছে না, মানে আমার ভয় দেখাবার জন্য আমি যেন পিছন দিকে দৌড় দিই, কিন্তু আসলে ব্রিজটা ভাঙতেছে না, আমি সামনের দিকে আগাইতেছি।
ওই রাস্তায় তখন অন্য কেউ ছিল না?
না, কেউ ছিল না, রাত্রে 11টা বাজে, কেউ ছিল না। এমনি গ্রাম অঞ্চলে সচরাচর লোক থাকে না, রাত 10টার পরে লোক থাকে না। তো আবার বাজার পরে নানুর বাড়ির সেম কাছাকাছি একটা বাজার পরে, সেই বাজারের বাসগুলো এমন ভাবে নিচে পড়তেছে, উপরে উঠতেছে,
একা একাই
নিচে পড়তেছে উপরে উঠতেছে। তো আমি অনেকক্ষণ পরে দাঁড়ালাম, 5 মিনিট ওখানে দাঁড়ায় থাকলাম যে আমার কি করার উচিত। পরে ভাবলাম যে বাসের উপরে তো ঠ্যাং দুটা, দুই পা দুইটা ভাবে দুই দিকে রাখা যাবে না, দুই পা একসাথে জোড়া করে লাফাই যেতে হবে, বাসটা যখন পড়বে লাফাই যেতে হবে, আর আমি যদি দুই পা দুই দিকে করে লাফাই রাখি তাহলে আমার বাসটা উপরে তুলে নিবে, কোথায় যে রাখবে আমি নিজেও জানি না। আমি পা দুইটা একসাথে জোড়া করে লাফাই লাফাই যেতেছি, অনেকক্ষণ 50টা বাস হবে এরকম ভাবে পড়ছে। পড়ার পর আমি দুই পা একসাথে করে লাফাই গেছি, লাফাই যাওয়ার পর আমি আমার নানুর বাড়িতে যাওয়ার পরেই আমি সেন্স মিস হয়ে পড়ে গেছি, মানে তার দ্বিতীয় দিন আমি আমার মানে জ্ঞান ফিরে আসছে। পরে আমার নানু আমার জিজ্ঞেস করলো কি হয়েছে, বললাম যে এই ঘটনা আমার সাথে হয়েছে,
একটা ঘটনার মধ্যে আমরা বলবো যে দুটো ঘটনা, দুটো জায়গায় একই ধরনের এক্সপিরিয়েন্স, সেম যখন জায়গা চেঞ্জ করলেন সেম ধরনের এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্স গুলো মূলত ঢাকার বাইরে অনেকের সাথে কিন্তু ঘটে, যে বাস ছাড়টা যেন ভেঙে পড়ছে, বা আপনি যে রাস্তায় বা যে কালভার্টের উপর আছেন হুট করে ভাবছেন যে এখনই মনে হয় রাস্তাটা ভেঙে যাবে, দুটুকরো হয়ে যাবে, আপনি মাঝখানে পড়ে যাবেন, বা কোনো একটা সাইডে আপনি পড়ে যাবেন, কিংবা একটা দমকা একটা বাতাস যাচ্ছে, একটা বাতাস আপনি উড়ে যাবেন, অর সামথিং লাইক দ্যাট। মাঝে মাঝে কিন্তু এরকমটা ফিল হয়, এরকমটা কিন্তু ঘটে, আপনি হয়তো বা ভাবছেন যে এটাও কি সম্ভব, এরকমটাও কি হয়। হ্যাঁ, এরকমটা হয় এবং এরকমটা প্রতিনিয়ত ঘটে, এবং সেই ঘটনা যেই ঘটনাগুলো যেভাবে ঘটে এবং সেই আয়োজনগুলো নিয়ে যে আয়োজনটা এই মুহূর্তে হচ্ছে, সেই আয়োজনটার নাম ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও মানে ব্রাত্রি বাই প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। চানাচুর আর স্পাইসি মশালার মারদাঙ্গা এক ম্যাচ ফিকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে যোগায় সাহস, যার নাম প্রাণ ঝাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনাকে থাকতে হবে একদম রাত 1টা পর্যন্ত, ঘুরিতে সময়টা বলছে এই মুহূর্তে 10:26। সো এরকম করে আরও বেশ কিছু ঘটনা, একটা ঘটনার পর আরেকটা ঘটনায় আমরা যাব, বাট কেমন লাগলো সেই ফিডব্যাকটা জানাবেন। শিপন ভাইয়ের প্রথম স্টোরিটা আমরা শুনছিলাম, সো ঝটপট করে মোবাইল ফোনে মেসেজ ফোনে যাবেন, যাবার পর লিখবেন আর জে এফ এম স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর আপনার মেসেজ এবং পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। এবং জামালপুর থেকে অনেকেই শুনছেন, যেমন একজন বলছিলেন যে শিবুল ভাই আমিও জামালপুরের দেওয়ানগঞ্জে থাকি, ওকে কোন দিকের ঘটনা? ডেফিনেটলি আমরা যখন আবার শিবুল ভাইয়ের কাছে যাবো তার কাছ থেকে আমরা জানবো, বাট কিছু কিছু সময় মনে হয় আমরা কোন জায়গায় ঘটলো বা কোন গ্রামে ঘটলো সেটা আমরা বলবো না, বিকজ এমনও তো হতে পারছি যে যেখানটার ঘটনা সেই জায়গাটাই আপনি আছেন, তো তখন হয়তোবা আপনি প্রচণ্ড রকম ভয় পেয়ে যাবেন। এই মুহূর্তে হয়তোবা আপনার বাসা থেকে বাইরে যাওয়াটা বা বের হওয়াটা খুব বেশি দরকার, তখন এমনটা হবে যে হয়তোবা কিছুই আপনি ফেস করবেন না, হয়তোবা কিছুই ঘটবে না এমনটা, যেমনটা শিবন ভাই ফেস করেছিল। তাও একটা যদি বলি যেটাকে কি বলে যে একটা ভয় কাজ করে, রাইট, একটা ফোবিয়া হয়ে যায়। অনেকেই আছেন ফেসবুকে, দেখতে পাচ্ছি অচিন দেশের রাজকুমার আর এইচ আকাশ গাজীপুর থেকে শুনছি, ধন্যবাদ আকাশ ভাই। কেমন লাগলো প্রথম যে ঘটনাটা শুনলাম, ঝটপট করে জানাবেন কেমন লাগলো। আর অনেকেই আছেন এবং বলছি যে কথাটা ছিল যে ভূত স্টুডিও চলছে, রাইট, ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর উইথ আর জে অপূর্ব। আর যেই স্টেশনটা আপনি শুনছেন ফ্রিকোয়েন্সিটা একটু মিলিয়ে নেবেন, 94.4, আর রেডিওটার নাম জাগো এফএম, দ্যাটস ইট। যেমনটা আর যে তুষার, ওকে, তিনি জাগো এফএমকে খুব ভালোবাসেন, যেমনটা নসিবুল ইসলাম বলছেন ভালো লাগলো গল্পটা। সো ফেসবুকের থ্রুতে এবং এসএমএস এর থ্রুতে আপনি জানিয়ে ফেলতে পারেন। ও হ্যাঁ, ফেসবুকে অডিও লাইভ যেহেতু চলছে, অডিও লাইভে আপনি জয়েন করবেন ঝটপট করে, চাইলে আপনার প্রিয় মানুষটাকে ট্যাগ করতে পারেন আজকের পোস্টে কিংবা অডিও লাইভে facebook.com/জাগো এফএম এবং facebook.com/অপূর্ব.fm দুটো পেজের মাধ্যমে আপনি শুনতে পারেন চাইলে আমাদেরকে। মেহেদি বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে গাজীপুর থেকে রয়েছেন, রনি, এদিকে জাকারিয়া তিনি আছেন আমাদের সাথে, এরকমটা করে দেখতে পাচ্ছি। সুমন হোসেন বলছেন তিনিও আছেন সাথে, সজীব বলছেন চাঙ্গাইল থেকে তিনি শুনছেন এবং প্রত্যেকটা বৃহস্পতিবার ভূত স্টুডিওর অপেক্ষায় তিনি আছেন। আর বাড্ডা থেকে শিরিন তিনিও শুনছেন আমাদেরকে, আমরাও আছি বাড্ডায়, বাট চলছে এই মুহূর্তে আড্ডা যেই আয়োজনটা নিয়ে, সেই আয়োজনটা হচ্ছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ ঝাল চানাচুর, আপনার প্রাণে সাহস জোগায়। সো প্রাণে দুর্দান্ত সাহস নিয়ে আপনি থাকবেন রাত একটা পর্যন্ত, ঘটনার পর ঘটনা, এরকম আরো কিছু ঘটনা নিয়ে আমরা থাকছি। সো প্রবাস থেকে যারা শুনছেন তাদেরকে বলছি ফেসবুকে, পোস্টে, অডিও লাইভে, যে কোনো মাধ্যমে আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। জাহিদ মিয়া, আমি তো ভীষণ ভালো জাহিদ মিয়া, আপনার কি খবর, কেমন আছেন আপনি এবং ভূত স্টুডিও কেমন এনজয় করছেন, সে কথাটা জানিয়ে ফেলতে পারেন। জিতান সজীব তিনি আছেন একা ঘরে এবং পরিবেশটা একদম অন্ধকার, শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, বাহ বেশ ভালো লাগছে। অনেকেই ভূত স্টুডিও শোনার জন্য একটা অন্যরকম পরিবেশ ক্রিয়েট করে শুনে, সো আপনাদেরকে এই এই অ্যাক্টিভিটিটাকে আমি বেশ অ্যাপ্রিসিয়েট করি, বিকজ এই ধরনের ঘটনাগুলো আপনি একদম আলো জ্বালিয়ে যখন শুনবেন বা প্রচণ্ড ব্যস্ত রাস্তা, এখন যেই মানুষটা বাড়ি ফিরছে তার ক্ষেত্রে হয়তো বা ইটস ওকে, বাট আপনি যখন ভূত স্টুডিওটা খুব রকম ভালোবাসেন তখন মনে হয় যে আপনার পরিবেশটা যদি ওরকম থাকে না তাহলে তো একদম ডিরেক্টলি শোনায় সোহাগা, যেটাকে বলা হয়। রাব্বি তিনি আছেন আমাদের সাথে, কিবিয়া তিনি শুনছেন ভয় লাগছে, তো ভয়টাকে জয় করতে হবে, খেতে হবে প্রাণ ঝাল চানাচুর এবং শুনতে হবে ভূত স্টুডিও। আর এদিকে আরও অনেকেই রয়েছেন, যেমনটা আচ্ছা সানবিম বলছেন ভালো লাগছে, তো ওকে আমাদেরও বেশ ভালো লাগছে। মাধবদী থেকে দেখতে পাচ্ছি ইমরান তিনিও জয়েন করলেন, সো এইভাবে করে আপনাদের কাছে আমরা আবারও ফিরবো, বাট তার আগে এই মুহূর্তে ইসমাইল ভাইয়ের কাছে যাব, তার প্রথম এক্সপিরিয়েন্স আমরা শুনবো। সো ইসমাইল ভাই কোন ঘটনাটা শুনবো আমরা বাড়িতে, আপনার নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা?
জি না ভাই, আমার একটা মামার সাথে শোনা ঘটনাটা।
ওকে, মামার কাছ থেকে শুনে আসে সেই ঘটনাটা আমরা শুনবো, বাট একইভাবে আরও বলবো আপনাকে, যিনি শুনছেন এই মুহূর্তে ঘরে বাইরে হোয়াটএভার যেখানে থাকুন না কেন, আগামী পর্বে এই হট সিটটায় আপনি বসবেন, আপনার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো শেয়ার করবেন, তার জন্য RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। সো ইসমাইল ভাই আমরা ঘটনায় যাচ্ছি।
জি ভাই, ভাই আমাদের সমাজ আপনার ব্ল্যাক ম্যাজিকটা অনেকটা বেশি পছন্দ করে।
আচ্ছা,
যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে এটা, তো দুইটা লোক আপনার দুইটা মেয়ে মারা যায়
ব্ল্যাক ম্যাজিকের কারণে,
না আপনার এমনি পানিতে ডুবে মারা যায় স্কুল যাওয়ার সময়।
সেটা কি স্বাভাবিক মৃত্যু ছিল?
জি, স্কুল থেকে আসার সময় মারা যায়।
ওকে,
তো মারা যাওয়ার পর আপনার লাশটা দাফন করা হয়, তো দুইটা লোক আপনার ব্ল্যাক ম্যাজিক করার জন্য আপনার ওই লাশটা কাটতে যায় মাথা,
কবর থেকে বের করে।
জি জি, তো ওরা যখন যায় তো আমাদের সচরাচর আপনার কবরে যখন এই কাজ করতে চায় তখন আপনার গায়ে কোনো পোশাক থাকবে না, তো ওরা আপনার ইতে পোশাক সব খুলে ফেলেছে। পরে ওরা যখন যায় তখন যখন কবরটা করে তো ওরা একটা স্মেল পায়, পরে ওরা ভীত হয়ে যায় প্রচণ্ড, কিন্তু ওরা যেহেতু ভীত হয়ে যায় ওদের যে
মানে লাশের গন্ধটার কারণে কি?
জি জি, ওরা যে গুরু ওদের যে শিখিয়েছিল উনি কিন্তু ওইটা করেই ওনার কাছে কোনো আপনার আছে তিনটা মাথা আছে আপনার ওই মেয়ের মাথা তিনটা আছে এখন যিনি ওই গুরু
ওকে
ওনারা ও ভাই গুরুর কথা আমি একটু বলবো
জি শিওর
জি উনি গুরুটা কি করে আপনার ওই মাথাগুলো জাগ্রত করে দিন উনি কালী সাধনার মাধ্যমে মাথাগুলো জাগ্রত করেন ওই মাথাগুলো আপনার যখন প্রতি সপ্তাহে উনি একদিন বের করেন প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিন সোমবারের দিন বের করেন উনি মাথা যখন মাথাগুলো যখন হাসিয়ে দেন আসিয়ে দেন তখন ওই ওগুলা হাসি হাসি দেয় তো ওই দুটা লোক আপনার শিখতে চাইছে ব্ল্যাক ম্যাজিক তো পরে কি করে আপনার কবরে যায় কবরে যাওয়ার পর কবরটা বসে দিতে আপনার বিভিন্ন রকম আওয়াজ দেয় যখন ওরা যায় ওদের মধ্যে একটা ছিল খুব ভীতু পরে ও কবরে যায় কবরে ওঠার পর লাস্টে যখন দেখে তখন লাস্ট দুইটা হাসি দেয় পরে দুইটা হাসি দেয় কিন্তু যেটা পিছন যেটা লোকটা ভীতু ছিল ও প্রচন্ড ভয় পায় ও বলে যে না চল যাই কিন্তু বললো না আমার নিয়ে যাবো পরে যখন মাথাটা কেটে নিয়ে আসে নিয়ে আসার পর যখন ওখানে চলে আসে তখন বিভিন্ন রকম শব্দ শোনে এবং পিছনে যে আপনার ভীত যে লোকটা পিছনে থাকে ছিল সে আপনার ওখানেই চেঞ্জেস হয়ে যায়
আচ্ছা কিছু দেখে কি সেন্সড হয় নাকি
যে আপনার পিছনে তাকানো মাত্র পিছনে অদ্ভুত কিছু আপনি দেখেছিল ও
তার মনে ছিল না
যে আপনার ওই যে লাস্টটা মাথাটা যে আপনার নিয়েছে ওই মাথাটা আপনার দাঁড়ায় আছে কবর থেকে উঠে
ওকে
তারপরে আপনার নিয়ে আসে তারপরে ওই যে গুরুর কাছে নিয়ে আসে গুরু তারপরে আপনার ও যখন সাধনা বসে কালী সাধনা আপনি সচরাচর আপনার এটা পূর্ণিমা রাত্রে করতে হয় তো রাত্রে করতে গিয়ে আপনার ওর কি হয়েছে আপনার সাধনাটা হয়তো যে কোনোভাবে ভুল হয়েছে পরে আপনার ও পুরো সেন্স আপনার অন্যরকম হয়ে গেছে অ্যাবনরমাল টাইপের পরে ওর গুরুকে এসে বলে যে তুই ভয় পেয়েছিস নাকি বলো না আমি পাই নাই কিন্তু আমার সাহায্য ছিল ভয় পেয়েছে পরে যে সাথে ভয় পেয়েছিল ও দুই দিন পর মারা যায়
মানে যেই মানুষটা হচ্ছে কবরস্থানে যখন মাথাটা নিয়ে আসতেছিল পিছিয়ে যিনি তাকালো সেন্স ছিল সেই মানুষটা
জি দুই দিন
মারা যাওয়ার কারণটা কি ছিল
মারা যায় আপনার ওই যে ভয়ে পৌঁছে গিয়েছে আপনার কবরের ভিতর তো সাধারণভাবে ভয় লাগে সাধারণ মানুষ
খুবই স্বাভাবিক
জি ভয়ের কারণে আপনার অদ্ভুত কিছু দেখার কারণে মারা যায় ও আর পরে যে আপনার মাথাটা নিয়ে আসলো যে সাহস করে পরে আপনার গুরুর কাছে এসে ওই সাধনা করার সময় ও আপনার সাধনায় ভুল হওয়ার কারণে আপনার ওর সেন্স অন্যরকম হয়ে যায় আপনার অ্যাবনর্মাল টাইপের হয়ে যায় ও পরে আপনার ও মারা যায়নি কিন্তু আপনার আর কোনো কাজ করতে পারে না অক্ষম মানে কোনো কিছু আপনার পাগল টাইপের হয়ে গেছে ও
ওকে অদ্ভুত আর একটা ঘটনা শুনলাম এবং এই ব্যাপার স্যাপারগুলো মানে প্রতিনিয়ত যখন ঘটে আমরা সবসময় একটা কথাই বলি ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা রিলিজিয়াস দিক থেকে চিন্তা করলেও যদি বলি বা যে কোনো জায়গা থেকেই মানে এই কাজটা বেশ খারাপ একটা কাজ বা বাজে একটা কাজ এই কাজটার সাথে যখন আপনি সম্পৃক্ত হবেন কোনো না কোনো প্রবলেম আপনার সাথে ঘটবে আবার কখনো কখনো এমনটা হবে সেই প্রবলেমটা আপনার সাথে ঘটবে না বাট আপনার ফ্যামিলির কোনো না কোনো একটা মেম্বারের সাথে ঘটবে এবং সেটা ঘটবেই এটা অনেকেই যেটা বলেন দ্যাটস ওয়াই এই ধরনের ডেভিল ওয়ার্কশপ বা যেটাই বলি না কেন বা বাজে কাজ এই কাজগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই ভালো এবং অনেকেই হয়তো বা শেখার আগ্রহ যে ব্ল্যাক ম্যাজিক শিখবেন বাট প্রথমত এটা যেটা বলছিলাম যে রিলিজিয়াস জায়গা থেকেও কিন্তু ঠিক না তো সব কিছু মিলিয়ে এটা বেশ বাজে একটা ডিসিশন যদি আপনি নিয়েও থাকেন যিনি শুনছেন এই মুহূর্তে এটা এন্ড বা এন্ডিংটা যেটাই বলি না কেন সেটা কিন্তু খুব একটা পজিটিভ না সো দ্যাটস ওয়াই যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের ব্যাপার স্যাপার থেকে বের হয়ে আসতে হবে এবং এই ধরনের অ্যাক্টিভিটি যখন আপনি জড়াবেন তখন মনে রাখতে হবে যে আপনার সাথে হয়তো বা কিছু না কিছু ঘটবে অনেকেই বলছেন যে ভূত স্টুডিওতে আমরা কেন ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আসলে গল্প ব্রডকাস্ট করি এবং ফাইনালি অনেকদিন পর আজকে ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা ছোট্ট একটা ঘটনা আমরা শুনলাম অ্যান্ড এখানে অ্যাওয়ারনেসের একটা ব্যাপার ছিল অনেকেই ট্রাই করে থাকেন ব্লাড বাট প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম রাইট বা যেখানে আপনি ট্রাই করেন না কেন কোথাও এই কাজটা ট্রাই করাটা উচিত না সেটা আপনার ঘরে হোক বাইরে হোক হোয়াট এভার দ্য প্লেস এনিওয়েজ দিস ইজ ভূত স্টুডিও আর এভাবে করে ভূত স্টুডিও হয় প্রত্যেক বৃহস্পতিবার যদিও আজকে অপূর্ব আছি আপনাদের সাথে এবং আগামী পর্বে যদি আপনি চান আসতে স্টুডিওতে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য দ্যাট মিনস ভূত স্টুডিওতে সেক্ষেত্রে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন বাট রেজিস্ট্রেশনের নিয়মটা একটু পর বলবো কিছু SMS পড়বো তারপর যখন ফিরবো তখন রেজিস্ট্রেশনের নিয়মটা বলছি সিথি বলছেন লালবাগ থেকে খুব ভালো লাগছে নয়ন ফতুল্লা থেকে বলছেন, ভাইয়া আমি আমি আর আমার আম্মু দুজন মিলে শুনছি, ধন্যবাদ আপনাকে এবং আপনার আম্মুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। লুয়ে রয়েছেন আমান নারায়ণগঞ্জ থেকে, সেকেন্ড স্টোরি ওয়াজ গুড, ওকে। মাশরাফি বলছেন মিরপুর থেকে, ঘটনাটা বেশ ভালো লাগলো এবং আরও ভয় পেতে চাই, তো আরও ভয় পেতে চাইলে থাকুন রাত একটা পর্যন্ত। মাশফি বলছেন মণিপুর থেকে, তিনি আছেন দিকে দেখতে পাচ্ছি। কবির বলছেন রামপুরে থেকে, তিনি শুনছেন এবং খুব ভয় তার লাগছে। আর রফিক তিনি আছেন এই মুহূর্তে সিমলা বাজার, আচ্ছা সরিষাবাড়ি থেকে তিনি আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, ওকে। রাজিন বলছেন কোরাবাড়ি থেকে তিনি শুনছেন, এবং তায়ান বলছেন ভালো লাগছে। সিফাত গাজীপুর থেকে আছেন তিনি, আর এদিকে তিনি বলছেন স্টোরিটা একটু অন্যরকম। রাইট, প্রত্যেকটা ঘটনায় আমরা এখানে আসলে ভূত স্টুডিওতে সেই ঘটনাগুলোই ব্রডকাস্ট করি, যেই ঘটনাগুলো আসলে প্রকৃত অর্থে যদি বলি বা ভূত স্টুডিওতে যেই ঘটনাগুলো প্রচার করা হয় বা প্রচারযোগ্য, সেই ঘটনাগুলো না কোনো আপনি ব্যাখ্যা পাবেন না বা সেই ঘটনাগুলো না কোনো উত্তর আপনি পাবেন না। কেন হলো, কী জন্য হলো বা কেন ঘটলো, কীভাবে ঘটলো সেটা আপনি হয়তো বা জানতে পারবেন, বাট থাকে না যে কিছু কিছু প্রশ্নের আপনি কখনোই উত্তর পাবেন না। আপনি একটা ছায়া দেখছেন আপনাকে ফলো করছে, একটু পর দেখলেন সেই ছায়াটা নাই, আপনি সেই উত্তরটা কখনোই খুঁজে পাবেন না। আপনি দেখলেন আপনার রুমের লাইটটা দিব্যি ভালো, মাত্র বাজার থেকে কিনে আনা খুব ভালো একটা ব্র্যান্ডের লাইট, ঠাস করে লাইটটা ফেটে গেল। আপনি এরপর সব কিছুই চেক করলেন, আপনার বাসায় ইলেকট্রিসিটি লাইন চেক করলেন, এভরিথিং ইজ ওকে, বাট লাইটটা ফেটে গেল। এরপর আরেকটা লাইট আপনি সেই জায়গায় রিপ্লেস করলেন, সেটাও ব্লাস্ট হয়ে গেল। তখন হয়তো বা একটা প্রশ্ন আপনার ভিতরে কাজ করবে যে সামথিং ইজ রং, মেবি সামথিং ইজ রং, বাট কী হলো বা কেন হচ্ছে সেটার স্পেসিফিক কোনো ব্যাখ্যা বা কারণ আপনি কখনোই খুঁজে পাবেন না। আবার কখনো কখনো খুঁজতে যাওয়াটাও বোকামি। চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও, এখানে আপনি পার্টিসিপেট করতে পারেন। আর যেটা বলছিলাম, আগামী পর্বে যদি আপনি আপনার জীবনে ঘটে যাওয়া, আবার কখনো কখনো এমনটাও হয় যে আপনার জীবনে ঘটেনি বাট আপনি কিছু ঘটনা জানেন, যেই ঘটনাগুলো হয়তো বা আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, দাদা দাদি, আবার কখনো না কখনো আপনি কোথাও ঘুরতে গেলেন, সেখানকার কিছু ঘটনা আপনি জেনেছেন, তো সেই ঘটনাগুলো যদি আপনি শেয়ার করতে চান লাইভে, তার জন্য আপনি করবেন রেজিস্ট্রেশন। জি, আপনাকে বলছি RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন, আর পাঠাবেন 26969 এই নাম্বারটায়। জিনাত বলছেন ভূত স্টুডিও সবসময় বেশ ভালো লাগে, আজও শুনছি, খুব ভালো লাগছে আমার, ধন্যবাদ আপনাকে ভূত স্টুডিও শোনার জন্য। আর অর্ক বলছেন আমি ভূত স্টুডিও ডায়ার একজন ফ্যান, অ্যান্ড কীভাবে আসলে ফেসবুকে পাবো, ওকে। সো ফেসবুকে আপনি পাবেন অডিও লাইভ, একই সাথে ইউটিউবে জাগো এফএমের যে চ্যানেল রয়েছে, জাগো এফএম দা রিপোর্ট পয়েন্ট ফোর যে অফিসিয়াল চ্যানেল, সো সেখানটায় আপনি যখন যাবেন তখন ভূত স্টুডিওর প্রত্যেকটা এপিসোড আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এখন যেটা করব, আবারও এই মুহূর্তে আমরা শিপন ভাইয়ের কাছে যাবো, তার সেকেন্ড স্টোরিটা আমরা শুনবো, এরপর আবারও ফিরছি। যখন ফিরবো তখন কমেন্টস অ্যান্ড ফেস প্লাস হচ্ছে ফেসবুক লাইভে যারা যারা পার্টিসিপেট করছেন তাদের কথাবার্তাগুলো পড়বো এবং এসএমএস পড়বো 26969 নাম্বার থেকে আসা। সো শিপন ভাই, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এখন যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথে ঘটনা।
কতদিন আগের প্রায়?
2000 এরকম হবে, কারণ ক্লাস 5-6 পড়ি আমি সে সময়, ছোটবেলার এক কাহিনী। স্কুলে যেতাম আমি, স্কুল থেকে ফেরার পথে, স্কুল থেকে যখন ফিরতাম আমাদের বাড়ির পথে একটা খেজুর গাছ থাকে, ওইখানে আমার তিন বন্ধু ছিল, রাসেল, তপু, আমরা সবসময় একসাথে যেতাম, ওইখান থেকে খেজুর কুড়াতাম। তো ওরা একদিন যায় নাই আমার সাথে, আমার সাথে রাগারাগি করছে যে কোনো একটা কারণে, রাগারাগি করছে যায় নাই। আমি আমার প্রত্যেক দিন খেজুর গাছতলা যেতাম খেজুর কুড়াতে, ওইখানে সন্ধ্যার সময় যেতাম, সকালবেলা যেতাম। হুট করে একদিন দেখি অনেকগুলা লোক, তাদের ভিতরে ওই রাসেল আছে, তো বউ আছে। তখন আমি বলতেছি তোরা না আমার সাথে রাগারাগি করছ, তাহলে তোরা এখানে আসতেছ কেন, এখানে তো আসা ঠিক হয় না তোদের, কারণ আমি যেহেতু এখানে আসছি আমার সাথে কথা বলবি না, কেন এখানে আসছ? বলতেছে যাচ্ছি তাতে কি হয়েছে, আসছি যাচ্ছি, তোর মতো তুই খেজুর কুড়াবি, আমার মতো আমি খেজুর কুড়াবো, এরকম ভাবে বলতেছে। ওরা বললাম আচ্ছা ঠিক আছে, আমি এই বলে ওদের কাছ থেকে চলে যাই। পরের দিন সকালবেলা ভোরে চলে আসি আমি এখানে, আসার পর দেখি সেম, মানে যে লোকগুলো সেই পোলাপানগুলো ছিল, ছোট ছোট পোলাপান, একদম সাদা পোশাক পরা, সবচেয়ে সাদা পোশাক পরা, খেজুর কুড়াচ্ছে এখানে। সেদিন আর ওই রাসেলও দেখলাম না, তপুরও দেখলাম না, ঘটনা কি আজকে সকালবেলা ওরা আসো নাই। পরে বললাম যে তোমাদের নাম কি, তোমরা এখানে খেজুর কুড়াইতেছো? কখনো দেখি নাই তো, কখনো দেখি নাই তো তোমাদেরকে। আমাদের দেখো নাই, আমরা এখানেই থাকি, বলতেছে আমরা এখানেই থাকি। যাই হোক, বলতেছে যে চলো আমরা একসাথে খেলাধুলা করি। না, আমি তোমাদের সাথে খেলাধুলা করবো না, কারণ তোমাদের চিনি না আমি, কেন খেলাধুলা করবো?
আপনারা একদমই অপরিচিত ছিল।
অপরিচিত, কখনোই দেখিনি এই এলাকা, আমাদের এলাকায় কখনোই দেখিনি। তো বলছি তোমার সাথে খেলাধুলা করবো না। এক পর্যায়ে রাজি হয়ে গেলাম যে চলো খেলাধুলা করি। যে খেলাধুলাটা হয় ছোটবেলায় আমরা যেটা সব কয়েকজন বন্ধু বান্ধব মিলা যে চারপাশে গোল হয়ে বসি, বসে একটা জিনিস যে কোনো একজনের পিছনে লুকাবো জিনিসটা।
আচ্ছা,
একজন খুঁজে বের করবে, যে মাঝখানে থাকবে সে খুঁজে বের করবে। মানে ওদের ওদের প্ল্যান হলো যদি আমি খুঁজে না বের করতে পারি হয়তো বা আমার কিছু করবে, এরকম একটা কিছু ছিল। যাই হোক, আমি এরকমভাবে খুঁজতেছি পাইতেছি না। একবার খুঁজলাম পেলাম না, কিছুক্ষণ গেল দ্বিতীয়বার খুঁজলাম তাও পাইলাম না। আমি তৃতীয়বার যখন খুঁজলাম তখন বললাম যে ওর কাছে আসছে জিনিসটা, এক ধরনের একটা বল সিস্টেম, নাটক পিছনে লুকানো থাকে, চোখ বাধা থাকে, লুকায় রাখে। বললাম যে ওর কাছে আছে, পরে বলে যাচ্ছে ঠিক আছে। পরে ওর কাছ থেকে জিনিসটা বের হয়, বের হওয়ার পরে আমার বলতেছে কয় তোর ভাগ্যটা খুব ভালো, যদি এইবারই তোর লাস্ট চান্স ছিল, যদি না বের করতে পারতি তাহলে তোর এইখান থেকে যেতে দিতাম না। পরে আমার আব্বুর কাছে যাই, ঘটনাটা বলি, যাবো এরকম এরকম ওই খেজুর গাছতলা গেছিলাম, কিছু পোলাপান আমার এই কথা বলছে যে আমার নাকি এবার না পাইলে আমার আসতে দিত না। পরে আমার আব্বুর বললাম যে তাহলে আব্বু কী করবো, বলতেছে যে ওইখানে আর জীবনও যাবো না, কখনো যাবো না। যে ছোটোবেলা যে কাহিনী ছিল, পরে থেকে আমি ঢাকা চলে আসি। এই ঘটনাটার এই ঘটনাটার পরে আমি ঢাকা চলে আসি, পরে থেকে আমি এইখানেই বড় হয়েছি। এই ছিল ওই ঘটনা।
ওকে, ব্যাপারটাও বেশ অদ্ভুত একটা ঘটনা। আপনি খেলতে গেলেন, খেলতে যাওয়ার পর এমন কিছু মানুষকে আপনি পেলেন যে মানুষগুলোকে আপনি চিনেন না, বাট ওই এলাকাটায় আপনি থাকেন, এবং যেখানটার ঘটনা আপনি বলছেন সেখানে প্রায় কত বছর যাবৎ ছিলেন আপনি?
সেখানে ছিলাম ক্লাস 5-6 পর্যন্ত ছিলাম।
ওকে, মানে বড় হওয়াটা ওই এলাকাটায় ছিল?
ওই এলাকা।
তো অবশ্যই আপনার বয়সী ছেলে পেলে যারা ছিল তাদেরকে আপনি সবাইকে চিনতেন?
সবাইকে চিনতাম।
ওখানে প্রায় কতজন ছিল?
ওইখানে ছিল 7 জনের মতো।
7 জনের একজনকে আপনি চিনেন?
একজনকেও চিনতাম না।
ব্যাপারটা আসলেই বেশ অদ্ভুত যে একটা এলাকার বা একটা সার্কেলের 7 জন ফ্রেন্ড তাদেরকে উনি চিনতেন না। না চেনাটাই স্বাভাবিক, যে ফেস গুলো আগে দেখেন। বাট গ্রামে বা মফস্বলে যে ব্যাপারটা হয়, আশপাশে যারা থাকে কমবেশি সবাইকে চেনা জানাটা হয়, তাই না? তো সেই জায়গা থেকে আসলেই ব্যাপারটা বেশ উইয়ার্ড। 7 জন বা 8 জন মানুষ যাদেরকে আপনি একদমই চেনেন না, সেই মানুষগুলো আপনার সাথে যদি আপনাকে খেলার অফার করে তাহলে আপনি কি করবেন? এবং খেলার পর ফাইনালি যখন এমন একটা উত্তর পাওয়া যায় বা একটা ফিডব্যাক পাওয়া যায়, খুবই আশ্চর্য লাগে, তাই না? এমনও হতে পারত যদি সে খুঁজে না পেত সেই ব্যাপার, সেই জিনিসটা, তাহলে কি ঘটতো বা কি হতো একটু ভাবতেই অদ্ভুত লাগে। এবং আপনি একটু আগেই শুনলেন যে ওই ঘটনাটার পরপর আসলে তার ঢাকায় চলে আসা তার খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এই ব্যাপারটা যখন আপনার সাথে ঘটবে বা আমার সাথে ঘটবে, ঘটার পর আপনি ফিল করতে পারেন পার্সোনালি যে কতটা মানে ভয় লাগে, এবং ভয় লাগাটাও স্বাভাবিক। এবং এভাবে করে আরো বেশ কিছু ঘটনা আমরা শুনবো, বাট তার আগে যেটা বলবো, আগামী পর্বে ঠিক এরকম করে আপনিও আসতে পারেন, বাট মোবাইল ফোনের মেসেজে যাবেন, যাওয়ার পর লিখতে হবে আপনাকে RBS, তারপর নাম, তারপর লোকেশন, এবং প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে। আবারও বলছি, নাম্বারটা হচ্ছে 26969 এই নাম্বারটায় আপনি পাঠিয়ে দিবেন, এবং গল্পটা কেমন লাগলো সেক্ষেত্রে লিখবেন JFM। আবারও বলছি, কেমন লাগলো শিবম ভাইয়ের সেকেন্ড স্টোরিটা, ঝটপট করে মোবাইল ফোনের রিসেপশনে যাবেন, যাওয়ার পর লিখবেন JFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার মেসেজ, এবং পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটায়। আবারও বলছি নিয়মটা, 26969 RBS, তারপর নাম, লোকেশন, এবং আপনার মেসেজ, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আগামী পর্বে অবশ্যই লাইভে আপনার ঘটনাগুলো আমরা শুনবো, বাট তার আগে এই মুহূর্তে অনেকে আছেন SMS এবং ফেসবুকে অডিও লাইভে। বলছিলাম ফেসবুকে জাগরজি অফিসিয়াল ফেসবুক পেজ, উইচ ইজ ভেরিফাইড বাই ফেসবুক, একই সাথে apurbo.fm, facebook.com/apurbo.fm, দুটো পেজের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার কথাবার্তাগুলো আপনার মতন করে আমাদেরকে বলতে পারেন, রাইট? সো এখানটায় এই মুহূর্তে আছেন অনেকেই, তাদের কথাবার্তাগুলো একটু করে পড়তে চাই আমরা। যেমনটা অনিন্দিতা শুভ্রা, তার কাছে বেশ ভালো লাগে ভোজপুরি এবং ভোজপুরিও সবটা সময় শোনা হয় এভাবে করে। ধন্যবাদ আপনাকে এমডি রাব্বি, তিনি শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 এবং ভোজপুরিও আজকে তিনি বেশ এনজয় করছেন। আর মেহেদি বলছেন সবসময় শুনি মাকে নিয়ে, আজও শুনছি। আর শিবান্ত বলছেন তিনি আছেন এই মুহূর্তে দিনাজপুর, আচ্ছা দিনাজপুর থেকে তিনি আছেন। এবং আরো অনেকে অনেকেই রয়েছেন, যেমনটা আকাশ চৌধুরী, তিনি আছেন এবং লেট করে, আচ্ছা আচ্ছা শুনছেন তিনি এই মুহূর্তে, লাইট অফ করে শুনছেন, ইটস ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড অয়ন, তিনি এই মুহূর্তে রাজবাড়ি থেকে শুনছেন অ্যাপের মাধ্যমে, ধন্যবাদ আপনাকে। এবং চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রাথ্যু বাই প্রাণ ছালছানাচুর, যা প্রাণে সাহস যোগায় চানাচুর, এর স্পাইসি মশলার মারদানা, একটা ম্যাচমেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে যোগায় সাহস, যার নাম প্রাণ ছালছানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনাকে থাকতে হবে কটা পর্যন্ত বলছিলাম, রাত একটা পর্যন্ত থাকবেন। আর ঘড়িতে আপাতত সময়টা বলছে 10:47 এবং এভাবে করে আরো বেশ কিছু ঘটনা আমরা শুনবো, বাট রাইট নাও যেটা করবো, ছোট একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে আমাদের। ব্রেকের ওপারে যখন ফিরবো আবারও আপনাদের পাঠানো SMS কমেন্টস গুলো নিয়ে ফিরছি, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন জাগো এফএম 94.4। রাইট এন্ড ওয়েলকাম ব্যাক, চলছে ভূত স্টুডিও ব্রাথ্যু বাই প্রাণ ছালছানাচুর, এবং শুনছেন আপনি জাগো এফএম 94.4 উইথ আর জি অপূর্ব। আর ঘড়িতে সময়টা বলছে আমাদেরকে এই মুহূর্তে 10:49 এবং রাত একটা পর্যন্ত এভাবেই চলবে ভূত স্টুডিও উইথ আর জি অপূর্ব। আর আছেন আপনি আমাদের সাথে, সো ওয়েলকাম ব্যাক। একের পর এক আরো বেশ কিছু ঘটনা ওয়েট করছে, বাট আবারও বলছি JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর আপনার ফিডব্যাকটা আপনি পাঠিয়ে দিতে পারবেন 26969 এই নম্বরের মাধ্যমে। আগামী পর্বে আপনার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলো এখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করেনি, সেই ঘটনাগুলো আগামী পর্বে আপনি লাইভে বলতে পারেন চাইলে। বাট আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন, মোবাইল ফোনে মেসেজে যাবেন, যাওয়ার পর লিখবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন, আর তারপর আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দেবেন 26969। তার এক্সাম অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল, এক্সামটা ফাটাফাটি রকম ভালো হবে, এবং এক্সামের পর রেজাল্টটা জানাতে কিন্তু ভুলবেন না। সাকিব, তিনি এবং তার ছোট ভাই রাকিব শুনছেন এই মুহূর্তে বাড্ডা থেকে, বাড্ডা নতুন বাজার থেকে শুনছেন আমাদেরকে, ধন্যবাদ আপনাদের দুজনকেই। এবং এভাবে করে সবসময় থাকবেন। এবং কেমন লাগছে আজকে আপনাদের দুজনের ভূত স্টুডিও সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। শেখ শেজানুর রহমান সীমান্ত তিনি আছেন এবং আরও অনেকেই রয়েছেন, যেমন রায়হান খান সহ আরও অনেকে আছেন। তো বলছি ফেসবুকে থাকুন আমাদের অফিসিয়াল পেজ facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm এই দুটো পেজের সাথে, কারণ দুটো পেজেই চলছে অডিও লাইভ। যাই হোক, যদি ভূত স্টুডিও ভালোবেসে থাকেন অবশ্যই নিজের টাইমলাইন থেকে শেয়ার করতে ভুলবেন না। ওকে, সো এখন যেটা করবো, আজকের সেকেন্ড যে গেস্ট যিনি রয়েছেন ইসমাইল ভাই, তার কাছে আবার আমরা যাবো। তার জীবনে ঘটে যাওয়া আরেকটা ঘটনা আমরা এখন শুনবো। সো ইসমাইল ভাই, এখন কোন ঘটনাটা শুনছি?
জি ভাই, এটা আমার মামাতো বোনের সাথে ঘটা ঘটনা একটা।
কতদিন আগে প্রায়?
ওটা আপনার এক বছর
আগে। ওকে,
আমার খালা আপনার মেজো খালাটা মারা যায়, তখন আমি নানিদের বাড়ি যাই আপনার ওই কারণে। তো হঠাৎ আপনার আমার মামাতো বোন হঠাৎ একদিন রাত্রে আপনি চিল্লে ওঠে। পরে আমার নানি তখন আপনি জীবিত ছিলেন, পরে নানি আপনার ওকে ঝাড়াফুঁড়ো করলো, পরে বললো আপনার ও বললো যে আমি চলে যাবো। ও বললো চলে যাবো, যে আমরা ও তখন আমরা ওকে বললাম যে কোথায় যাবি, তখন ও বললো যে আমি চলে যাবো, আমি এখানে চলে যাবো। তখন আমরা বুঝতে পারিনি যে ওকে ভূতে আসর করেছে। পরে আমার নানি আপনার জানতো এই বিষয়ে, পরে বললো যে দিকে তোর আটকা। পরে কবিরাজ দেখা হলো পরের দিন, পরের দিন ডাকে আপনার কবিরাজ নিতে ওকে হাজির করলো। হাজির করে বললো কি তুই কীভাবে আসলি, ও কোনো মতে বলতে চায় না। পরে বললো যে ও বাগানের ভিতর দিয়ে চুল আগড়ে করে আসছিল, আমি তখন ওকে দেখে আমার খুব পছন্দ হবো। আমার বিভিন্ন কাজ করার পর তারপর আপনার ও বললো যে আমি চলে যাবো, হ্যাঁ তবে আমার শর্ত আছে, আমি চলে যাবো, আমাকে একটা ছাগল দিতে হবে। বললো আচ্ছা ঠিক আছে, তোকে ছাগল দিব, তুই যা। ওই দিন চলে গেল, পরের দিন বললো আমি আর আসবো না, ছাগল দেবো। ও বললো আমি আর আসবো না, তারপর চলে গেল। বেশ কিছুদিন পরে, বেশ এক সপ্তাহ পরে আপনার হঠাৎ একদিন ফের এইরকম শুরু হয়। তখন আমি নানিদের বাসায় ছিলাম তখন, তো হঠাৎ আপনার ও ওইভাবে করে। আমরা চারজন ওকে চারজন ধরে আটকাতে পারছি না, এত পরিমাণ শক্তি ওর গায়ে,
মানে অস্বাভাবিক রকম একটা শক্তি যেটাকে বলা হয়।
কিন্তু অন্য অন্য সময় আমি একাই আপনাকে ওকে ধরলেও ছড়াতে পারবে না, কিন্তু ওই সময় আমরা চারজন ধরে আছি। আমি আছি, আমার মামা আছে, আমার মামি আছে, আমার নানি, চারজন ধরে আছি, কিন্তু আমি ওকে আটকাতে পারছি না আমরা। পরে যখন আপনার ও আছে তখন বলে না আমাকে আটকাতে পারবে না, আমি নিচলে যাবো রুগী। ওই রাতে আমাকে আবার আমার মোটরসাইকেল ছিল, তখন নানি বললো যা কবিরাজ বাড়ি থেকে কবিরাজ নিয়ে আসছে, কবিরাজ নিয়ে আসতে যাই। আমি যখন যাই তখন আমার নানির বাসা থেকে আপনার কিছু দূর দূরে কবরস্থান, সেই কবরস্থানে ওখানে আমার গাড়ির লাইট অফ হয়ে যায়।
হঠাৎ করে
গাড়ির লাইট অফ হয়ে যায় আর আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। যখন গাড়িটা বন্ধ হয়ে যায় তখন তো আমি আর আপনার কবরস্থান,
খুবই স্বাভাবিক ভয় লাগাটা।
তো ওখানে আমার ভয়, আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ভাই, যে আমি যে গাড়িতে বসে আছে আমার মনে হয় যে আমার গাড়ি নাই, হয়তো এমন একটা পরিস্থিতি হয় যেগুলো আমি প্রকাশ করতে পারবো না, এত পরিমাণে ভয় পেয়েছিলাম আমি তখন। তখন আপনার কোনো মতে আপনার ওটা কিছুক্ষণ পর আপনার গাড়ি স্টার্ট নিল, কিন্তু আমার লাইটটা জ্বলে না ভাই, লাইটটা। তারপর আমি কবিরাজ যখন আপনার গেলাম, তখন কবিরাজ বাসার আগে আবার দেখছি আপনার রাস্তাতে গাছ পড়ে, রাস্তায় দেখছিলাম গাছ পড়ে, আর আপনার যে বাগান আছে ওই বাগানগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমার যখন গাছ পড়ে যায় স্বাভাবিকভাবে আমি আপনার আরও ভয় পেয়ে যাই। পরে আপনার কিছুক্ষণ পরে ওই গাছটা আপনার অটোমেটিক ফের খাড়া হয়ে যায়,
পড়ে যাওয়া গাছটা দাঁড়িয়ে গেল।
জি, পরে আমি যখন চলে যাই তখন ওই কবিরাজ বাড়ি যাই। কবিরাজ নাম আপনার নামটা কি প্রকাশ করবো ভাইয়া? নামটা আপনার তাহলে আমি প্রকাশ করছি
না, নামটা প্রকাশ করা খুব একটা প্রয়োজন নেই, আমরা ঘটনাটা শুনি।
কবিরাজ বাস গেলাম, কবিরাজ বললো যে আমি কবিরাজকে বিষয়টা খুলে বললাম। কবিরাজ বললো যে এ অনেক খারাপ, এ এমনিতে যাবে না, চল আমি যাচ্ছি। এখন কবিরাজ নিয়ে আসছি, কবিরাজ নিয়ে আসার পরে আপনার যখন ওকে ফের হাজির করানো হলো, তখন বললো যে তুই ফের আসিস, তুই আসলি কেন? তখন বললো না আমি যাবো না, আমি এই রুগীকে নিয়েই যাবো। কবিরাজ সাথে বলে যে তুই যা, বললো না আমি যাবো না। পরে কবিরাজ বললো যে তুই যাবি, যে বিভিন্ন ধরনের ই করলো আপনার। কবিরাজ বললো তাহলে আমি একটা বোতল দিল, বোতলের ভিতরে আপনার তেল, সরিষার তেল রাখলো, বললো যে বোতলের ভিতর রাখবো। তখন আপনার তাও হয় নাই, বললো যে আমি বোতলের ভিতরে ঢুকবো না, তো আমার কী হয় রাখবি, আমি রুগীকে নিয়ে চলে যাব। তখন আপনার ওই কবিরাজ বিভিন্ন ধরনের ই করার পর তখন এক পর্যায়ে আপনার ও রাজি হলো, বললাম যেতে পারতে হবে আমাকে এই শর্তগুলো আমাকে দিতে হবে, একটা ঢোল দিতে হবে, ঢোল দিতে হবে। তখন কবিরাজ বললো না তুই তো একবার ছাগল দিয়েছিলি কিন্তু তুই ফিরে এসেছিস, তোর তো কথা দাম নাই, তুই এমনি চলে যাবি। তখন বললো আচ্ছা আমি এমনি চলে যাবো কিন্তু তুই যাবি যে কিন্তু আমাকে বসবো। তখন বললো যে মাঠ এক কলসি নাই, ওই কলসি দাঁতে এক কলসি পানি সহ দাঁতে গড়ে নিয়ে কিছু ফেল দেবে। তখন কবিরাজ বললো যে আচ্ছা যাও। তখন এক কলসি ওকে পানি দেওয়া হয়, তখন এমনি সাধারণ মানুষ তো ভাই কলসি দাঁতে নিয়ে যেতে পারে না, কিন্তু ও কলসি দাঁতে গড়ে কিছু দূর গিয়ে আপনি ফেলে যাই, পরে আপনার ও চলে যায়, পরে আবার ও কিছুদিন ভালো ছিল, হঠাৎ করে একদিন ফের আপনার এরকম হয়। তখন আবার কবিরাজ নেশা হয়, তখন যেদিন কবিরাজ নেশা হয় ওই দিন যখন আসে তখন আপনার ও যখন আসে তখন একটা আগুনের গোলা ভাই, একটা আগুনের গোলা ছুটে চলে আসছে বাসাতে ফুল। তখন বাসায় যারা ছিল আমার আমার আরও দুটা মামাতে খালাতে বোন ছিল তারা আপনার ভয় পায় আরও।
আচ্ছা
তখন ভয় পায়, তখন কবিরাজ আবারও নিয়ে আসা হয়, আবার নিয়ে এসে কবিরাজ বললো যে একে এইভাবে হবে না, একে বাড়িটা ঠেকাতে হবে, বাড়িটা আপনার ওরা বললো যে পেরেকটা নাই, ওই পেরেক জাতীয় কিছু বললো যে বাড়ির তিন কোনা তিনটা পড়তে হবে তাহলে ওরা আসবে না, সেই মতো পুতলো। তারপরে আপনার কবিরাজ ওকে আবার ই করলো যে তুই কীভাবে যাবি, লাস্টে আপনার যায় নাই, লাস্টে ওকে বোতলের ভিতরে আপনার সরষে বোতলের ভিতরে আটকে রাখে,
বন্দি করা
বন্দি করা হয়, পরে ও চলে যায়। এই ছিল ভাই আমার।
ওকে, আরেকটা অদ্ভুত ঘটনা, অন্যরকম ঘটনা, এবং অদ্ভুত এবং অন্যরকম ঘটনাগুলোর সমন্বয় আসলে এখানটাতেই হয়। এবং যার নাম ভূত্রীয় বা কি বাই প্রাণ ছালতানা চর্যা প্রাণের সাহস যোগায়, প্রত্যেকটা বৃহস্পতিবার আমরা এভাবেই এক এক করে বেশ কিছু ভুতুরে এবং অদ্ভুত ঘটনা শুনিয়ে থাকি। এবং আজও শোনাবো, বাট রাইট নাও আরেকটা একদম গুনগুনে একদম ছোট্টটা বিরতি আমরা নেব। বিরতির ওপরে নতুন ঘন্টায় যখন ফিরবো আরও বেশ কিছু নতুন ঘটনা, ফিরছি একটু পর। ওয়েলকাম ব্যাক। এবং শুনছেন আপনি জাগরণ 4.4 চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ঝালচানা চলছে প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে একদম নতুন ঘন্টায় আরেকটা বার আমি ফিরছিলাম এবং আপনাকে সঙ্গে নিয়ে ফিরলাম, বিকজ আপনি আছেন এখানটায় ফেসবুকের মাধ্যমে, আপনি শুনছেন 94.4 ফ্রিকোয়েন্সি। সো সবকিছু মিলে সময়টা বেশ ভালোই যাচ্ছে এবং অনেকেই আছেন আমাদের সাথে, যেমনটা তাইবা বলছেন ভালো লাগে ভূত স্টুডিও অলওয়েজ থাকে, এবং জাহিদ সোনাগাঁও থেকে তিনি আছেন, যেমনটা নারায়ণগঞ্জ থেকে সোহান বলছেন তিনি এবং তার বন্ধু রিয়াদ একসাথে শুনছেন ভূত স্টুডিও। আর এদিকে শ্যাম ফার্মগেট থেকে আছেন আমাদের সাথে, অনিন্দ বলছেন ভাইয়া সেকেন্ড ঘটনাটা একটু ডিফারেন্ট ছিল, রাইট? এখানে আসলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনাগুলি প্রেজেন্ট করার ট্রাই করি। সাকিব বলছেন 3 সপ্তাহ পর আবারও অ্যাক্টিভ হলাম, এক্সাম শেষ। তো সাকিব, এক্সামটা কেমন হলো এবং আজকের রাতটা মনে হয় ভূত স্টুডিও শোনার জন্য তোমার জন্য একদম পারফেক্ট, একদম টেনশন ফ্রি হয়ে পুরো প্রোগ্রাম তুমি এনজয় করতে পারবে। সো এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকে যেটা বলবো, আগামী পর্বে যদি আপনি আসতে চান আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক কিংবা অদ্ভুত ঘটনাগুলো নিয়ে, তার জন্য যেটা করতে হবে লিখতে হবে RBS, আবার বলছি করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন আপনি 26969 এই নাম্বারটায়। আপনার নিজের সাথে হয়তো বা বেশ কিছু ঘটে যাওয়া ঘটনা রয়েছে কিংবা আপনার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে বেশ কিছু ঘটনা আপনি শুনেছেন, রাইট? এবং তারপর অনেকগুলো ঘটনা আপনার কাছে জমা, তো সেই জমা ঘটনাগুলো নিয়ে ইফ ইউ থিঙ্ক যে আপনি লাইভে আসবেন, শুধুমাত্র সেক্ষেত্রেই আপনি রেজিস্ট্রেশন করবেন এবং RBS লিখবেন। আদারওয়াইজ RBS কারো লেখার দরকার নেই, RBS শুধুমাত্র যারা লিখবেন তারা এখানটায় এসে গল্প বলার জন্য লিখবেন। আদারওয়াইজ আপনি JFM স্পেস দিয়ে নাম লোকেশন লিখে প্রোগ্রামটা ভালো নাকি মন্দ, কোনটা লাগছে, গল্পগুলো কেমন লাগছে, সেই ফিডব্যাকটা আপনি জানিয়ে ফেলতে পারেন 26969 এর মাধ্যমে। ফেসবুকে দুটো পেজে অবশ্য লাইভ চলছে, facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm। সো এখন যেটা করব, ফেসবুকে অসংখ্য বন্ধু আমাদের রয়েছেন যারা অডিও লাইভে লিখছেন। সো কেমন লাগলো একদম লাস্ট যে ঘটনাটা আমরা ইসমাইল ভাইয়ের কাছ থেকে শুনলাম, তো সেই ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো সেটা জানিয়ে ফেলুন ঝটপট করে ফেসবুকে অডিও লাইভে। ইন দ্য মিন টাইম যারা যারা রয়েছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়তে চাই। এই মুহূর্তে অসংখ্য বন্ধু আছেন ফেসবুকে আমাদের সাথে, যেমনটা সাইফুল তিনি শুনছেন এই মুহূর্তে, সাদিক খান বলছেন জোশ লাগছে, আর নজমুল বলছেন প্রাণ ঝাল চালাচুর তিনি খাচ্ছেন। আর কুয়েট থেকে এদিকে আছেন আমাদের সাথে সজীব হোসেন, ধন্যবাদ আপনাকে। এবং হয়তো আপনি এই মুহূর্তে প্রচণ্ড রকম ব্যস্ততার মধ্যেই আমাকে শুনছেন এবং এই মানুষগুলোর কাছে না, মানে শুধুমাত্র এই মানুষগুলো না, প্রবাসী বলেই যে বলছি তা কিন্তু না, প্রত্যেকটা মানুষের কাছেই আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসি আপনাদের কাছে। এই সময়টা আপনি হয়তো বা আপনার গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলতে পারতেন কিংবা আপনার হাজব্যান্ডকে আপনি গল্প করতে পারতেন বা আপনার ওয়াইফকে টাইম দিতে পারতেন কিংবা আপনার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাথে আপনি সময় কাটাতে পারতেন, বাট এই সময়টায় আপনি টোটালি সময়টা দিচ্ছেন না আমাদেরকে, এবং একসাথে একটা ভালো একটা যে রিলেশনশিপ, একটা ভালো একটা বন্ধুত্ব, সেই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু চলছে। এদিকে দেখতে পাচ্ছি বাবু, ওকে তিনি শুনছেন এবং আরো, আচ্ছা আরো ভৌতিক হতে হবে, অলরাইট, থ্যাংক ইউ এবং থ্যাংকস আপনার এই ফিডব্যাকটার জন্য, এবং আরো ভৌতিক হওয়ার জন্য আরো বেশ কিছু ভৌতিক গল্প তো প্রয়োজন, তাই না? তো সেই জায়গাটায় যে যেটা বলবো ঝটপট করে লিখতে হবে RBS, যদি আগামী পর্বে তুমি আসতে চাও লাইভে তার জন্য লিখবে RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবে 26969 নাম্বারে। দেওয়ান তিনি আছেন ওদের সাথে, নাজমুল ইসলাম ফেসবুক লাইভে আছেন, মালিহা সাবা বলছেন অনেক ভালো লাগছে তার। সো এরকমটা করে আরও অনেকে জয়েন করছেন। একই সাথে জাগর অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট কিন্তু রয়েছে, রাইট? সো facebook.com/jagorfm এই পেজে যাওয়ার পর একটা পোস্টও তুমি দেখতে পাবে, একটা অডিও লাইভও তুমি দেখতে পারবে, দুটোতেই চাইলে কমেন্ট করতে পারো, দুটোই চাইলে শেয়ার করতে পারো তোমার নিজস্ব যে ফেসবুক টাইম লাইন সেখান থেকে। সাইফুল ইসলাম অনেক বলছেন সবসময় শুনি জাগো এবং শুনতে আজও বেশ ভালো লাগছে, আর ভূত স্টুডিও আমার মোস্ট ফেভারিট শো, ধন্যবাদ তোমাকে অপূর্ব, আপনাকে ভীষণ ধন্যবাদ, আপনি আছেন একদম শুরু থেকে। নিলয় বলছেন অনেকদিন পর শুনছি দাদা, ধন্যবাদ তোমাকে। আর আবারও বলছি facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm দুটো পেজের মাধ্যমেই তুমি কমেন্ট করতে পারো। ফেরদৌস আহমেদ বলছেন বেশ ভালো লাগছে, মেহদি হাসান তিনি শুনছেন বিক্রমপুর থেকে। সো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে, বিক্রমপুর, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তারপর আবার কেউ আছে নারায়ণগঞ্জ, কেউ বরিশাল, কেউ চিটাগং, খুলনা, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আছেন। যেমন তো একজন বলছিলেন এনামুল, তার কাজিনকে নিয়ে তিনি শুনছেন, আদনানকে নিয়ে শুনছেন, ওকে, অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের দুজনের জন্যে। আর এদিকে সিনান বলছেন ভালো লাগছে আজকের স্টোরিগুলো, থ্যাংক ইউ।
সো এরকম করে আবারও আপনাদের কাছে ফিরবো, আপনাদের পাঠানো কমেন্টস ফেসবুক লাইভে কিংবা পোস্টে সেগুলো পড়বো। বাট রাইট নাও সময়টা বলছে এই মুহূর্তে আরও আরেকটা অদ্ভুত কিংবা লোমহর্ষক ঘটনা শোনার সময়। সো চারপাশটা যেহেতু একদমই নীরব, সো ওয়াই নট একটা ভৌতিক ঘটনা এই মুহূর্তে আমরা আপনাকে শোনাতেই পারি। বাট লাইভে আছি আমরা এই মুহূর্তে জাগরিতমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সো লেটস সি এখন কোন ঘটনাটা শুনছি। শিবন ভাই কোন ঘটনাটা এখন আমরা শুনবো?
আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার সাথে ঘটনা, বাবার কাছে শুনেছি। তো আমার বাবাই সে ধান চাষ করতো, খেতে যেই পানি দেওয়ার জন্য যেই মোটরটা থাকে উনি রাত করে সেই মোটরটা চালাতো, এবং কি আমাদের ধান খেতে পানি দিত, কোনো অন্যজনেরটাও দিত। এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পরে ওই ড্রেনগুলো, যেই ড্রেন দিয়ে পানি যায় ধান খেতে, যেই ড্রেন দিয়ে পানি যায় ড্রেনগুলো ভেঙে যেত। আমার আব্বু বলে কি ব্যাপার, এতক্ষণ ধরে মোটর ধরে রাখছি এখন পর্যন্ত খেতে পানি হইতেছে না, ঘটনাটা কি? যাই দেখি, তো যাই দেখে ড্রেন ভাঙা, সব অন্য খেতে পানি যেত, ফেগা ড্রেন ভাঙলো কে, যতটুকু আগাইছে পুরো ড্রেনই ভাঙা। ওরে উনি যাই দেখে এরকম বিশাল একজন লম্বা একজন লোক সাদা পোশাক পরা, সে অনেক মনে হয় যে মাটির থেকে আকাশ পর্যন্ত হবে এরকম। তো আমার আব্বু ওইখান থেকে আইসা বললো, তার সাথে হাতে হারিকেন ছিল আর ওই যে হ্যান্ডেলটা দিত তেলে চলতো মেশিনটা, ওটা ছিল ওনার হাতে। উনি আবার মেশিনে ওইখানে চলে আসে, আসার পর উনি বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পর আমার নানু যে ঘটনাটা বলে যে এরকম এরকম ঘটনা, ওরা আমার নানু আসে ওইখানে এই সেই রাত্রে, নানু ওইখানে আসে, আসার পরে দেখেছেন যেভাবে ভাঙা ছিল ড্রেনটা ওভাবেই ভাঙাচ্ছে। আব্বু মোটরটা বন্ধ করে দিছে, ওখানে যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় মোটরটা বন্ধ করে দিছে। ওরা আমার নানু বলতেছে যে আজকে ঠিক আছে, আজকে আর খেতে পানি দেওয়া লাগবো না, কালকে সকালবেলা আবার ড্রেনটা ভালো করে বাইন্দো, ভালো করে মজবুত করে বাইন্দা, পরে আবার পানি দিবা। পরের দিন রাত্রে আবার পানি দিতে গেছে, ওই সেমলি ঘটনা,
একই ঘটনা।
সে অন্য ক্ষেত্রে পানি চলে যেতেছে ড্রেন ভাঙা, আর আব্বু দেখে যে ওই সেম ঘটনা, কি করব, সে কি মানে সে যে কি করব ভেবে পেতেছ না। পর আমার আব্বু চলে আসলো আবার মেশিনের এইখানে, চলে আসলে অনেকক্ষণ আমরা বসে থাকলো, যে সে সিগারেট খেতো, সে বসে বসে অনেকক্ষণ সিগারেট খেয়েছে, সিগারেট খেয়ে মানে সে আবার সাহস করে ওইখানে যে বলছে যে আমি তোমার কি ক্ষতি করেছি, যে আমি আমার এই ড্রেনগুলো ভেঙে দিতেছ, আমি তেলে চালাই মোটরটা, আমার তো তেল টাকাতে কিনতে হয়, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি নাকি?
আপনার আব্বু কার সাথে এই কথাটা বলে?
আমার সাথে এই ঘটনাগুলো বলে, মানে শেয়ার করার মানে এখানে আসার আগে পরে বলতেছে তুই আমার ক্ষতি করছ, কি ক্ষতি করছি, ওই যে এইখানে মোটরটা যে গাছছস এইটাই হচ্ছে ক্ষতি, কারণ এই জায়গায় আমি থাকতাম, এখানে এই তোর মোটরের শব্দের কারণে আমি থাকতে পারি না, আমার থাকার স্থানটা তুই ভাঙিয়ে দিছস, তা আমিও এই জায়গায় তোর এই মোটর রাখতে দিব না, যদি এখানে মোটর রাখস তাহলে আমি কোনো ক্ষেতে পানি যেতে দিব না। ওরা আমার আব্বু আবার চলে যায় নানুর কাছে, এই কথাগুলো বলে যে এরকম এরকম ধরনের কথা বলছে, যে আমি নাকি এই জায়গায় ওর থাকার স্থান ছিল সেটা আমি ভাঙিয়ে দিছি। ওরা আমার নানু আবার আসে, আইসে বলতেছে তুমি কি এখানে যাইবা না, কয় না যাবো না, আমি এইখান থেকে যাবো না, কিন্তু এই মোটরটা উঠাই দিব, আর যদি না উঠাস তাহলে তোদের ক্ষতি হইব। বিষয়টা ঠিক সিরিয়াসলিভাবে নেয় না আমার নানু, বলতে কি আর হবে এরকমভাবে। আমার আব্বু অনেক বুঝাইছে আমার নানুরে যে আসলে মোটরটা আমরা এখান থেকে উঠে ফলাই, কারণ এরকম ঘটনা করলে হয়তো বা কারো প্রাণহানি হতে পারে। নানু এটা করতে দিল না, করতে না দিয়ে আমার আব্বুরে বলতেছে আবার ড্রেন ঠিক করো, ড্রেন উনি আবার ঠিক করছে, ঠিক করার পরে বলছে আমি আজকে যাব না, আজকে আপনি যান, আজকে আপনি যান, আমি আর ওইখানে যাব না, কারণ ওটার মুখোমুখি আমি আর হতে পারবো না। পরে নাকি তখন শুনছি আব্বু তখন নাকি নতুন বিয়ে করছিল আর কি, আমার নানুর বাড়িতেই থাকতো আমার আব্বু। পরে আমার নানুই আসে সেই রাত্রে, আসার পর ঠিক সেম আব্বুর সাথে যে ঘটনাটা ঘটে মানে আমার নানুর সাথে ঠিক সেমলি ঘটনা ঘটতেছে। যে উনি খেতে পানি দিতেছে দিন ভাঙা যায়, পানি অন্য খেতে ফেলে যায়। ওরা আমার নানুরে বলে তোরে বলছিলাম না তুই কথা শুনস নাই, তুই মোটরটা এখান থেকে উঠাই ফেলাম বাঁচতে চাইলে। আমার নানু বলে যে না আমি এইখান থেকে মোটর উঠাবো না, এটা আমার জায়গা, আমি এইখানেই রাখবো, এছাড়া আমার জায়গা নাই। আমার এর জায়গার ভিত্তি আমি মোটর ডাকাচ্ছি, তুমি কোথাও চলে যাও। কয় না আমি চলে যাবো না, যেখানে খেতগুলো ছিল ওইখানে নদীটাও ছিল নানুর বাড়িতে, যে নদীর একটা ঘটনা বলছিলাম সে সময় সেই নদীটা ওইখানে ছিল। তো আমার নানুরে ওই নদীতে নিয়ে পানি বিতে মাথা ঠাইসে ধরে মাইরা ফেলায়, এই কথা না শোনার কারণে ঠেসে ধরে মাইরা ফেলা। পরে একদিন সকালবেলা আমার আব্বু আসে, এসে সবাই দেখে যে আমার নানু ওইখানে মইরা ফুলে রয়েছে, পানি কম ছিল। যাই হোক, পরে এই ঘটনাটা ওই কবিরাজের মাধ্যমে জায়গা, পরে ওই মোটরটা ওইখান থেকে উঠায় ফেলা হইলো, মাঝখান থেকে আমার নানুর জীবনটা হারাই দিল। এই ছিল আমার ঘটনা।
গল্পের শেষটা আসলে বেশ একটু একটু না অনেকটাই কষ্টের ছিল, এবং ঘটনাগুলো এরকম করে কিন্তু প্রতিনিয়তই কোথাও না কোথাও কিন্তু ঘটে। এবং এই ব্যাপার স্যাপারগুলো এর আগেও কিন্তু আমরা ভূত স্টুডিওতে শুনেছি যে যেই জায়গাটায় হয়তো আপনি বাড়ি করলেন বা যেই জায়গাটাতে আপনি হেঁটে গেলেন, সামহাও সেই হেঁটে যাবার পর আপনি ফিল করছেন আপনার সাথে কেউ একজন হাঁটছে, বা আপনার একটা দৈব ক্ষমতা হুট করে আপনি হয়তো বা এখন আপনার মনে পড়েই না, বাট আপনার আশপাশের মানুষগুলোর কাছ থেকে শোনা যে চার পাঁচজন মানুষ মিলে আপনাকে ধরে রাখতে পারছে না, একটা অন্যরকম পাওয়ার আপনার বডিতে কাজ করছে। সেই পাওয়ারটা আসলে কিভাবে বেসিক্যালি জেনারেট হয় এইটা একটা প্রশ্নের ব্যাপার। এবং ভূত না জিন এই ব্যাপারে সেবারগুলোতে অনেকের অনেক রকম মতামত, অনেক রকম অপিনিয়ন, বাট বলবো কিছু না কিছু তো ঘটে, কিছু না কিছু তো আছে, বা কিছু না কিছু তো প্রতিনিয়ত আমার আপনার চারপাশেই ঘটে, তাই না? সো এক একটা সময়ে এক একটা মানুষের সাথে এক এক রকমভাবে ঘটে। আবার কখনো কখনো সেটার আফটার শকটা খুব নর্মাল হয়, আবার কখনো কখনো এমনটা হয় আপনার আমার কোনো না কোনো একটা প্রিয়জনকে হারিয়ে ফেলতে হয়। সো চলছি কিন্তু ভূত স্টুডিও, এবং এভাবে করে আরও কিছু ভূতুরে ঘটনা বা অদ্ভুতুরে ঘটনা কিন্তু প্রেজেন্ট করব। এবং ভূত স্টুডিও মানে ব্রাথ ইউ বাই প্রাণ ছালচান আচুর যা প্রাণে সাহস যোগায় চালান চুরাড়ি স্পাইসি মশলার মারদাঙ্গা এক ম্যাচ ফিকিং না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখে আনে জোশ আর প্রাণে যোগায় সাহস যার নাম প্রাণ ছালচান আচুর যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে আপনি থাকবেন একদম পুরোটা সময়, এবং ঘুরিতে সময়টা বলছি এই মুহূর্তে 11:13, এবং ঝটপট করে আপনি যদি মনে হয় যে আগামী পর্বে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত বা অন্যরকম ঘটনাগুলো শেয়ার করবেন, সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজে যাবেন, যাওয়ার পর লিখবেন RBS, তারপর নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটায়। বেশ কিছু SMS, বেশ কিছু কমেন্টস, কিছু SMS পড়তে চাই, যেমনটা ঈশা বলছেন ঢাকা থেকে, আরও ভয় পেতে চাই। তো ঈশা আরও ভয় আমরাও পেতে চাই, বা তার জন্য আপনিও চাইলে এখানটায় চলে আসতে পারেন। ওই যেটা বললাম RBS নাম লোকেশন প্রফেশন আর পাঠাবেন 26969 নাম্বারে। অনেকেই আছেন যেমনটা ক্যান্ডেলম্যান থেকে শুনছেন আমাদেরকে, রিদিতা বলছেন ভালো লাগে শুনতে তোমাকে, আর এদিকে একজন বলছেন তার নামটা একটু যদি স্পেস দিয়ে লিখতে তার মতো বেশ ভালো লাগতো, ধন্যবাদ আপনাকে, এবং সবসময় শুনুন। এবং চারজন বন্ধু মিলে এই মুহূর্তে শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। মাহফুজ মিরপুর থেকে বলছেন গল্পটা বেশ ভয়ানক, আর এদিকে ফারাবি আশুলিয়া থেকে আছেন ঘটনাগুলো শুনছি ভালোই লাগছে। নিলয় মগবাজার থেকে বলছেন প্রাণ ঝাল চানাচুর খাচ্ছি এই মুহূর্তে আর ফুসফুলিয়ে শুনছি, ধন্যবাদ। সজিদ উত্তরা থেকে বলছেন গ্রেট স্টোরি, ইমরান বলছেন তিনি আছেন, ইমরান হোসেন আসিফ জুরাইন থেকে শুনছেন আমাদেরকে, পরাণ শাহ গাজীপুর থেকে তিনি আছেন, শিপু বলছেন আচ্ছা আপনার আমার পাশের বিল্ডিংয়ে তিনি আছেন, ওকে, সো ধন্যবাদ আপনাকে, শুনছেন আপনি যা করছেন এবং পাঠিয়ে দিলেন এই সময় প্রাণ ছাল চানাচুর খেতে খেতে আপনি আছেন, ধন্যবাদ। এদিকে আচ্ছা রনি বলছেন আমার অ্যাপার্টমেন্টে শুধুমাত্র আপাতত আমরা দুজন, আমি এবং আমার ফ্রেন্ড আলভি, বা পুরো অ্যাপার্টমেন্ট ফাঁকা, জাস্ট নিচে হচ্ছে সিকিউরিটি গার্ড। অলরাইট, একদম নতুন একটা বিল্ডিং যেখানে এখনও মোস্ট প্রবাবলি কেউ উঠেনি, অনেকেই হয় ঢাকা শহরে দেখা যায় যেটা যে নিজের একটা অ্যাপার্টমেন্ট করে ফেলার পর, ফ্ল্যাট কেনার পর, মানে যত দ্রুত আমরা চেষ্টা করি সেই ফ্ল্যাটে উঠে যাওয়ার চেষ্টা, রাইট? এবং আমারও একটা ছোটোখাটো ঘটনা মনে পড়ে গেলো, বাট সেই ঘটনাটা আমি একটু পর শেয়ার করবো। এখন যেটা করবো, আবার ইসমাইল ভাইয়ের কাছে আমরা যাবো, আর তার আরেকটা এক্সপিরিয়েন্স আমরা শুনবো এই মুহূর্তে। তো ইসমাইল ভাই, কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
জি, এটা আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটা।
ওকে।
তিনি একটু কবিরাজি করতেন, তো একদিন তিনি ওই কবি জিন ছাড়াতে গেছিল একটা লোকের, তো ওখান থেকে ছাড়া যখন জিন ছাড়া ছিল, তখন আমার ভাইয়ের একটা মেয়ে ছিল, তো ওই মেয়ে আপনার ওই ও জিন ছাড়াচ্ছে, ওই অবস্থায় মেয়েটা আপনার শূন্যে ভেসে আছে। তো আমার ফুবু আবার ওইটাকে ঝাড়ু দিয়ে মেরে আপনার নামায় তখন যখন নামায় তখন আমার ভাই ওখানে ছাড়াচ্ছিল, তখন ও ছাড়ে বাড়ি আসে। বাড়ি এসে ফুবু ভাইকে বলে যে তুই কোথায় গেছিলি, বললো যে আমি অমুক যা জিন ছাড়া গেছিলাম, বললো যে তোর কারণে তোর মেয়েকে ও নিচ চলে যাচ্ছিলো। যে ফুবুকে আপনার পরের দিন ওই ও এসে বলে যে তোর ছেলেকে তুই মানা কর যে এই কাজ করতে, নাহলে তোর বড় ক্ষতি হবে। তো এই কথা বলার পর ভাই ফুবু ভাইকে মানা করে যে নিয়াজ তুই এই কাজ করিস না। পরে ভাই বললো না কিছু হবে, আমি তো কবিরাজ, আমি সব ঠেকাতে পারবো। বললো দেখ তাহলে কিছু করিস না, দেখ দেখে পরের দিন ফের আপনার ওই আরেকটা কাজে যাই। তবে যাওয়ার অবস্থায় আপনার ফের যাওয়ার যখন যাচ্ছিল তখন ওই অবস্থাতেই ওই বস্তুকে ফেলাই দেয়, একদিন রাস্তা থেকে ফেলে গাড়ি থেকে ফেলে যায়। পরে ও আঘাত পায়, পরে কিন্তু তাও আপনার ওই কাজ আপনার ছাড়ে নাই। তবে চলতে চলতে কিছুদিন চলার পর হঠাৎ একদিন আপনার ফের একটা বড় ধরনের জিন ছাড়াতে যায়। তো এক পর্যায়ে যাওয়ার সময় ওকে আপনার ফেলে দিয়ে মাথা ভেঙে দেয়। তো আপনার কিছুদিন পরে আপনার মাথা ভেঙে দেয়, তো আপনার ওই মাথা ভাঙাতে মারা যায়। এই ছিল আমার কিছু।
ওকে, সো এইভাবে একের পর এক ঘটনাগুলো কিন্তু আমরা শুনছি। কোনো কোনো ঘটনা একটু সাইজে বড়, আবার কিছু কিছু ঘটনা একদম শর্ট। সো শর্ট এবং লং এই দু ধরনের ঘটনা নিয়েই কিন্তু ভূত স্টুডিও, এবং মজার বা অদ্ভুত যেটাই বলি না কেন, অদ্ভুত ব্যাপারটা এখানেই ছোট্ট একটা ঘটনা নিমিষেই হয়তো বা ঘটে যাবে, বাট ব্যাপারটা এখানেই অদ্ভুত লাগে। সেটা হচ্ছে সেই ঘটনাটা হয়তো বা ঘটে গেছে 30 সেকেন্ডের মধ্যে, বাট 30 সেকেন্ডের মধ্যে এমন একটা ঘটনা আপনি ফেস করেছেন যে ব্যাপারটা আসলেই বেশ অদ্ভুত বা অন্যরকম। ওকে, সো চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ হেলথ এনার্জি, যে আপনার প্রাণে সাহস যোগায়। প্রাণে সাহস নিয়ে পুরোটা সময় আপনি আছেন এবং পুরোটা সময় আপনি থাকবেন। অনেকেই দেখছি এই মুহূর্তে কমেন্ট করছেন, আমাদেরকে SMS করছেন। আল রাফি বলছেন ভালো লাগছে, পলাশ বলছেন তিনি আছেন লিঙ্গোড থেকে, তিনি শুনছেন এই মুহূর্তে। আসাদ মিরপুর এক থেকে আছেন, সাজিদ উত্তরা থেকে বলছেন ফিলিং গ্রেট অ্যান্ড নাইস স্টোরিজ, অ্যান্ড মরির তিনি আছেন ওদের সাথে, এরকমটা আর অনেকে জয়েন করছেন। সো আরেকটা ঘটনা আমরা শুনবো, বাট তার আগে বলছি ফেসবুকে কিন্তু চলছে অডিও লাইভ, facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm। সো অপূর্বকে যদি আপনি ফেসবুকে লক করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে অপূর্বর যে পেজ রয়েছে facebook.com/apurbo.fm। এই পেজে যখন আপনি আসবেন তখন প্রথমত একটা লাইক দিবেন, হয়ে যাবেন আমার অ্যাক্টিভ মেম্বার। এরপর যেটা হবে, দুটো আপনি একটা পোস্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে অডিও লাইভ, দুটো জায়গাতে আপনি কমেন্ট করতে পারবেন। যেমনটা সাইজ বলছেন টঙ্গি থেকে তিনি শুনছেন, এবং এদিকে শাকিল বলছেন শেয়ার করে দিলাম। ওকে, শেয়ারটা করলেন যে ভালোবাসা, এভাবে করেই সবসময় থাকবেন এবং ভূত স্টুডিওটাকে শেয়ার করবেন প্রত্যেকের মাঝে। সো ইন দ্য মিনটাইম পোস্টেও দেখতে পাচ্ছি অনেককে তারা রয়েছেন, যেমনটা এনামুল, তিনি তার দিনকে নিয়ে একসাথে শুনছেন এবং উই লাভ ভূত স্টুডিও, ধন্যবাদ। মাসুদ রানা তিনি শুনছেন আমাদেরকে, যেমনটা নবিতা নবী বলছেন তিনিও আছেন এবং তিনি তার বন্ধু মমিনকে ট্যাগ করলেন। সৈকত তিনিও শুনছেন, যেমনটা রাসেল রানা বলছেন গল্পটা বেশ ভয়ানক লাগলো, এই মাত্র তিনি কমেন্টটা করলেন এবং আমরা পড়লাম। অ্যান্ড অনেকেই যেটা বলেন যে আমরা কমেন্ট পড়ি না, ইউ আর অ্যাবসলিউটলি রং, আমরা কমেন্টগুলো পড়ি এবং সবসময় দেখি এবং আপনাদের কিপিংটাতে সবসময় থাকার চেষ্টা করি, বিকজ যত কিছুই করি না কেন প্রত্যেকটা জিনিস আসলে আপনাদের জন্য। এই যে এখন ভূত স্টুডিও চলছে, দিস ইজ ফর ইউ, এখানে আপনারাই শোনেন, আপনারাই আসেন, জাস্ট অ্যাজ আ বন্ধু হিসেবে আমি সেই সুযোগটা, বা আমরা ভূত স্টুডিও ফ্যামিলি বা জাগো ফ্যামিলি, জাগো পরিবার, এই সুযোগটা আপনাকে করে দিই। সো সেই জায়গা থেকে ধন্যবাদ আপনাকে, আপনি সবসময়টা আছেন। সন্ধি বলছেন ফরিদপুর থেকে শুনছেন এবং পুকুর পাড়ে বসে শুনছেন, বাহ, এত রাতে আসলে পুকুর পাড়ে থাকাটা আমার মনে হয় না নিরাপদ, বাট ইফ ইউ থিঙ্ক যে আপনার বেশ চেনা পরিচিত একটা জায়গা, আপনি সে জায়গায় কমফোর্টেবল ফিল করছেন, দেন ইটস ওকে। বাট আমি বলবো যে ঘরে যেয়ে শোনাটাও কিন্তু আপনার জন্য বেটার। যেমন তার জানালা খুলে এই মুহূর্তে রাসেল রানা, তিনিও বেশ সাহসী, তিনি শুনছেন আমাকে এই মুহূর্তে। আর ভীষণ ভালো আছি, অনেকেই বলছেন দেশে এবং দেশের বাইরে থেকে কেমন আছেন, আমিও ভীষণ রকম ভালো। এদিকে সৈকত জাবির বলছেন হ্যালো, শুনছেন এই মুহূর্তে সম্রাট ভূত স্টুডিওর রেগুলার ফ্যান আমি। ওকেই, সো ফ্যান আছে, এটা আসলে আমি বন্ধু শব্দটা বেশি পছন্দ করি, তো সো সেই জায়গা থেকে আমি ফ্যান ওয়ার্ডটা অপূর্ব খুব একটা পছন্দ করে না, ফ্যান বলে আমি কোনো ওয়ার্ড বিলিভ করি না, অ্যান্ড বন্ধু হতে চাই, সো দ্যাটস ওয়াই আসলে এই মাইক্রোফোনের সামনে বসা। ফায়েজ আহমেদ তৌকির আরেকজন নতুন বন্ধু আমার, যেমনটা তিনি জয়েন করলেন নবীনগর থেকে, ইফ আম নট রং নবীনগর জায়গাটা সাভারে, রাইট। আর বলছেন তিনি এর আগের সপ্তাহ, আচ্ছা প্রত্যেকটা সপ্তাহে ভূত স্টুডিওর জন্য আমার জন্য ওয়েট করেন, ওকে ধন্যবাদ আপনাকে। সো এভাবে করে আপনিও আগামী সপ্তাহে জয়েন করতে পারেন ভূত স্টুডিওতে। আর ভূত স্টুডিও মানে ব্রট ইউ বাই প্রাণ ঝালচানাচুর্য, আপনার প্রাণে সাহস যোগায়। অনেকেই রয়েছেন, বাট রাইট নাও যেটা করব, আবারও আমরা এই মুহূর্তে শিবন ভাইয়ের কাছে যাব এবং শিবন ভাইয়ের একদম লাস্ট স্টোরিটা আমরা এই মুহূর্তে শুনবো। সো শিবন ভাই, কোন ঘটনাটা শোনাচ্ছেন আপনি আমাদেরকে?
এখন যে ঘটনাটা বলবো এটা আমার নিজের সাথে ঘটনা। 2012-তে আমি ঢাকা থেকে বাড়িতে যাই, মাছ ধরার খুব শখ হয়, আমি মাছ ধরতে যাই, এমন একটা জায়গায় মাছ ধরতে যাই ছোট্ট একটা খাল যেখানে পানি খুব অল্প, এবং ওইখানে মাছ ধরতে যাই, মাছ পাই, খুব মাছ পাই, কিন্তু ওখানে দেখি না কেউ নামে মাছ ধরতে। এক ঘন্টা লাগে না একটা পাতিল, ছোট একটা পাতিল নিয়ে গেলে পাতিল ভরতে মাছ ধরতে, হাত দিলেই মাছ পাই। আর মাছ নিয়ে আসে বাড়িতে, বাড়িতে সবাই প্রশ্ন করে আমারে যে এত তাড়াতাড়ি কীভাবে মাছ পাও, কই থেকে মাছ নিয়ে আসো, পানির থেকে ধরে নিয়ে আসি মাছ, মাছ ধরতে যাই আমি ওইখানে পানিতে মাছ। বাড়িতে যে কদিনই থাকি আমি যাই মাছ ধরতে, ওইখানে মাছ ধরতে যাই। দ্বিতীয় দিন যে মাছ ধরতে যাই, আমি মাছ ধরতেছি, বেশ কিছু মাছ ধরছি, ঠিক ওই সময় একটা মেয়ে হঠাৎ করে দেখি ও মাছ ধরতেছে। আর মেয়েটাকে পরিচিত এই লাগে, পরিচিত বলতে আমার বাড়ির পাশে, কিন্তু ওর জিজ্ঞাসা করলাম আমি, তুমি মেয়ে মানুষ হয়ে মাছ ধরতেছো কেন? বলতেছে তাতে কি হয়েছে, আপনার ধরতে পারলে আমি ধরতে পারবো না, আপনার ধরে না আমিও ধরি, ও মাছ ধরে, ও মাছ ধরে আমি আর মাছ পাই না, খালি মাছ ওই ধরে। আমি শুধু ওর দিকে তাকাই থাকি, কি ব্যাপার, আমি মাছ পাইতেছি না, আমার পরের থেকে মাছ সব ওই পাইতেছে, আমি চলে যাই ওখান থেকে, যে তুমি মাছ ধরো আমি ধরবো না। ওরে বলতেছি তুমি মাছ ধরো আমি ধরবো না, আমি মাছ পাইতেছি না, তুমি নামার পরে থেকে, কারণ এখানে যখন মাছ ধরতে নামি এখানে কেউ নামে না, এখানে কখনো মনে হয় না যে কেউ নামছে। আমি বাড়িতে চলে যাই, চলে যাওয়ার পরে বাড়িতে সবাই প্রশ্ন করে আমার, যে আজকে এত কম মাছ খেয়ে, কালকে তো খুব বড় গলায় বললো যে মাছ ধরতে গেছি, বেশি মাছ ধরে নিয়ে আসছি। পরে বললাম যে আর একজন নাম ছিল, এর কোনো মাছ ধরতে পারিনি, ডিস্টার্ব করছে, এর কোনো আজকে চলে আসলাম, যে কালকে ওর আগে যাবো, সকালবেলা যাই আগে ভাগে মাছ ধরে নিয়ে আসবো। আমি আজানের পরপরই চলে যাই, চলে যাওয়ার পর যেটা হয় আমি মাছ ধরতে যাই, যাই দিয়ে ওই আমার আগে যাই বৈশাখ এখানে,
আশ্চর্য ব্যাপার।
আমি ভাবছি যে ওর আগে যাবো, আমি ওর এক দেড় ঘন্টা আগে গেছি, ও আমার আগে যাই বৈশাখ মাছ ধরতে, দিয়ে ও মাছ ধরতেছে। আমি রাগ হয়ে উপরে বসে থাকলাম, মাছ ধরতেছি না, ওরা আমার বলতেছে কয় তুমি আসো নিচে আসো, তুমি মাছ ধরো, আমি তোমার মাছ ধরে দিব, ও আমার মাছ ধরে দিতেছে, দিও 5 মিনিট লাগে নাই আমার মাছ ধরে দিচ্ছে, পাতিল ভরে গেছে। বাড়িতে গেলাম, পরে যা বললাম যে মাছ ধরে নিয়েছো, হ্যাঁ মাছ ধরে নিয়েছি, যে আমি ওর যা দিয়ে আজকেও দিব মাছ ধরতেছে, ওকে মেয়েটার নামটা বলবো না আমি, যে ওকে বললাম যে ওই মেয়েটা মাছ ধরতে যায় আমার মাছ ধরে দিছে। পরে বললাম যে ও মাছ ধরে দিছে, তো ও কোথায় থাকে? পরে বললাম ওই বাড়ির মেয়েটা, আমার বলতেছি ওই বাড়ির মেয়েটা, হ্যাঁ ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়ে তো বাড়িতেই থাকে না, ও তো অনেকদিন আগে ফাঁসি দিয়ে মারা গেছে। না ঘটনা সত্যি, ফাঁসি দিয়ে মারা গেছে মেয়েটা, ও অনেকদিন আগে ফাঁসি দিয়ে মারা গেছে। পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, তো অনেকদিন আগে ফাঁসি দিয়ে মারা গেছে, সে আমার সাথে এই 4-5 দিন হলে আমার সাথে মাছ ধরতেছে, অথচ আমি নিজেও বুঝতে পারলাম না।
মানে আপনার সাথে মাছ ধরার কতদিন আগে তার মানে মৃত্যুটা হয়?
মৃত্যুটা হয় অনেকদিন আগে, যেটা 5-6 বছর আগে।
6 বছর আগে?
হ্যাঁ 6 বছর আগে। কিন্তু আমি তো যে বাড়িতে ছিলাম না, আমি যে প্রথম যে ঘটনাটা বলছি তারপরে আমি এইখানে চলে আসি, ঢাকায় চলে আসি। পরে যখন এই মালপরা কাহিনীটা শুনি যে বলছে যে এরকম মারা যায়, পরে বললাম যে কখনো তো বললাম না এরকম যে বাড়ির পাশে একটা মেয়ে এরকম ফাঁসিতে মারা গেছে শুনলাম, মনে তো কই কখনো তো বাড়িতে আসো না, এই যে গেছ তো বাড়িতে আসো না, আমার বাড়ির লোকজন সবাই বলতেছে। পরে দেখ ওই ঘটনাটা নিয়ে মানে এখন পর্যন্ত আমি এটা ভাবি পাই না যে একটা মেয়ে, আমি সেম দিন দেখলাম যে একটা মানুষ, সে একটা মেয়ে তরতাজ একটা মানুষ আমার সাথে মাছ ধরলো, আমার সাথে কথা বললো, সে নাকি 5-6 বছর আগে মারা গেছে, যেটাই ছিল ভাই আমার লাস্ট ঘটনা।
রাইট, এবং আপনি একটা ঘটনায় বলছিলেন যে বাড়িতে ব্যাক টু ব্যাক দুটো ঘটনা আপনার সাথে ঘটে, ঘটার পর আপনি ঢাকায় আসেন, ঢাকা থেকে তারপর আবার বাড়ি যান, এরপরে মাছ ধরার ঘটনা,
মাছ ধরার ঘটনা।
তো ব্যাপারটা কি এরকম যে আপনি যখনই বাড়িতে যান তখনই আপনার সাথে অদ্ভুত কিছু ব্যাপার স্যাপার ঘটে?
এরকমই কিছু দেখি আমি আর কি।
ও মাই গডনেস। তো অবশ্যই তাহলে আপনার সাবধান থাকাটা খুব বেশি দরকার,
এর কারণে আমি বাড়িতে যাই না বেশি একটা।
ওকে, সো এমনটা যদি আপনার সাথে ঘটে যে কোনো না কোনো একটা কারণে মানে একটা এমন একটা ভয় আপনি পেলেন ব্যাক টু ব্যাক আপনার সাথে এরকম দুটো ঘটনা ঘটলো, ঘটার পর আপনি হয়তো বা গ্রামটা ছাড়লেন, তারপর আবার যখন বাড়ি ফিরলেন তখনও আবার কিছু একটা ঘটনা, 5-6 বছর আগে যেই মানুষটা মারা যায় বা সুইসাইড করে সেই মানুষটা আপনার সাথে মাছ ধরছে বা গাছ থেকে আম পাড়ছে, ব্যাপারটা মানে যথেষ্ট পরিমাণে উইয়ার্ড এবং ভয় পাওয়ার মতো একটা ঘটনা। এবং এই ধরনের ঘটনাগুলো শুধুমাত্র ভূত স্টুডিওতে আপনি পাবেন প্রত্যেক বৃহস্পতিবার ঠিক 10টা থেকে 1টা পর্যন্ত। এবং অনেকেই বলছিলেন যে ঘটনাটা বেশ ভয়ানক, সাইফ বলছেন ঘটনাটা বেশ ভয়ানক, জুবায় শেখ বলছেন তিনি আছেন আমাদের সাথে, জয় বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, আরও অনেকেই আছেন। এবং আর এদিকে দেখতে পাচ্ছি আচ্ছা যেমনটা শুনছেন আমাদেরকে মধ্যে সাইদ ইসলাম, এদিকে নাসিমা আক্তার বলছেন আজকে প্রথমবার তিনি শুনছেন, যেমনটা রনি বলছেন ভয় করছে বেশ। সো ঝটপট করে যে কাজটা করে ফেলবেন মোবাইল ফোনের মেসেজে যাবেন, যাবার পর যে কাজটা আপনি করবেন তারপর যেটা লিখতে হবে মোবাইল ফোনের মেসেজে যাবেন, যাবার পর লিখবেন RBS। আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান তার জন্য যেটা করবেন মোবাইল ফোনের মেসেজে যাবেন, যাবার পর লিখবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। ভালো লাগছে অনেকের, যেমনটা বলছিলেন হামিদ খুব ভালো লাগছে এবং খুব এনজয় করছি আজকে ভূত স্টুডিও, যেমনটা রশিদ তিনি আছেন টঙ্গী থেকে, লিটন লিটন শেখ শুনছেন আমাদের সাথে, এদিকে প্রথমবার তিনি আছেন এয়ারপোর্ট রোড থেকে শুনছেন। এবং অনেকে এটাও বলেন যে এয়ারপোর্ট রোডে নাকি রাতের বেলা বেশ কিছু অদ্ভুত ঘটনা হয়, বাট মজার ব্যাপারটা এটাই আমি এয়ারপোর্ট রোড দিয়ে অসংখ্যবার রাতের বেলা আমার পার্সোনালি যাতায়াত করার এক্সপিরিয়েন্স হয়েছে, বাট খুব একটা অদ্ভুত কিছুই আমি দেখি নেই। যেটা পেয়েছি সেটা হচ্ছে বিশাল লম্বা একটা জ্যাম, সেই জ্যামের কারণে রাতের বেলা অনেক মানে দেরি করে হচ্ছে বাসায় পৌঁছানোটা হয়। সো জ্যাম ছাড়া আমি খুব একটা তেমন কিছু ফেস করিনি, বাট ওই যেটা বললাম না যে এক একটা ঘটনা আসলে এক এক রকমভাবে এক একজনের সাথে ঘটে, সো সেই জায়গা থেকে কিছু কিছু ব্যাপার কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি হয়তো বা কখনোই পাবেন না। সো চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু ইউ বাই প্রাণ হেলথ অ্যান্ড নেচার, আপনার প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে থাকবেন পুরোটা সময়, বাট এই মুহূর্তে আজকের প্রথম স্লটে যে দুজন বন্ধু তাদেরকে বিদায় জানানোর সময় হয়ে গেল। সো যেই দুজন ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেমন ইসমাইল ভাই এবং শিপন ভাই, খুব বেশি ভালো থাকবেন আপনারা এবং ডেফিনেটলি সবসময় শুনবেন জাগো এফএম এবং ভূত স্টুডিওর পাশে থাকবেন অলওয়েজ।
থ্যাংক ইউ ভাই, আপনিও ভালো থাকবেন।
ধন্যবাদ ভাই। এনিওয়ে, সো প্রথম স্লটটা আমরা এখানেই শেষ করছি এবং আরও দুজন বন্ধু বাকি আছেন, তারা আসবেন, তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শেয়ার করবেন। একই সাথে আপনাকেও বলছি আগামী সপ্তাহে চাইলে আপনিও ট্রাই করতে পারেন, রাইট? বাট তার জন্য একটাই নিয়ম, রেজিস্ট্রেশন RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। স্কাই রেইন বলছেন শুনছি বাট নামটা তোমার কেন ফেক, এটা তো বড্ড খারাপ, নিজের নামটা মানে প্রকাশ করা এটা আমার মনে হয় ভীষণ দরকার, রাইট? আর কিব্রিয়া বলছেন তিনি আছেন ফার্মগেট থেকে, সৌরভ সাহা, ওকে আরও অনেকেই রয়েছেন, বাট রাইট নাও যেটা করবো একটা শর্ট ব্রেক নিয়ে আমাদের সময় হয়ে গেছে। সো সেই শর্ট ব্রেক থেকে যখন ফিরছি তখন আপনাদের SMS এবং ফেসবুক কমেন্টসগুলো নিয়ে ফিরছি। সো পুরোটা সময় জুড়ে থাকুন জাগো এফএম 94.4 এ, চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ হেলথ অ্যান্ড নেচার, যা প্রাণে সাহস যোগায়।
একজন পুরুষের বিয়ে করতে আসলে কি লাগে?
বয়স লাগে, ভালো জব লাগে,
ব্যাংক ব্যালেন্স লাগে,
পছন্দের পাত্রী লাগে,
আসল জিনিস,
আসল জিনিস।
বিয়ে করতে সাহস লাগে।
শাশুড়ির আর স্পাইস মশলার মারদানা ম্যাচ মেকিং না হবে হ্যাক, এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে জাগায় সাহস। প্রাণ ঝাল চানা চুর প্রাণে সাহস যোগায়।
বসে আছি একা
That's right, welcome back once again. এবং চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ভাতৃ ভাই প্রাণ ঝালঝালাচুর্য প্রাণে সাহস যোগায়। নতুন করে আরেকটা বার সেকেন্ড স্লটে দুজন গেস্ট নিয়ে আমরা আবারও ফিরলাম। চলছে অপূর্বর সাথে ভূত স্টুডিও, চলবে রাত একটা পর্যন্ত। সো কানে আছে আপনার হেডফোন এবং ডেফিনেটলি আরও বেশ কিছু ঘটনা কিন্তু ওয়েট করছে, এবং সেই ঘটনাগুলো প্রেজেন্ট করার জন্য এই মুহূর্তে স্টুডিওতে যেই দুজন রয়েছেন তার সাথে আমরা তাদের সাথে পরিচিত হব। বাট তার আগে আপনাকে যেটা বলবো, আগামী পর্বে আপনার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত বা অন্যরকম এক্সপিরিয়েন্সটা চাইলে লাইভে এসে শেয়ার করতে পারেন। জি আপনাকে বলছি, যদি এমনটা হয় যে আপনার জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনা আছে, হয়তো বা নিজে ফেস করেছেন, আবার কখনো কখনো নিজে ফেস করেনি নাই, বাট কোনো না কোনো মাধ্যমে কিছু ঘটনা আপনি জানেন যে ঘটনাগুলো আপনার কাছে বেশ অদ্ভুত কিংবা ব্যাখ্যাহীন বা উত্তরবিহীন, যেটাই বলি না কেন, সেই ঘটনাগুলো যদি লাইভে এসে শেয়ার করতে চান তার জন্য RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন এবং পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। রকি বলছেন কেমন আছেন? ভীষণ ভালো এবং ধন্যবাদ আপনাকে, এবং ডেফিনেটলি আপনিও বেশ ভালো আছেন। যাই হোক, চলছে ভূত স্টুডিও, আর এক এক করে বাকি ঘটনাগুলো আমরা শুনবো। সো এই মুহূর্তে যে দুজন গেস্ট রয়েছেন তাদের সাথে আমরা একটু পরিচিত হবো। কি নাম ভাই আপনার?
ভাই আমি মুন্নাবিন শমশের।
ওকে, সো মুন্না ভাই কি করা হয়?
আপাতত ছোট একটা বিজনেস নিয়ে আছি, আর পাশাপাশি আমি মিডিয়াতে কাজ করি।
ওকে, সো কতদিন যাবত শুনছেন আমাদের ভূত স্টুডিও?
দেন সত্যি কথা বলতে
তিন মাস যাবত, এবং ভালো লাগে বিধায় এখানটায় রেজিস্ট্রেশন করা এবং আপনার ঘটনাগুলো বলতে আসা?
জি ভালো লাগে বিধায় রেজিস্ট্রেশন করে আজকে এখানে ঘটনাগুলো বলতে আসলাম।
অলরাইট, এবং সাথে আরও একজন রয়েছেন, তার নামটা তার কাছ থেকে আমরা শুনছি। কি নাম ভাই আপনার?
মোহাম্মদ মশিউর রহমান।
ওকে, সো মশিউর ভাই কতদিন যাবত শুনছেন আমাদের ভূত স্টুডিও?
পাঁচ মাসের
মতো। তো ফাইনালি এখানে আসলেন রেজিস্ট্রেশনের মাধ্যমেই তো?
হ্যাঁ, আপনাদের এখান থেকে শুনে তারপরে আমি ওটা থেকে রেজিস্ট্রেশন করছি, তারপরে এই মাধ্যমে আসলাম।
ওকে, সো বুঝতে পারছেন, আরও একটাবার বলছি, আর একটাবার ক্লারিফাই করছি, এখানে আসলে রেজিস্ট্রেশন ছাড়া আসার কোনো ওয়ে নাই। সো অফকোর্স আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন, RBS, তারপর নাম, তারপর লোকেশন, প্রফেশন পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। সৌরভ বলছেন তিনি আছেন এই মুহূর্তে, আর রাসেল রানা তিনি শুনছেন রাকিব শ্রীনগর থেকে তিনি আছেন। যেমনটা আবির বলছেন, কমেন্ট পড়ো না কেন, কমেন্ট তো পড়ছি, অসংখ্য কমেন্ট পড়লাম, সো কমেন্টগুলো আবারও আমরা পড়বো। এবং এই মুহূর্তে আমরা মুন্নাবিন শমশের, মুন্না ভাইয়ের কাছে আমরা যাবো এবং তার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনাটা আমরা শুনবো এই মুহূর্তে।
আসসালামু আলাইকুম। আমার জীবনে প্রথম ঘটে যাওয়া আমার এক ফ্রেন্ড রাসেলের সঙ্গে। রাসেল আমার খুব কাছের একটা বন্ধু ছিল, আমরা ছোট থেকেই একসঙ্গে অনেকটা দিন পেরিয়ে আসছি। তো কিছুদিন যেতেই রাসেলের আম্মু তাকে প্রচুর মারধর করত, মারধর করতো, এই ভেবে রাসেল বাড়ি থেকে একদিন চলে যায়। কোথায় যায় ওর বাড়ি থেকেও জানে না যে কোথায় রাসেল চলে গেছে। হঠাৎ একদিন শুনতে পেল যে বেনাফুল নামক একটা জায়গায় একজনের সঙ্গে ও চলে গেছে। দুই তিন মাস পর ওইখান থেকে আবার ব্যাক করার পর আমি ওকে দেখি। দেখার পর আমি ওকে ডাকি। ডাকবার পর ও যখন আমার কাছে আসে, ওর মধ্যে আমি ওই ধরনের কোনো ফিলিংস দেখতে পাইনি, যেমন আগে আমার সঙ্গে দুষ্টুমি করতো, কথা বলতো, কোনো কিছু দেখতে পাইনি। ও আমার দিকে যেভাবে তাকাতো, উদ্ভট ওর লুক, ওর কথার স্টাইলগুলো ছিল ভয়াবহ। যখন একটা কথা ওকে জিজ্ঞেস করতাম, ও খুব রাগের সহিত কথার অ্যান্সার দিত। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, রাসেল কী হয়েছে তোর, প্রবলেমটা কী? তো আমাকে বলতেছে যে মুন্না, তোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করতেছে না, যা কাজে যা। তাই আমি আর ওকে আর বিরক্ত না করে চলে গেলাম। রোজার মাস ছিল যখন আমি আমাদের বাজারে চলে গেলাম, খানখানাপুর বাজারে। তো আধা ঘন্টা পর আমার একটা চাচাতো ভাই চলে আসছে, আসে বলতেছে, মুন্না ভাইয়া, রাসেল ভাইয়ের জন্য কী হয়েছে? তো আমি ওকে আমি দেখে আসলাম কী হলো। তো আমিও চলে গেলাম ওর বাড়িতে। যাবার পর দেখি ওর শারীরিক কন্ডিশন ভালো না, ও শুধু দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। এভাবে আধা ঘন্টা এভাবে কামড়াতে আছে। তো ওর এলাকার মানুষজন বুঝতে পারতেছে না অ্যাকচুয়ালি ওর সমস্যাটা কী। এক একজন এক এক ধরনের ডিসিশন দিচ্ছে, ডক্টর দেখান, কবিরাজ দেখান। তো এইভাবে বেশ অনেকক্ষণ যাবৎ করতে করতে ওর ঠোঁট কেটে অনেক বড় হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। তো আমি ওই দৃশ্য দেখে ওইখানে থাকতে পারলাম না, চলে আসলাম। চলে আসার পর ওকে হসপিটালে নিয়ে গেল। নিয়ে যাবার পর ওইখান থেকে মর্গ, যেটা বলে যেখানে মৃত মানুষকে রাখা হয়, তো সেইখানে ওকে নিয়ে গিয়েছে। তো ওর বাবা রাজ্জাক মামা, সে বলতেছে যে আমার ছেলে কোথায়, ডক্টর তাকে ওই রুমে নিয়ে যায়। নিয়ে যাবার পর বলছে, আমার ছেলে এখানে কেন, আমার ছেলে কী হয়েছে? তো বলছে, আপনার ছেলে তো ডেড। তো বলছে, আমার ছেলে তো মরতেই পারে না, কেন মরবে আমার ছেলে, ভালো ছিল। তো যাই হোক, ওইখান থেকে ওকে অনেক স্যানিটাইজ করে বাড়িতে নিয়ে আসতে, নিয়ে আসার পর ওকে নিয়ে যাওয়া হয়েছে কবিরাজের কাছে।
কিন্তু মর্গে নিয়ে যাওয়ার কারণটা কী ছিল?
ডাক্তাররা হয়তো তখন ওর ভিতরে যে জানটা আছে সেটা বুঝতে পারেনি, ওর মধ্যে একটা আত্মা প্রয়োগ করছিল, যেটা আসলে আমরা অনেকেই বিশ্বাস করি বা অনেকেই বিশ্বাস করি না। ওইটাই হয়েছিল, যখন কবিরাজের কাছে নিয়ে গেছে তখন ও মৃতর মতো, মাঝে মাঝে ওর নিঃশ্বাস আসছে, মাঝে মাঝে যাচ্ছে। তো কবিরাজ যখন ওকে ঝাড়ফুঁক করে, তো তখন কবিরাজকে ও মানে বড় বড় চোখ করে ওকে ওনাকে বলতে থাকে যে তুই আমার থেকে দূরে থাক, আমার কাছে আসবি না। তো কবিরাজও এখানে কিছু করতে পারে নাই। তারপর কিছুদিন পর ও মারা যান, তিন চার দিন পর ওই অবস্থায় মারা যান। তো মারা যাওয়ার পর আমাদের গ্রামটার মধ্যে অনেকটাই স্তব্ধ হয়ে গেছিল, কেউ সন্ধ্যা পরে ঘর থেকে বের হইতো না। অনেকে আছে যে ওর কথা মনে পড়লেই বাজারের যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিছিল। আমি তো সন্ধ্যার পরে বাইরে যেতাম না। তো হঠাৎ করে একদিন আমার ছোট মামা বলতেছে, রাসেলের বাবা একটা চায়ের দোকান করতো খানখানাপুর বাজারে, আমার ছোট মামা বলতেছে আমি যখন বাজারের ওয়াশরুমে গেলাম তখন দেখলাম যে ওয়াশরুমটা প্রায় 20 মিনিট ধরে বন্ধ। তো অনেক লোক দাঁড়াই আসছে, অনেকে যাচ্ছে বের হচ্ছে, তো ডাকতেছে, সে বের হয় না। কিছুক্ষণ পরে রাসেল বের হয়ে আসছে, মৃত্যুর আগে বের হয়ে আসছে। তো রাসেলকে জিজ্ঞেস করতেছে, এত সময় লাগলো কেন? রাসেল কোনো কথাই বললো না, কথা না বলে চোখটা বড় বড় করে সে চলে আসলো। তো এভাবে কিছু কথা শুনতে পেলাম, শুনতে পাওয়ার পর ভাবলাম হয়তো বা এমন কোনো সমস্যা হতে পারে। তো ঠিক দুই দিন পর আমাদের গলন্দ মোড় নামক একটা জায়গায় ওয়াজ হচ্ছিল, ওয়াজে মাহফিল। তো ওইখানে আমি আমার দুটো ফ্রেন্ড ছিল, শাহিন, লিটন, আমরা তিনজন ওইখানে যাই। যাবার পর ওয়াজ মাহফিল শেষ হয়ে গেছে, এর মধ্যে আমি ঘুমে গেছি। রাত তখন 1:30 থেকে 2 বাজে। তো ঘুমে গেছি, আমি যখন ঘুম ভাঙছে তখন দেখি আশেপাশে কেউ নেই, পুরো ময়দানটাই ফাঁকা। তো কিছুক্ষণ পর
তখন আমি বেশ ছোট, 2004 ঘটনা এটা। কিছুক্ষণ পর হঠাৎ করে আমি দেখি আমার চোখে প্রচুর ঘুম, কিছুক্ষণ পর দেখি একটা হুজুর টাইপের এসে আমাকে একটা তবরক দিচ্ছে, বলছে বাবা তোমার বাড়ি কোথায়? আমি বললাম যে খানখানাপুরে। তো বললো সবাই চলে গেছে? না, তুমি তবরকটা নিয়ে চলে যাও। যেতে পারবো? আমি বললাম হ্যাঁ যেতে পারবো। তো গলন্দ মোড় থেকে আমার বাড়ি যেতে প্রায় 1 কিলোমিটার দূরত্ব। তো যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি শীতের মধ্যে যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি তখন চারপাশে অনেক অন্ধকার রাস্তায়, মানে মাঝে মাঝে একটা পরিবহন যাচ্ছে, 10 মিনিট 5 মিনিট পর যাচ্ছে না। তো অনেকটা পথ সামনে একটা বড় একটা ব্রিজ। তা আমি মানে ঘুমের অবস্থায় হাঁটতেছি, আমি বুঝতে পারতেছি না আসলে আমি কোন অবস্থানে আছি বা কোথায় যাচ্ছি। তো কিছু দূর যেতেই প্রচুর শীত, আমি আমার শরীরে অনেক মোটা 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 অংশের কাপড় জড়ায় রাখছি। তো হাতে যে তবরকটা দিয়েছিল হাতে আমার ওইটা আছে। কিছু দূর যেতেই দেখি একটা মানুষের মতো সে হেঁটে যাচ্ছে। যখন আমি তাকে দেখি ঠিক তখন আমার মধ্যে একটা সাহস চলে আসে যে আমি হয়তো বা কাউকে পেয়ে গেছি। তো যেহেতু আমাকে ডাকতেছি যে ভাইয়া আমাকে একটু নিয়ে যান সঙ্গে করে, আমি তো ভয় পাচ্ছি, আমাকে একটু নিয়ে যান। দেন সে তার মতো চলে যাচ্ছে, আমি তার পিঠে পিঠে যাচ্ছি। প্রায় 5-7 মিনিট রাস্তা যখন চলে গেছি, ব্রিজটার কাছাকাছি যখন গেছি, সামনে দেখি আর কেউ নেই। তো ভাবলাম যে আশেপাশে বাড়ি আছে, নিচে অনেক ঢালু রাস্তা, বাড়ি আছে, হয়তো নেমে গেছে। তখন আমার চোখে অনেক ঘুম, প্রচুর ঘুম। তো হেঁটে হেঁটে যখন আমি রেলটা পার হলাম, রেলগেটটা পার হয়ে রেল দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার একটা নানা মনোনানা উনি ওনার ওয়াইফকে নিয়ে যাচ্ছে। তো উনি আমাকে দেখে হঠাৎ করে দুষ্টুমি করে বলতেছে, কে শালা তুই একা একা কেন? তো আমি বললাম নানা আমি তো ঘুমাই গেছিলাম, আমি এখন তো একা হয়ে গেছি, আমার একটু সামনে দিয়ে আসে বাড়িতে, চল আমাদের সঙ্গে চল। রেল দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পরে আমাদের বাড়িতে ঢুকতেই একটা মসজিদের গেট দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। তো যখন ওই গেট সব মানে সোজাসুজি গেলাম, তখন নানা বলতেছে যে ওই যে দেখা যায় কোন একটা হুজুর সম্ভবত উঠতে রাত্রে, তুমি যাও ভয় নেই। তা আমিও তখন সাহস করে চলে গেলাম, হয়তো বা না। যখন গেটটা আমি পার হইলাম, ভিতরে গেলাম, নানার অনেক দূর চলে গেছে। যখন পারে ভিতরে গেলাম, দেখলাম যে মসজিদের সামনে বড় একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের অর্ধেকটা চুন মেরে সাদা করে রাখা হয়, সেটা করে আছে, ওখানে কোনো মানুষ নেই। তো আমি ওটা দেখে একটু ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে আমি আর ব্যাক করে চলে আসলাম পিছনে। দেখলাম যে যারা ছিল নানা নানি তারা অনেক দূরত্ব হয়তো চলে গেছে। তো আমি আবার আস্তে আস্তে গেলাম, যাবার পর এই কাঁঠাল গাছটা যখন আমি পার হলাম, হবার পরই একদম কবরগুলো একদম রাস্তার সঙ্গে, আমাদের বাড়িতে যেতে কবরগুলো একদম রাস্তার সঙ্গে। তো তখন আমার মধ্যে ভয় কাজ করতেছে, কারণ আমি শুনেছি এখানে অনেক ধরনের মানুষকে যারা বিষ খেয়ে মারা যান, গলায় ফাঁসি দিয়ে মারা যান, তাদেরকে এখানে মাটি দেওয়া হয়েছে, আর এখানে অনেক মানুষ অনেক ধরনের ভয় পেয়ে থাকেন। তো তখন আমার একটু ভয় করতে লাগলো। দেন আমি ওই ভয়টা ভেঙে সামনে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে দেখি সেম এমনই একটা মানুষের মতো, যে মাথায় পাগড়ি পরা, সাদা একটা জুব্বা পরা, সে হেঁটে যাচ্ছে। তো আমি ওনার পিছে পিছে যাচ্ছি আর বলতেছি, দাদা আমি আপনার সঙ্গে যাব, দাদা আমি আপনার সঙ্গে যাব। তো তখন আমার বয়স 14। তো উনি কোনো কথা বলতেছেন, সাড়া দিচ্ছে না, উনি ওনার মধ্যে হেঁটে যাচ্ছেন, আমি ওনার পিছে পিছে যাচ্ছি। যেতে যেতে কিছু দূর যেতেই ওনাকে আমি স্পর্শ করতে যাই, যখন ধরতে যাই তখন আমি দেখি সামনে কেউ নাই। সেই মুহূর্তে আমি একটা চিৎকার দিয়ে যখন চিৎকার দিয়ে ওখান থেকে 8-10 পা সামনে গেলাম, আমার বাড়ির 3 বাড়ি আগেই একটা বাড়ি আছে, ওই বাড়িটার মধ্যে আমি ঢুকে গেছি ভয় পেয়ে। যখন ঢুকে গেছি ওইখানে আর 3-4টা কুকুর আমাকে ধরছে। কুকুর ধরবার পর আমি অজ্ঞান হয়ে ওইখানে পড়ে যাই। তারপরে কি হয়েছে আমি জানি না, বাট সকালে আমার আম্মু আমাকে বলতেছে যেমন এমন ঘটনা হয়েছে, আর সকালে আমাকে হুজুরের কাছে নিয়ে গিয়েছিল, যে পানি পরে নিয়ে আসছিল, তাবিজ দিছিল, বলছিল আর কোনো সমস্যা হবে না, হয়তো বা ওর ভালোর জন্য ওকে ছোটো মানুষ হাতে তবরক আছে পবিত্র জিনিস ওকে পৌঁছে দিতে হয়তো বা আসছিল ও ভুল করছে স্পর্শ করার জন্য। কিছু আজকে এরকম মতো আমার।
ওকে, অদ্ভুত একটা ঘটনা ছিল। আমি যখন গল্পটা শুনছিলাম
মুন্নাবিন শমশের এই মুহূর্তে আমাদের আজকে গেস্ট যিনি রয়েছেন সেকেন্ড স্লটে, আমি টোটালটা ভিজুয়াল দেখছিলাম অনেকদিন পর ভূত স্টুডিওতে কোনো ঘটনা শুনে আমি পার্সোনালি ভিজুয়াল টেস্ট পাচ্ছিলাম এবং আসলে বেশ অদ্ভুত ঘটনা। বাট মনে হয় একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে প্রথম আপনি বলছিলেন যে আপনার একজন নানা আপনাকে এগিয়ে দিচ্ছিল, তিনি কি মানে আসলেই আপনার নানা ছিল বা আপনার পরিচিত ছিল?
হ্যাঁ, সে আমার পরিচিত ছিল, বাট আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম মানুষ দেখতে পেয়েছিলাম সেটা আমার পরিচিত ছিল না। আমি যখন রেল গেট অতিক্রম করলাম তখন যাকে দেখলাম তাকে আমার মনে হচ্ছে আমার নানা মনোনানা, তাকে আমি চিনি বা সেও আমাকে, সে আমার সঙ্গে
ঘটনার পর তার সাথে দেখা হয়েছে আপনার? আবার
ওই ঘটনার পর না, ওই ব্রিজ থেকে আসার আগেই ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। তো আমি উনি আমার নাম ছিল এটা আমি কনফার্ম, বাট উনি হয়তো লেট করে আসছে, কিন্তু উনি যখন আমাকে ছেড়ে দিছে তারপরে ওনার সঙ্গে আমার দেখা হয় নাই।
অলরাইট, এবং বেশ অদ্ভুত একটা ঘটনা এবং হিম ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা ঘটনা আমরা শুনছিলাম। চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রত্রি ভাই প্রাণ ঝালছে আনাচুর্য, প্রাণীর সাহস যোগায় এবং প্রাণীর সাহস নিয়ে আপনাকে থাকতে হবে একদম পুরোটা সময়, এবং সময়টা বলছে এই মুহূর্তে 11:46। আরও বেশ কিছু গল্প, আরও বেশ কিছু ঘটনা কিন্তু ওয়েট করছে। তো ঝটপট করে যেটা বলবো, আগামী পর্বে যদি এমনটা আপনারও আপনার ক্ষেত্রেও থেকে থাকে, যদি এরকম কিছু ঘটনা আপনি ফেস করে থাকেন বা আপনার জানা থাকে এরকম কিছু ঘটনা, সেক্ষেত্রে আপনাকে বলবো আগামী পর্বে চাইলে আপনি অ্যাটেন্ড করতে পারেন। মোবাইল ফোনে মেসেজে যাবেন, যাবার পর লিখতে হবে আপনাকে RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন এবং পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। আবার বলছি নাম্বারটা হচ্ছে 26969, RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন এবং প্রফেশনটা লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। অনেকেই আছেন যেমনটা আলবি, তিনি আসেন উত্তরা থেকে, আমাদেরকে শুনছিলেন এবং বলছেন ভালো লাগছে। তো মুন্না ভাইয়ের প্রথম ঘটনাটা কেমন লাগলো সেই ফিডব্যাকটা আপনি জানিয়ে ফেলতে পারেন 26969 এই নাম্বারটায়। ফেসবুকে আছি আমরা অ্যাক্টিভ, facebook.com/jagorfm। সো দ্বিতীয় ঘন্টায় অনেকেই বলছেন যে ভূত স্টুডিও পুরোপুরিভাবে জমে গেছে এবং 10টা থেকে শুনছিলেন সাবিব ওয়াজের টুটুল আশুলিয়া থেকে, আর তিনি আছেন রুদ্র বণিক ক্যাম্বিয়ান হোস্টেল থেকে, তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে। আলিন্দ মুগ্ধা থেকে আছেন, মনির বলছেন সাটুরিয়া থেকে তিনি শুনছেন এবং বললেন নাইট স্টোরি টাইগার আওলাদ আমাদের একজন রেগুলার লিসেনার, তিনিও আছেন কেরানীগঞ্জ থেকে। যেমন রাসেল বসিলা থেকে তিনি শুনছেন ভূত স্টুডিওর ব্যাকগ্রাউন্ডগুলো যদি আরও বেশি ভয়ানক করা যেত, ওকে উই উইল ট্রাই। এবং আবার অনেকের কাছে এই যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার খুব পছন্দের, রাইট? তো এদিকে ঈশিতা বলছেন আজকে ফার্স্ট শুনছেন এবং রুমে একা বেশ ভয় লাগছে। রকি নারায়ণগঞ্জ থেকে আছেন, ভূত স্টুডিও শুনছেন রকি। আর রোকন ফার্মগেট থেকে আছেন এবং আচ্ছা ভালোই লাগছে তার। জীবন শুনছেন জোরাইন থেকে। সো এইভাবে অনেকেই জয়েন করছেন। তো কেমন ছিল মুন্না ভাইয়ের প্রথম ঘটনাটা ঝটপট করে জানিয়ে ফেলতে পারেন 26969 এই নাম্বারে। ফেসবুকে চলছে অডিও লাইভ এবং পোস্টও রয়েছে facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm দুটো পেজের মাধ্যমে। আপনি যেটা করবেন আপনার কথাবার্তাগুলো আপনার মতন করে জানাবেন, ভালো নাকি মন্দ, কেমন লাগছে আজকের ভূত স্টুডিও, সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলবেন। যেমনটা কায়েমউদ্দিন তিনি শুনছেন এই মুহূর্তে এবং ভয় পাচ্ছেন মিরপুর থেকে আছেন। আকাশ টাঙ্গাইল মির্জাপুর থেকে আমাদেরকে শুনছেন। যেমনটা আচ্ছা আরও অনেকে রয়েছেন, যেমন নাজবুল হোসেন সাইফ বলছেন নাইস স্টোরি ফেরদৌস আহমেদ, তিনি ভূত স্টুডিও ভালোবাসেন। এদিকে ফাহাদ টাঙ্গাইল থেকে আছেন, আনোয়ার খান তিনি শুনছেন ঘটনাটা বেশ ভয়ানক ছিল, ওকে। এরকমটা আরও অনেকেই রয়েছেন। সো ফেসবুক লাইভের কমেন্টগুলো পড়বো এখন, দেখা যাক। যেমনটা বাবু ভাই তিনি শুনছেন আমাদের সাথে, তার মুড অফ ছিল এবং আজকে ভূত স্টুডিও শুনে মনটা বেশ ভালো লাগছে। এবং নিশি শুনছেন এবং ঢাকা থেকে তিনি আছেন, ধন্যবাদ আপনাকে নিশি। অভি রাত 10টা থেকে শুনছেন এবং একটা পর্যন্ত থাকবেন এবং গল্পটা বেশ ভালো লাগলো। আর এদিকে শ্রাবণ তারও বেশ ভালো লাগছে। এরকমটা করে আবারও আপনার কাছে আসবো এবং আপনাদের পাঠানো কমেন্টসগুলো পড়বো। বাট রাইট নাও এখন যেটা করব, আজকের সেকেন্ড যিনি গেস্ট রয়েছেন মশিউর ভাই, তার কাছে আমরা আবারও যাবো এবং তার সেকেন্ড ঘটনাটা শুনবো। তো মশিউর ভাই কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
হ্যাঁ, আমি এখন যে ঘটনাটা বলতে চাই সে ঘটনাটা আমার নিজের।
কতদিন আগের প্রায়?
2015 সাল,
ওকে,
জুলাই জুন মাসের 20 তারিখের দিকে। ঘটনাটা আমার মামার সাথে, মানে নিজের সাথে, আমার মামার মাগুরাতে, আমার দেশের বাড়ি মাগুরা, মাগুরাতে আমার মামা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ঘটনাটা বিকালে ঘটে, আমার ফোনে ফোন আসে তারপর পরই, আধা ঘন্টা পরে আর কি। যখন আমি জানতে পাই যে আমার মামা মারা গেছেন, তখন আমি রওনা দিই
বাড়ির দিকে। এবং তখন যেহেতু জুন জুলাই মাস, তখনকার সময়ে বর্ষার প্রবলটা বেশি ছিল অনেক। তখন আকাশে ছিল প্রচুর মেঘ, ওয়েদারটাও খুবই খারাপ। তখন আমি গাড়িতে রওনা দিই, আমার এখান থেকে যাইতে লাগলো 6 ঘন্টা। মাগুরাতে পৌঁছলাম, পৌঁছানোর পরে তখন রাত্রে বাজে বেলা রাত্রি 1টা বাজে। এখন মাগুরা থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা 35 কিলো হবে। কোনো গাড়ি চলে আমাদের রোডটাতে 10টা পর্যন্ত, এরপরে কোনো গাড়ি চলে না। যাও বা চলে, দু একটা ইজি বাইক চলে, আর তখন তো ওয়েদারটা একেবারে খারাপ। তখন যাই হোক একটা ইজি বাইক পেলাম, ওখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স যেহেতু 35 কিলো আর গ্রামের রাস্তা খুবই খারাপ, ওইখান থেকে ইজি বাইকে করে আমি 15 কিলো পর্যন্ত গেলাম। ওরপরে আর কোনো ইজি বাইক যাবে না। তখন ওইখান থেকে আমি যখন নামলাম, নামার পরে আমার বাড়ির ডিস্টেন্সটা 10 কিলো। এখন ডিস্টেন্স 10 কিলো, এখন আমাকে যে নিতে আসবে বাড়ির থেকে গাড়িতে করে, কিন্তু সেরকম কোনো সিচুয়েশন ছিল না। কারণ ওয়েদারের কারণে আমাদের বাড়ির ফোন, সবার আশপাশে যাদের ফোন ছিল সবারই ফোনে চার্জ ছিল না। আমি তো ঢাকাতে থাকি, আমার ফোনে চার্জ ছিল, কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তখন সোজা গেলে আমার বাড়ির ডিস্টেন্স 10 কিলো, আর আমি যদি আড়াআড়িতে যাই আমার বাড়ির ডিস্টেন্স 5 কিলো। তখন ওই যে 5 কিলোর যে রাস্তাটা, ওটা ছিল জঙ্গলের ভিতর দিয়ে, তেমন কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াত করত না। এখন আমি যখন মাগুরা যখন নামি, তখন আমি সিগারেট কিনলাম 1 প্যাকেট, আর একটা লাইটার কিনলাম। জানি যে আমার এরকম হইতে পারে, হয়তো আমি আর হেঁটেও যাওয়া লাগতে পারে, কি করব। তখন আমি যখন ওই রাস্তা দিয়ে যাই, 1 কিলো যাওয়ার পরে আমার সামনে অন্ধকার রাত, তখন তো অন্ধকার রাত, ওয়েদার যেহেতু খারাপ, কোনো চারিদিকে অন্ধকার। এখন ওইখানে যাওয়ার পরে, 1 কিলো যাওয়ার পরে আমার সামনে একটা লোক পড়ে, তার গায়ে সাদা পাঞ্জাবি পরা আর মাথায় পাগড়ি পরা। এখন আমি বললাম যে আপনি কে এত রাতে? কোনো কথার অ্যান্সার দেয় না। পরে বললাম, অনেক কথা বললাম, বলার পরে উনি কোনো অ্যান্সার দেয় না। পরে বলে, তুই এত রাতে কই গেলি? আমি বললাম যে আমার মামা এরকম মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আমি এই রাতে আমার যাওয়া লাগবে বাড়িতে। তো বলে যে তুই এত রাতে আসলি কেন? আমি বললাম যে, বলো যে এই রাস্তা দিয়ে আসলি কেন, তুই ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি বললাম যে ওই রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হবে, এদিক দিয়ে গেলে আমার খুবই তাড়াতাড়ি হবে, আমার তো বিপদ, আমার তো বিপদের সময় তো আমি তো ভয় পাবো না। আর আমি তখন সাহসী ছিলাম। এখন বললো যে আচ্ছা, কিছুক্ষণ পরে বললো আচ্ছা তুই যা চাস তাহলে যা। এখন আমি কিছু দূর যাওয়ার পরে একটা সিগারেট জ্বালালাম, জ্বালায় খাইতে খাইতে যাচ্ছি। এখন যাওয়ার পরে আমার পিছন দিক থেকে মনে হচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে। এখন ধাক্কা দিলে আমি তখন বুঝতে পারি যে আমার পিছনে কেউ আছে, কিন্তু আমি যখন শুনছি যে আমার পিছন থেকে যদি কেউ কখন ধাক্কা দেয় কিংবা কোনো আওয়াজ হয় পিছনে হাঁটে, এরকম সময় কখন পিছনের দিকে তাকাতে নেই। আমি তখন হাঁটতে হাঁটতে যাই, যখন আমার হাতের সিগারেটটা যখন অফ হয়ে যায়, তখন আমার সামনে দিয়ে কুকুর দৌড়ে চলে গেল। ভাবলাম যে এই বর্ষাতে কীভাবে কুকুর আসলো, বর্ষার সময় চারিদিকে কোনো লোক নাই, এদিকে কোনো বাড়িও নাই, কুকুর কোথা থেকে আসলো? তখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, যাওয়ার পরে আমাকে আবারও ধাক্কা দেয়। তখন আমি বুঝতে পারছি যে এখানে কোনো প্রবলেম আছে। এইভাবে যাচ্ছি, যাওয়ার পরে তখন আমি আর একটা সিগারেট জ্বালাই। যখন সিগারেট জ্বালাই তখন আর তেমন কোনো সমস্যা হয় না, শুধু আওয়াজটা আসে। এবার কিছু দূর যাওয়ার পরে দুটো ঘোড়া, ঘোড়া সাইড দিয়ে দৌড়ে যায়, ঘোড়ার মাথা নেই। এইভাবে করে তখন আমার মনের ভিতরে আমি নিজেরই ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে তখন ভাবলাম যে আমাকে তো ভয় পাইলে তো আমার হবে না, আমার তো যাওয়া লাগবে। আমি নিজে নার্ভাস, কিন্তু আমি নিজের বুকের ভিতরে নিজের সাহস যোগাচ্ছি। এরকম করে হাঁটতে হাঁটতে যাই, যাওয়ার পরে কিছুদিন যাই, দেখি ছোট যেরকম
আড়াই মাস বয়স হবে, এরকম কিছু কোলাপান হাঁটাহাঁটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, গান গাই, হাসাহাসি করে এরকম। বলুন, ভাবলাম যে ব্যাপারটা কি এরকম। পরে তখন আমি বুঝতে পারি যে কী সমস্যা। এরকম হাঁটতে হাঁটতে যাই, যাওয়ার পরে একটা সময় আমি যখন পৌঁছালাম আমাদের গ্রাম থেকে, একটা ডিস্টেন্স আছে, মানে এই পাশে একটা গ্রাম, ওই পাশে আমাদের গ্রাম, তা ওই কালভারটা যখন পার হলাম, কালভারটা পার হওয়ার সময় কালভারটার উপরে দুটো কুকুর বসে, ওরা আমাকে, আমি যখনই ওদের মাঝখান দিয়ে যাইতে যাই আমাকে যাইতে দেয় না, তখন আমি যাইতে পারি না, কি করব। কিছুক্ষণ দাঁড়াই থাকলাম, দাঁড়াই থাকার পরে জোরে একটা বাতাস আসলো, বাতাসটা আসার পরে আমি ব্রিজ, কুকুরটা সরে গেল, দুটো কুকুরই সরে গেল, আমি তখন ব্রিজটা পার হলাম। আর পার হওয়ার পরে আমাকে সাইড থেকে, আমি দেখি নাই, বললো যে যা তুই আজকের মতো বেঁচে গেলি, আর কখনো এরকম আসিস না। এটা আমার কাহিনী।
এবং আরও একটা অদ্ভুত এবং অন্যরকম ঘটনা কিন্তু শুনলাম, এবং এভাবে করেই কিন্তু চলছে ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও চলছে আজকে অপূর্বর সাথে, চলবে রাত একটা পর্যন্ত। এবং এই ঘন্টা থেকে বিদায় নেওয়ার একদমই সময় হয়ে গেছে, ইনফ্যাক্ট ঘড়িতে এই সময়টা বলছে আমাদেরকে 11:57, এবং নতুন ঘন্টায় আবারও ফিরবো। বাট কেমন ছিল ঘটনাটা বা কেমন লাগলো ঘটনাটা, সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলতে পারেন 26969 নাম্বারে। কেমন লাগলো মশিউর ভাইয়ের লাস্ট স্টোরিটা, যে স্টোরিটা তিনি শেয়ার করলেন একটু আগে ঝটপট করে, যে এফ এম স্পেসে নাম, লোকেশন, তারপর আপনার মেসেজ, এবং পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। একই সাথে আগামী পর্বে যারা ভূত স্টুডিওতে আসতে চান তাদেরকে বলছি, একটু রিমাইন্ডারটা জানিয়ে দিলাম আরেকটাবার, RBS যদি আপনি আগামী পর্বে আসতে চান, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন, আর পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। আবার বলছি, RBS, তারপর নাম, তারপর লোকেশন, আর তারপর আপনার প্রফেশন, আর পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। অনেকেই আছেন SMS এ, ফেসবুক কমেন্ট দেয়, সেই কথাবার্তাগুলো বলবো, বাট দেখা যাক এই মুহূর্তে কারা কারা আছেন SMS এ। সাজিদ উত্তরা থেকে বলছেন ভয় লাগছে, তাইবুর ইসলাম ধামাই থেকে আছেন এবং তিনি তার বন্ধুকে নিয়ে শুনছেন এবং ভালো লাগছে তাদের। কাউসার মহাকালী থেকে বলছেন স্টোরিগুলো বেশ ভালো লাগলো এবং থ্যাংক ইউ সো মাচ মুন্না ভাই, ওকে পৌঁছে দিলাম আপনার থ্যাঙ্কসটা। এবং এদিকে তুবা, তিনি বলছেন তিনি আছেন এবং শুনছেন এবং সবসময় এভাবে করে থাকেন। নীরব বলছেন নারায়ণগঞ্জ থেকে তিনি আছেন, ভালো লাগছে ভূত স্টুডিও। তো ঝটপট করে আপনারা টেক্সট আপনি পাঠিয়ে দিতে পারেন, যেমনটা এলমা মধ্যমান্ডা থেকে বলছেন মুন্না ভাইয়ের গল্পটা বেশ ভালো লাগলো, এবং আচ্ছা মুন্না ভাইয়ের গ্রামের বাড়িটা কোথায়, ওকে এত ডিটেইলে আসলে আমরা মানে সবসময় ডিরেক্ট এরিয়ার নামটা আমরা না মেনশন করাটাই বেটার, বিকজ আমি একটু আগেও একটা স্টোরিতে বলছিলাম যে কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রাইভেসি থাকে। যাই হোক, ছোট একটা ব্রেক নিচ্ছি আমরা, ফিরছি ব্রেকের ওপারে, চলছে ভূত স্টুডিও। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। এবং চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রাচ্য বাই প্রাণ ছাত্রাচর্য প্রাণী সাহস যোগায় নতুন ঘন্টা এবং শেষ ঘন্টা সর্বশেষ ঘন্টায় আরেকটা বার আপনাকে ওয়েলকাম করছি এবং জানাতে চাই আপনাকে আরেকটা বার চানাচুর আর স্পাইসি মশালার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল মুখখানে জোশ আর প্রাণী যোগায় সাহস যার নাম প্রাণ ছাত্রাচর্য প্রাণী সাহস যোগায়। তো প্রাণে সাহস নিয়ে আপনাকে থাকতে হবে পুরোটা সময় পর্যন্ত। ঘড়িতে সময়টা বলছে রাত 12:01, তো 12:00 যেহেতু বেজে গেল তো একদমই শেষ ঘন্টা। শেষ ঘন্টায় আপনার চারপাশটাও বেশ শুনশান, আপনার চারপাশটাও এই মুহূর্তে বেশ একা হয়তো বা আপনি শুনছেন আমাদেরকে, আবার কিছু কিছু বন্ধু এই মুহূর্তে পরিবারকে সঙ্গে নিয়েও শুনছেন। সো একা নাকি ফ্যামিলি মেম্বারদেরকে সঙ্গে নিয়ে সেই কথাবার্তাগুলো বলে ফেলতে পারেন। মেধা ঢাকা থেকে বলছেন আই লাভ ভূত স্টুডিও, ধন্যবাদ আপনাকে। পিও বলছেন তিনি আছেন আমাদের সাথে এবং সবসময় তিনি শুনেন, এবং ইসরাফিল গাজীপুর থেকে শুনছেন আমাদের সাথে, যেমনটা শান সুমন জালকুড়ি থেকে তিনি আছেন, যেমনটা রুবেল বলছেন তিনি আছেন। এরকম করে আরো অনেকেই অসংখ্য বন্ধুদেরকে দেখতে পাচ্ছি ফেসবুকে জয়েন করছেন। সো facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm দুটো পেজের মাধ্যমেই আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন। এবং মনে রাখবেন আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান তার জন্য করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন, RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটায়। আবারও বলছি RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমরা যেটা করব, আমাদের সেকেন্ড স্লটের প্রথম যিনি গেস্ট রয়েছেন মুন্না ভাই, তার কাছে আমরা যাব এবং তার দ্বিতীয় ঘটনাটা এখন আমরা শুনছি। তো ভাই আর যে ঘটনাটা এখন আমরা শুনবো, এটা কি আপনার লাইফ থেকে আনা কোনো ঘটনা নাকি অন্য কারো এক্সপেরিয়েন্স?
জি, এটা আমার লাইফের ঘটনা। আমি একটু আগে যে রাসেলকে নিয়ে একটা ঘটনা বলেছিলাম, তার সহিত মানে তার জড়িত একটা কাহিনী আমি আবার বলবো আর কি। তো বন্ধুরা, যে রাসেলের কথাটা বলেছিলাম আমি আগে শুতে, তো সেটা হচ্ছে রাসেল মারা যাওয়ার পর তার আমাদের গ্রামের মধ্যে যে এত আতঙ্কিত একটা অবস্থার মধ্যে ছিল সবাই, সবাই সন্ধ্যার পর থেকেই রুম থেকে বের হতে পারতো না, বাজারঘাটে যেতে পারতো না। তো একটা টাইম আমি নিজেও সন্ধ্যার পরে কখনোই বের হইতাম না। রাত্রে যখন আমি ঘুমাইলাম, আমার ঘরের সঙ্গে একটা নিম গাছ ছিল। আমার নানি সবসময় বলতো যে রাত্রে 12:00 পরে কখনো আমি ঘর থেকে বের হবো না। তো কী কারণে বের হবো না সেটা কখনোই বলতো না। তো হঠাৎ করে একদিন আমার মাকে জিজ্ঞাসা করলাম যে মা, কী ব্যাপার, মানে ঘর থেকে কেন বেরোতে দেয় না, নিষেধ কেন করে? তো আমার নানি এ কথা বলছে, মা আমাকে বলতেছে শোন, এই নিম গাছে ওই পেঁচা পাখি থাকে, রাত্রে ডাকে, তুই ভয় পাবি এই জন্য। আমি বললাম ও আচ্ছা। তো ওদিন রাত্রে যখন আমি শুয়ে পড়লাম, গ্রামের বাড়ি বুঝতে পারছেন তখন বিদ্যুতের কোনো ইয়া ছিল না, বিদ্যুৎ ছিল না, আমরা মানে চেরাক যাকে বলে বাতি, সেটা
কুপি,
হ্যাঁ কুপি যেটাকে বলে কুপি। তো সবাই ঘুমিয়ে পড়ছে শীতের দিনে, তো মা ঘুমিয়ে পড়ছে 12:30 থেকে 12:30 আনুমানিক। তো তখন মনে হচ্ছিল যে ঘরের টিনে একটা মানুষ যখন একটা লাঠি দিয়ে টিনে এমন টানে, কটকট 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 একটা শব্দ হয়,
ঠিক একটা লাঠি কেবল টেনে নিয়ে
যায়, হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছে, ঠিক এই শব্দটা আমি পাচ্ছি। তো আমি পাচ্ছি, আমি ল্যাপের মধ্যে মাথা দিয়ে রয়েছি, হঠাৎ করে আমি ল্যাপ থেকে আমার মাথাটা একটু সরিয়ে শব্দটা ভালো করে শুনছি যে আসলে শব্দটা কিসের হতে পারে। তো কিছুক্ষণ পর ঠিক আবারও পিছনের বেড়া থেকে আমার সাইডের বেড়া, যে বেড়ার পাশে আমার জানালাটা, ওই বেড়াতে একইভাবে আওয়াজ করতেছে, হ্যাঁ টং 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 করে আওয়াজ করতেছে। তো তখন আমি যে মাকে ডাক দিব বা কাউকে ডাকবো চিল্লায়, আমার ভিতর তেমন কাজ করতেছে না, মানে আমি স্তব্ধ হয়ে গেছি, একদম চুপ হয়ে গেছি, কথা বলার মতো কোনো শক্তি আমার মধ্যে আমি পাচ্ছি না। তো আমি চুপ করে রয়েছি, চুপ করে রয়েছি। এর মধ্যে আবার কিছুক্ষণ পরে আমার ঘরের পাশেই বড় একটা পুকুর, পুকুরের চারপাশে হচ্ছে জঙ্গল, গাছ, বড় বড় পাটের গোডাউন, যারা এখনো আছেন আমাদের খানখানাপুর, রাজবাড়ি খানখানাপুর, তারা অবশ্যই চিনেন জায়গাটা। তো আমি জানাটা একটু খুলে বাইরের দিকে দেখলাম, দেখার পর দেখলাম জ্যোৎস্না রাত, কুয়াশায় ভিজে আছে সব কিছু, কিন্তু কোনো রকম কোনো মানুষ নেই। তো আমি আবার বিছানা যেয়ে শুলাম,
শোবার পর দুই থেকে চার মিনিট পর মনে হচ্ছে যে আমার ঘরের ঠিক পিছনটায় যেখানে নিম গাছ ছিল সেই গোড়াটাতে বসে কেউ কান্না করতেছে এইভাবে। ঠিক এমন সাউন্ড করে কান্না করতেছে। যখন এই কান্নাটা করতেছে তখন আমি মানে ঘেমে গেছি টোটাল। আমি যে চিৎকার দিব, আমার মাকে ডাকবো, আমি সেটা করতে পারতেছি না। তো আমি আবার চুপ করে শুইলাম। চুপ করে শুয়ে মানে বাতিটা জ্বালাবো, আমি ম্যাচ খুঁজে পাচ্ছি না। অথচ মেজটা আমার বালিশের কাছেই আছে, মেজ খুঁজে পাচ্ছি না। তো ওইভাবে আমি হাতে হাতে মেজটা পেলাম, পেয়ে বাতিটা জ্বালাইলাম, জ্বালে বসে থাকলাম ঘরের মধ্যে। তারপরও আমি আমার মাকে ডাকবো এই সাহসটা আমি পাচ্ছি না। 10-15 মিনিট কেটে গেল, আর কোনো শব্দ নেই। আমি আবার বাতিটা অফ করে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আবার ঠিক সেম, কিছুক্ষণ পর মনে হচ্ছে যে আমার রুমের পাশে যে পুকুরটার মধ্যে কে মাছ ধরতেছে, বা ওই যে আমরা গ্রামে পানির মধ্যে এরকম হাত দিয়ে বাইরে বাইরে খেলতাম, এমন শব্দ করতেছে কেউ। তো তখন আমি চিন্তা করলাম এত রাত্রে কে পুকুরে গোসল করতেছে। দেন আমি তখন জানলাটা খুললাম, টোটালি জানলা খুললাম। খোলার পর দেখলাম না, পুকুরে তো কেউ নেই, এই শব্দটা হয় কিসে? তো জানলা আটকায় আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে আমার ঘরের পাশ দিয়ে, আমার একদম ঘরের পাশ দিয়ে, রুমের পাশ দিয়ে কি হেঁটে যাচ্ছে। পায়ের শব্দ পাচ্ছি আমি, মানে হেঁটে যাওয়ার শব্দ যেমন হয় ঠিক এমন শব্দ পাচ্ছি। তো আমি একবার তাকে জিজ্ঞেস করলাম যে কে আছেন, কে ঘরের পেছনে কে, বাট কোনো অ্যান্সার পেলাম না। তো আমি ওইভাবে বসে আছি, আমি ঘুমাইতেও পারতেছি না, মানে শুতেও পারতেছি না। আবার কিছুক্ষণ পর আমার টিনের উপরে, চালের উপরে মনে হচ্ছে যে কেউ কোনো ইট মারতেছে, ছোট ছোট ইট মারলে যে শব্দটা হয় ইট মারতেছে। তো সেই রাতটাতে পুরোটা রাত আমার সঙ্গে এইভাবে হয়েছে, আমি কখনোই মানে চোখ বন্ধ করতে পারিনি। ফজর আজান পর্যন্ত, লং টাইম না নিলাম, ফজর আজান পর্যন্ত আমার সঙ্গে এমন ঘটনা ঘটছে। তো
নন-স্টপ ঘটছিল?
হ্যাঁ, নন-স্টপ ঘটতেছিল। তো সকালে যখন মানে আজান হয় পরপরে দেখি আর কোনো প্রবলেম নাই, তখন আমি ঘুমাই গেছি। তো সকালে আমার মাকে আমি বললাম, মা এমন এমন হচ্ছে, এমন এমন হচ্ছে। তো আমার মা বললো, আচ্ছা ঠিক আছে, তুই ওই ঘরে আর শোয়ার দরকার না, তুই এই ঘরে শুস। তাই আমার মধ্যে একটা জিনিস শুরু করে, আমি কেন ওই ঘরে শুবো না? তাই আমি বললাম না, ওই ঘরে শুবো। যাক, তারপরের দিনও একই অবস্থা, আমি ওই ঘরে ঘুমালাম। ঘুমানোর পর রাসেল আমার নাম ধরে ডাকতেছে।
ওকে,
রাত্রে যে আমাকে ডাকতেছে, এই মুন্না মুন্না এই চল মাঠে যাই, এই যে সাউন্ডটা টোটালি আমার মনে হচ্ছে যে রাসেল আমাকে ডাকতেছে
একদম স্পষ্ট। আপনার মধ্যে কি আপনি বুঝতে পারছেন?
হ্যাঁ, একদম স্পষ্ট বুঝতে পারছি যে এটা, এই ভয়েসটা রাসেলের। তো আমি তখন আমি এতটা ফিল করিনি যে রাসেল তো মারা গেছে, আমার এটা আমার মধ্যে কাজ করেনি। তো আমি তখন বলছি, কে রাসেল? পরে শুধু একটা বার বললো, হ্যাঁ বের হয়ে, এই কথাটা বললো। বলার পর আমি আমার দরজাটা খুলে বের হবো, বের হবো। এর মধ্যে যে আমার মেজো খালু আছে, মেজো খালু বাহিরে বের হয়েছেন, বের হয়ে আমাকে বলছে, এই মুন্না কোথায় যাস? আমি বললাম, জেঠালো কোথাও যাই না। আমি চিন্তা করলাম যে এত রাতে, মানে এখন যদি বলি যে আমি খেলতে যাচ্ছি তো রাগ করতে পারে, কিন্তু আমার এই সেন্সটা নাই যে এখন রাত 11টা থেকে 12টা বাজে। গ্রামের বাড়ি, 11টা 12টা বাজা মানে বিশাল ব্যাপার। তো আমি আর গেলাম না, ঘরে শুয়ে পড়লাম। তো শুয়ে যখন পড়লাম, তার কিছুক্ষণ পর আবার একই অবস্থা, মনে হচ্ছে যে পুকুরের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। হ্যাঁ, আর রাসেল আমাকে চিল্লা চিল্লা ডাকতেছে। তো চিল্লা চিল্লা ডাকতেছে, আমি বের হয়ে গেছি অলরেডি ঘর থেকে। ঘর থেকে যখন আমি বাইরে বের হয়েছি, আমার খালু তখনও ঘুমান নেই। তখন খালু দূর থেকে হয়তো দেখছে আমাকে, দেখার পরে ডাক দিছে। ডাক দেওয়ার পর আমি, আমার সেন্স নাই যে আমি আসলে রাত্রে আসি না দিনে আসি। তাই আমি বললাম যে আমি তো রাসেল ডাকতেছে আমাকে। রাসেল ডাকতেছে মানে? তখন আর কোনো কথা না বলে আমার হাতটা দিয়ে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পর পরের দিন সকালে গ্রামের সবাইকে ডাকছে, ডেকে বললো একটা মিলাদ দিয়ে দেন, এমন প্রবলেম হচ্ছে, তো এমন না হলে তো সমস্যা হয়ে যাবে। তো এইভাবে কন্টিনিউ আমার সঙ্গে অনেকটা দিন ঘুরছে। ঘুরবার পর আমাকে ঢাকা পাঠিয়ে দেন।
আমার মামাকে ঢাকা পাঠিয়ে দেন যে তুই গ্রাম থেকে চলে যা। সুতরাং আমাকে না আমাদের গ্রামের অনেকটা ছেলেকেই ঢাকায় পাঠিয়ে দেন। তো ঢাকায় পাঠিয়ে দেবার পর যখন আমি ঢাকায় আসি, আমি যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটে ফার্স্ট টাইম যখন রুম নিয়েছিলাম ওই রুমে আমি একাই ছিলাম। তো রাত্রে যখন ঘুমাইছি, রাত্রে ঘুমানোর পর দেখা যাচ্ছে যে ফ্ল্যাটের পাশের রুম ফাঁকা ছিল, কেউ হয়তো বা দরজা নড়াচ্ছে, দরজা খুলতেছে, আটকাচ্ছে এমন। তো আমি চিন্তা করলাম যে কেউ তো নাই, তো দরজা এমন শব্দ হচ্ছে কেন। তা আমি বের হয়ে দেখতাম কেউ নাই। তো দেন এরপরে কিছুদিন পরে আমার আমি যখন ঢাকায় আসছিলাম, আসলে বেড়িবাদ, তো আমি গাড়ির সামনে বসেছিলাম বাসের, আমি দেখলাম, স্পষ্ট আমি দেখতে পেয়েছিলাম যে এই আজকে ফার্স্ট আমি আমার এই ব্যাপারটা আমি বলছি, কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি এই ব্যাপারটা। আমি যখন গাড়ির সামনে বসে আসলে ব্রিজটা পার হওয়ার পর আমি দেখতে পেলাম যে রাস্তার মাঝখানে রাসেল হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, গাড়িটাকে থামতে বলতেছে। আমি 4 বছর আগের কথা বলছি, এমন অবস্থা। তো আমি যখন ওকে এই অবস্থা দেখলাম, দেখে আমি সরাসরি ড্রাইভারের হাতটা ধরে ফেলছি। অনেক যাত্রী ছিল, আমি হাতটা ধরে ফেলছি। ধরে ফেলার পর ড্রাইভার কোনোরকম গাড়িটাকে মেনটেন না করতে পারলে একদম ব্রিজের নিচে চলে যায়। আর যারা এখনও আমাকে চিনে জানে হয়তো বা শুনেছে যে আজ থেকে 4 বছর আগে একটা আশুলিয়া ব্রিজে একটা বাস পড়ে অনেক মানুষ মারা গিয়েছিল, তার মধ্যে আমি ছিলাম। আমার মাথায় এখনও 156টা শিলা আমার মাথায়, দাঁতের পাটটা ভেঙে গিয়েছিল, ফ্র্যাকচারের প্রবলেম ছিল। তো দেন এটার পরে আমাদের খানখান যে হুজুরটা ছিল সে বলছিল যে মুন্না রাসেল খুব কাছের একটা মানুষ ছিল, ওকে সঙ্গে নিয়ে যেতে চাইছিল এমন কিছু একটা, যেটা আমি কখনো বিশ্বাস করতাম না, তো এখনও আমার মনে হয় না এমন কিছু। তো যাই হোক, এটার পর থেকে আমাকে একটা তাবিজ দিয়েছিল, দেওয়ার পর থেকে ইনশাল্লাহ আমার আর কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমি টোটালি
এখন আপনি মানে কমপ্লিটলি ওকে
ওকে, মানে রাসেলের কোনো প্রবলেমটা আমার মধ্যে এখন ফিল করি না, বা রাসেলকে দেখি না, রাসেলকে নিয়ে কোনো সমস্যা আমার মধ্যে হয়।
লাস্ট কবে আপনি রাসেলকে স্বপ্নে বা কোনো না কোনো ভাবে দেখছিলেন?
লাস্ট আমি ঢাকা চলে আসবার পর প্রায় 7-8 বছরের মধ্যে রাসেলকে আমি দেখিনি। দেন যেদিন আমার অ্যাক্সিডেন্টটা হয়, শুধু এর মধ্যে আমি ওই ফ্ল্যাটে কিছু শব্দ পেয়েছিলাম, তো ওইখানে রাসেলের কোনো আভাস আমি পাইনি। জাস্ট আমার যেদিন আমার অ্যাক্সিডেন্টটা হয় আশুলিয়া, সেদিন আমি একদম স্পষ্ট দেখতে পেয়েছিলাম যে রাসেল গাড়ির সামনে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, মানে রানিং গাড়ির সামনে ও হাত উঁচু করে
দাঁড়িয়ে আছে হওয়ার আগে,
অ্যাক্সিডেন্টের হওয়ার
রাইট। দ্যাট মিন্স আপনাকে সে কোনো না কোনো ভাবে সেভ করতে যাচ্ছিল, হতে পারে,
হতে পারে। বাট যখন ও হাত উঁচু করে দাঁড়াইছিল, মানে থামতে বলতেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রাসেল ওইটা, তা আমি ওই অবস্থায় আমি ড্রাইভারকে, মানে ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে, উনি দেখতে পাচ্ছে কিনা জানি না, হয়তো দেখার কথা নাও তো অনেক আগেই মারা গিয়েছে। তো ঠিক তখন আমি ড্রাইভারকে মানে আটকাই ফেলছি, আটকাই ফেলার পর উনি ব্যালেন্স ঠিক না রাখতে পেরে একদম ব্রিজের নিচে গাড়িটা 3 পল্টি দিয়ে নিচে ফেলে দেয়। তারপর থেকে এখন পর্যন্ত আর রাসেলের কোনো আভাস আমি এখনো পাইনি আর পাচ্ছিও না।
ওকে, আরেকটা ব্যাখ্যাহীন গল্প আমরা শুনছিলাম ভূত স্টুডিওতে, এবং কিছু কিছু গল্প বা কিছু কিছু ঘটনা এমনভাবেই হয় যে আপনি স্পেসিফিকভাবে কোনো উত্তর দিতে পারবেন না। এখন হয়তো বা আমি আমার জায়গা থেকে ভাবতে পারি যে রাসেল তার অনেক ভালো বন্ধু ছিল মুন্না ভাইয়ের, তো সেই জায়গা থেকে হতেই পারে তাকে অ্যাওয়ার করার জন্য হচ্ছে বাসটা থামানোর জন্য রিকোয়েস্ট করছিল, আবার এমনও হতে পারে সেটা মুন্না ভাইয়ের টোটালটাই হ্যালোসিনেশনও হতে পারে, অনেক কিছুই হতে পারে। ওই যে সবসময় যেটা বলি না যে ব্যাখ্যাহীন বা উত্তরবিহীন, ওই ব্যাপারটাই বা এই ব্যাপারটাই। এনিওয়েজ, চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্রট টু বাই প্রাণ ছাল চানাচুর, আর প্রাণ ছাল চানাচুর অবশ্যই খেতে খেতে আপনি এই মুহূর্তে শুনছেন, এবং অনেকেই আসেন SMS এবং ফেসবুক কমেন্টের থ্রুতে। একদম শেষ ঘন্টা, পিঙ্কি বলছেন ফতুল্লা থেকে তিনি আছেন এবং তিনি তার মা এবং ভাইকে নিয়ে শুনছেন, লুবাবা রামপুরা থেকে আছেন, ভেরি জোর স্টোরি, থ্যাংক ইউ। ইমরান বলছেন তিনি আছেন, যেমনটা শায়ান মিরপুর থেকে আছেন, তিনি তার ওয়াইফ তাশফিয়াকে নিয়ে শুনছেন, সো হ্যালো শায়ান এন্ড তাশফিয়া। সাজিদ আছেন উত্তর থেকে, তিনি একজন রেগুলার লিসেনার অফ দ্য ভূত স্টুডিওর, এবং স্টোরিগুলো আজকে বেশ ভালো লাগছে, স্পেশালি মুন্না ভাইয়ের স্টোরিগুলো বেশ ভালো লাগছে, ইভেন আমারও বেশ ভালো লাগছে বা জোশ লাগছে স্টোরিগুলো শুনে। কে আর হৃদয় বলছেন বসিলা থেকে তিনি আছেন, এবং আমি কেমন আছি, আমি তো ভীষণ ভালো, জোশ মোড়ে আছি এই মুহূর্তে, আর প্রথমবার জাগরণ FM শুনছেন এই মুহূর্তে মোস্তালিন, এবং দুনিয়া থেকে আছেন তিনি, এবং এভাবে করে সবসময় SMS করবেন এবং থাকবেন জাগরণ FM 94.4-এর সাথে। মেধা শুনছিলেন আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ মেধা, থ্যাংকস ফর দ্য প্রশংসা। এলমা ছিলেন মধ্যপাড্ডা থেকে,
আচ্ছা, তিনি এই মুহূর্তে কাঠামুড়ি দিয়ে ভয় ভয় শুনছেন আমাদেরকে। ওকে, হতেই পারে, প্রথমবার যেহেতু শুনছেন আপনি, ভয় লাগতেই পারে। সো ভয় প্লাস ভালো লাগে, এটা এটা না একটা অন্যরকম কম্বিনেশন আমি বলবো। কখনো কখনো কারোর জন্য ভালো হয়, আবার কখনো কখনো খুব বেশি অনেকেই ভয় পেয়ে যান। সো এদিকে নাহিদ আহমেদ বলছেন সোনাগাঁও থেকে, তিনি শুনছেন, তার প্রফেশন হচ্ছে জব এবং আচ্ছা জাগরণ সবসময় থাকবেন তিনি, থ্যাংক ইউ। সায়েদ নারায়ণগঞ্জ থেকে বলছেন, অনেকদিন ধরে শো শুনি বাট প্রথমবার এসএমএস করলাম, ভয়ের কিছু স্টোরি চাই। আমার কেন জানি মনে হচ্ছে আপনি এই মাত্র জয়েন করলেন, রাইট? সো অনেকগুলো ঘটনা আপনি মিস করে গেছেন, অ্যান্ড ঘটনাগুলো আপনি অবশ্যই আবার শুনতে পারবেন। ফেসবুকে অডিও লাইভ চলছে, অডিও লাইভটা শেষ হওয়ার পর একদম শুরু থেকে আপনি শেষ পর্যন্ত শুনবেন। সো সেখানটায় আমার মনে হয় যে আপনার জন্য বেটার হবে, প্রত্যেকটা ঘটনা আপনি পাবেন সেখানটায়। জাহাঙ্গীর ভাই তিনি শুনছেন আমাদের সাথে, এই মধ্যে আছেন তিনি, শাহানুর হবিগঞ্জ থেকে আছেন, এরকমটা করে আরো অনেকেই রয়েছেন। সো ফেসবুকে বলছিলাম অডিও লাইভ চলছে, facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm। রাত একটার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আছি ভূত স্টুডিও নিয়ে, সেখানে অনেকেই রয়েছেন, তাদের বেশ কিছু ঘটনা আমরা শুনছি। এই মধ্যে সেকেন্ড স্লটে যেই দুজন রয়েছেন, তাদের জীবনে ঘটে যাওয়া ভূতরে বা অন্যরকম এক্সপিরিয়েন্স গুলো আমরা একের পর এক শোনাবো আপনাদেরকে। তো ঝটপট করে আগামী সপ্তাহে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, RBS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে। আর এখন এই মুহূর্তে মশিউর ভাই যিনি রয়েছেন তার কাছে আমরা যাব, এবং তার এরপর যে ঘটনাটা ওয়েট করছি সেই ঘটনাটা আমরা শুনবো। তো ভাই কোন ঘটনাটা শুনছি এখন আমরা?
এটা আমার চাচার কাছ থেকে শোনা।
ওকে,
ঘটনাটা আমাদের গ্রামেই, তখন বর্ষার সময়ে গ্রামে, যখন আমাদের যেখানে বিল আছে, বিলটার নাম ইসামতি বিল, বর্ষার সময়ে বিলে প্রচুর মাছ। তা একজনটা দুই ভাই, একজন নাম হাসান আর একজন নাম হাসেম, এই দুজন রাত্রেবেলা মাছ মেরে তিনটার দিকে মাছ মারা কমপ্লিট, এখন মারা মেরে বাজার ধরবে। বাজারটা আমাদের বিল থেকে অনেক দূরে। তার আগে আমি একটা কথা বলি, মানুষ বলে যে কবরে ভয় নাই, কিন্তু কবরের সাইডে ভয় আছে, এই জিনিসটা বলে। এখন ওরা কবরের সাইড দিয়ে যাচ্ছিল, কবরের ভিতর থেকে ওরা দেখে দুটো আগুন ওঠে, আগুনের গোলা আর কি উপরের দিকে উঠে যায়, এবং উঠার পরে একটা নিচের দিকে নেমে যায় আর একটা ওঠে। ওঠার পরে রাস্তায় এসে দেখে ওদের সামনেই আগুন গোলাটা এসে পড়ে। পড়ার পরে দেখে যে বয়সটা আনুমানিক 100-এর উপরে হবে, একটা বুড়ি, গায়ে সাদা কাপড়, গায়ে কোনো মাংস নাই তেমন হালকা। তা এসে বুড়িটা যখন কথা বলে তখন 5 ইঞ্চি জিব্বা বাইরে রেখে কথা বলে সবসময়। তা ওই দেখে ওদের ছোট ভাই হাসান, ও তখন অজ্ঞানে পড়ে যায়, আর যে হাসেম ও একটু সাহসী ছিল। এখন ওকে বলে, আমাদের বাড়ির থেকে 9টা 3 কিলো, এখন বলে যে আমি 9টা যাবো। তা এখন ও বলে যে 9টা যাবে কী জন্য, তোকে বলবো কী জন্য, আর 9টা যাবো কী জন্য। এখন ও বলে যে তুই তোর হাতে কি, হাসেম বলে যে তোর হাতে কি, আমার হাতে যাই থাক, কই টাকা, হাসেম বলে টাকা, কই হ্যাঁ আমার দে, কই না তোরে দেওয়া যাবে না, আমি 9টা যাবো, 9টায় যে বাজার করব, আমি খাবো। এখন বলে যে হাসেম বলে যে আচ্ছা ঠিক আছে, তুই 9টা যাবি, এই দিকে 9টা তুই সোজা চলে যা, সাবধান, ডানে বামে কোনো দিকে নামবি না, একটানা সোজা রাস্তা। আসলে 9টা আমাদের ওইখান থেকে একটানা সোজা রাস্তা। এখন ওই যে বুড়িটা, বুড়িটা কিছু দূর যাওয়ার পরে, 1 কিলো যাওয়ার পরে আমাদের যে পাড়াটা ওইখানে যে থামে, থামার পরে আমাদের পাড়ার ভিতরে ঢোকে। ঢোকার পরে একটা বাড়ি যাই, ওই বাড়িতে দুটো জমজ ছেলে ছিল, বয়স 3 বছর, 3.5 বছর এরকম হবে। তা এখন ওই বাড়ি গেছে, যাওয়ার পরে বলে যে আমার 1 গ্লাস পানি দাও, 6 গ্লাস পানি খেয়ে দিত, এখন এত বয়স্ক লোক দেখতেও অদ্ভুত, চুল পাকা, একবারে পুরো পাকা, শরীরে ই নাই, মাংস নাই। তা ওই বাড়ি থেকে এক গ্লাস পানি দিস। এখন পানি দেওয়ার পরে খায়, পানি খাইছে। পানি খাওয়ার পরে মহিলাটা যখন গ্লাসটা রাখতে গেছে, এসে দেখে যে সে নাই। এখন হাসে মোর পিছন পিছনে আসছে, যে বুঝতে পারছে যে এরকম যে ওই মহিলা কোনো ক্ষতি করবে অবশ্যই, যেহেতু সে ভালো না। এখন আসার পরে বলে যে গ্রামের ভাষায় বলে যে চাচি, এরকম একটা মহিলা আসছিল এদিক, তুমি দেখছো? বলছে হ্যাঁ, আমাদের বাড়ি আসছিল। তা কি বললো? তাই আসলো, আসার পরে বলে যে আমি পানি খাবো, আমাকে এক গ্লাস পানি দাও। কয়ে তুমি কি করলে? কয়ে আমি এক গ্লাস পানি দিছি। তারপরে সে কোথায় গেল? পরে বলল যে সে আমি গ্লাস দিতে গেলাম, আসার পর আর দেখি নাই তাকে। আচ্ছা ঠিক আছে, হাসিম বললো আচ্ছা ঠিক আছে আমি দেখি। এই বলে খোঁজাখুঁজি শুরু করে, পায় না। পরে সকাল, এটা হচ্ছে ফজরের আজানের একটু আগে, একটু আগে কিংবা একটু পরে এরকম হবে। পরে তখন বেরোয়ছে, খুঁজতে খুঁজতে পায় না। পরে সকালবেলায় ওনার যে জমজের ছেলেটা ছিল, ওর কলেরা শুরু হলো। কলেরা শুরু হওয়ার পরে আধা ঘন্টার ভিতরে মারা গেল ছেলেটা। মারা যাওয়ার পরে তারই আরেকটা যে ছেলে ছিল দেশে, সে তার এক ঘন্টা পরে মারা যায়। এবং এক ঘন্টা পরে মারা যাওয়ার পরে ওই বুড়ি অন্য পাড়াতেও ঢোকে। এরকম করে একই সেম ঘটনা, অন্য পাড়াতেও যায়, আরও পাঁচটা শিশু এরকম মারা যায়। তারপরে এটা শোনার পরে আমি যখন ওইখান থেকে শুনি যে ঘটনা কি আসলে কি সত্য নাকি, আমি বাড়ি চলে যাই। আমি তখন ছোট, ঘটনা শোনার পর আমার কাছে খুব ভয় লাগে। আমি আমার দাদির কাছে যাই, দাদির কাছে যাই, বললাম দাদি এরকম কি মানে রফিক চাষার কি এরকম দুটো ছেলে ছিল যে কোন বুড়ি নাকি আসছিল? জাস্ট এইটুকু আমাকে বলার পরে আমার দাদি বলল, মানে ঘটনাটা এমনই ভয়ঙ্কর ছিল, আমারও বলে যে ওই ঘটনা আর বলবি না। গ্রামের লোক তো ভাবে যে এই ঘটনা বললে কলেরা আবার ফিরে আসবে, এরকম মনে করতো। জাস্ট আমাকে বললো যে এই ঘটনা আর কোনোদিনও কাউকে বলবিও না, আর কাউকে কারো কথা শুনবিও না, এসব ঘটনাটা এমন ভয়ানক ছিল,
আশ্চর্যজনক একটা ঘটনা এবং অদ্ভুত রকম একটা ঘটনা আমরা শুনছিলাম। এবং চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ভাই প্রাণ ঝলছেন আচুর্য প্রাণে সাহস যোগায়। এবং কেমন লাগছে আজকে ঘটনাগুলো সেই ফিডব্যাকটা জানিয়ে ফেলতে পারেন দেরি না করে 26969 নাম্বারে, কিংবা ফেসবুকে জাগরজি অফিসিয়াল পেজ রয়েছে, সেই পেজের মাধ্যমে আপনি যেটা করবেন facebook.com/jagofm এবং facebook.com/apurbo.fm দুটো পেজের মাধ্যমে আপনি কমেন্টস করতে পারেন। সো বলছিলাম যে ফেসবুকে অডিও লাইভের মাধ্যমে যারা আছেন তাদের কমেন্টসগুলো পড়বো। সো কেমন লাগলো লাস্ট ঘটনাটা, মশিউর ভাই যে ঘটনাটা আমরা শুনছিলাম সেই ঘটনাটা কেমন লাগলো জানিয়ে ফেলতে পারেন। ফেসবুকে দুটো পেজ রয়েছে, এই মুহূর্তে অডিও লাইভ চলছে, facebook.com/apurbo.fm এবং facebook.com/jagofm দুটো পেজের মাধ্যমে দুটো পোস্ট এই মুহূর্তে। এবং পোস্ট দুটোতে অনেকেই কমেন্ট করছেন। সো প্রথমত দেখা যাক পোস্টে কারা কারা আছেন, যেমন তারিফুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে শুনছেন, এবং ভয় প্লাস ভালো দুটোই লাগছে। সবসময় যেটা বলি আমরা যে ভয় প্লাস ভালো লাগা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূত স্টুডিও, অ্যান্ড এটা একটা অন্যরকম যদি বলছি ফ্লেভার কাজ করে, ভয় প্লাস ভালো লাগে যখন একসাথে ব্লেন্ড হয়ে যায়। সম্রাট রানা তিনি আছেন আমাদের সাথে মিরপুর থেকে, এবং আরও অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছি পোস্টে, যেমনটা সাইফুল রানা আছেন আমাদের সাথে, এম বি সজীব জয়েন করেছেন, পপি আছেন আমাদের সাথে, এদিকে দেখতে পাচ্ছি আমাদের সাথে সুমন আরমান ভুইয়া বলছেন তিনি আছেন মান্ডা থেকে, যেমনটা নাহিদ হাসান তিনিও শুনছেন, আসিফ আকাশ আছেন আমাদের সাথে। সো ধন্যবাদ প্রত্যেককে যারা শুনছেন এবং একের পর এক ননস্টপ কমেন্ট করে যাচ্ছেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফেসবুকে অডিও লাইভে শিশির কন্যা জয়েন করেছেন, ফরিদ বলছেন ভালো লাগছে, পথিক তিনি আছেন আমাদের সাথে, আর আরাফাত হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুনছেন তিনি এই মুহূর্তে, মানিকাল হাসান ভালো লাগছে তারও, পথারা পথিক তারও বেশ ভালো লাগছে তিনি জানিয়েছেন, আরাফাত ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আছেন, শাওন বলছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এবং জানাতে চাই আরেকটা বার চানাচুর আর স্পাইসি মশলার বাগদাঙ্গা এক ম্যাচ মেকিং না হবে। হ্যাঁ, কিউজ মারবে উড়াল মুখে আনে জোশ আর প্রাণী যোগায় সাহস, যার নাম প্রাণ খেল চানাচুর, যা প্রাণী সাহস যোগায়। আর চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ খেল চানাচুর, যা আপনার প্রাণীর সাহস যোগায়। এবং প্রাণীর সাহস নিয়ে আপনি থাকছেন পুরোটা সময় জুড়ে, দ্যাট মিনস রাত একটা পর্যন্ত। ঘড়িতে সময়টা বলছে আমাদেরকে এই মুহূর্তে 12:26, তো বুঝতে পারছেন একদম শেষ ঘন্টা। আর জাস্ট কয়েকটা কিছু সময় আমরা থাকবো, অলমোস্ট 20 মিনিটসের মতো আছি। তো শেষ মুহূর্তে শেষ সময়ে ঝটপট করে RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন এবং পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। হ্যাঁ, শুধুমাত্র তারা লিখবেন RBS যারা আগামী পর্বে ভূত স্টুডিওতে পার্টিসিপেট করবেন এবং ভূতুরে ঘটনাগুলো শেয়ার করবেন, শুধুমাত্র তারা RBS লিখবেন। আদারওয়াইজ RBS লেখার কোনো প্রয়োজন নাই। নর্মালি যারা SMS করতে চান, যাকে SMS শুনতে ভালো লাগছে বা ভূত স্টুডিও ভীষণ রকম ভালো লাগে বা মন্দ লাগে, ভালো মন্দ দুটোই ফিডব্যাক জানাবেন 26969 নাম্বারে। বাট তার আগে লিখতে হবে JFM, অনেকেই রয়েছেন, সেই SMSগুলো পড়ছিলাম আমরা। আর ইন দ্য মিনটাইম আবারও গল্পে যাবো এবং ঘটনায় যাবো। এবং একজন একটু আগে ফেসবুকে বলছিলেন যে হ্যালোইন কিন্তু আসছে এই অক্টোবরই, ইফ আম নট রং 31st অক্টোবর, রাইট? তো সেই 31st অক্টোবরই কিন্তু হ্যালোইন আসছে। এবং হ্যালোইন নিয়ে কোনো প্ল্যান আছে কিনা আমাদের, অফকোর্স জানিয়ে দেবো। সেটা এমনও হতে পারে, সারপ্রাইজিং কোনো কিছু থাকতে পারে। যদিও ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে হ্যালোইনে আমরা সেদিন পড়ছে হচ্ছে 31 অক্টোবর, যেটা বুধবার। ওকে, সো বুধবারে সেরকম স্পেশাল কিছু থাকছে কিনা, বাট এমন হতে পারে যে বুধবারের আগে কিংবা পরে কোনো না কিছু ওয়েট করছে। পুষ্পিতা বলছেন তিনি আছেন আমাদের সাথে, নবনী শুনছেন এই মুহূর্তে, আরও অনেকেই রয়েছেন। সো এক এক করে বাকি কমেন্টগুলো পড়বো এবং টেক্সটগুলো ডেফিনেটলি পড়বো। সো রাইট নাও যেটা করবো, আবারও গল্পে যাবো আমরা এবং মুন্না ভাইয়ের কাছে যাবো, তার নেক্সট ঘটনাটা শুনবো আমরা। সো মুন্না ভাই, কোন ঘটনাটা শুনছি আমরা এখন?
ভাইয়া, এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার ঢাকারই ঘটনা, সেটাও 2008 সালের ঘটনা, হসপিটালের ঘটনা আর কি। ঘটনার শুরুতে আমার ছোট নানার, আমাদের ফরিদপুরে রাজবাড়ির এক নানা আছেন, তার 3টা অ্যাম্বুলেন্স আছেন আমাদের ঢাকা যে কোনো একটা হসপিটালে, নাম না বললাম। তো আমাকে বললো কি যে তুই তো অনেক দুষ্টুমি করিস, এক কাজ কর, তুই যে গাড়ি চালানো শেখ। তো তখন আমি বললাম হ্যাঁ সেটাও আমি পারবো, সমস্যা নেই। তো আমাকে পাঠিয়ে দিল ঢাকা শাহবাগের মধ্যেই। তো যখন একটা গাড়িতে আমাকে উঠাই দিল, বললো যে আমার নাতি, ওকে বেশি চাপ টাপ দিও না, ওকে দেখাশোনা করায়ও কাজ, গাড়িটা চালানো শিখে দিও। তো প্রথম 2টা দিন আমি ওইখানে শুয়ে বসে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। 3 দিনের মাথায় যখন একটা লাশ ডেলিভারি দিতে যেতে হবে আমার শরীয়তপুরে, তো আমাকে বললো যে মুন্না এক কাজ করো, তুমি এই তোমার ভাইয়ের সঙ্গে চারতলায় যাও লাশটাকে নিয়ে আসো স্ট্রেচারে করে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তখন আমি গেলাম, যাবার পর এতটাই ভয় পাইছিলাম না যে লাশ তো। তো যখন গেলাম, যাওয়ার পর দেখি যে স্ট্রেচারের পরে লাশটা শুয়ে রেখেছে মুখটা ঢেকে। আমাকে বলতেছে যে ড্রাইভারটা ছিল, আমাকে বলতেছে ভাগনা তুমি ওই পাশে ধরো। তো আমি যেয়ে লাশটাকে পায়ের কাছে ধরলাম, ধরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর গাড়িতে উঠালাম। তো গাড়িতে উঠানোর পর তখন বাজে রাত 9টা। তো লাশের সঙ্গে যারা ছিলেন তারা বলতেছেন যে 10টার সময় গাড়ি এখান থেকে ছাড়া হবে, আমাদের কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট করে এখান থেকে যাব। তো আমি লাশটাকে সুন্দর করে ঢেকে গাড়ির ব্যাগলাটা নামাই দিলাম। নামাই দেবার পর আমি চলে গেলাম চায়ের দোকানে, চাটা খেয়ে 10টার দিকে গাড়ির কাছে আসলাম। এখন যে ভাইটা ছিল ড্রাইভার হিসেবে, সে আমাকে বলতেছে মুন্না তুমি সামনে বসো, আর রাস্তায় কোনো সমস্যা হলে তুমি আমাকে বললো। তো আমার আচ্ছা ঠিক আছে, কী সমস্যা হবে, আপনি তো আছেন। আর গাড়ির মধ্যে তখন লাশের সঙ্গে আরও 3 জন ছিলেন, একটা পুলিশ ছিলেন, একজন আর 2জন পুলিশ ছিলেন, আর 3টা ব্যক্তি ছিলেন লাশে। তো যখন মাওয়াঘাট গেলাম, মাওয়াঘাটটা ফেরির মধ্যে উঠলাম, তখন রাত বাজে 1:30 থেকে 2টা। তো একটা লোক বলতেছে যে আপনারা যাবেন একটা কাজ করেন, ওইখানে কি একটা ব্রিজ আছে, ব্রিজটার নামটা ভুলে গেছি, তো একটা কাজ করেন আপনার ফজরের নামাজের পরে যান, এখন না যে ফজরের নামাজের পরে যান। তো ড্রাইভার বলতেছে কেন কোনো প্রবলেম? বলছে না তেমন কোনো সমস্যা না, কিন্তু ফজরের নামাজের পরে গেলে আমার মনে হয় ভালো
হয়, সেফ হয়,
সেফ হয়। তো ড্রাইভারটা আমার কথা মানলো না, চিন্তা করলো যে আমি তো লাশের গাড়ি চালাই আর কন্টিনিউ চালাচ্ছেন, ওনার সাহস আছেন। তো যখন গাড়িটা ফ্রিজ থেকে নামলো, নেমে 3-4 কিলোমিটার গেলাম, যাবার পর আমার চোখে একটু ঘুম, সামনে সিটে বসে আছি আর পিছে যারা ছিলেন পুলিশ ছিলেন আর 3টা ব্যক্তি ছিলেন, তো তারাও ঘুমিয়ে গেছেন, তারাও ঘুমিয়ে গেছেন। তো কিছুক্ষণ পর ওস্তাদে গাড়ি ব্রেক করে ফেলছেন, ব্রেক করে আমি উঠে গেছি। কী হচ্ছে ভাই? বলছে মুন্না এক কাজ করো, যে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা বের করো। তো সিগারেটের প্যাকেটটা বের করে দিলাম, তো বলছে একটা সিগারেট চালাও। তো বললাম ভাই আমি তো সিগারেট খাই না, আমি তো সিগারেট খাই না। তো বলছে সিগারেট খাও না, তো এক কাজ করো, খাইতে হবে, এই লাশের গাড়িতে কাজ করলে সব কিছু খাইতে হবে। তো আমি বললাম আপনি একটা আমি জ্বালাই দিই। তো সিগারেটটা জ্বালাই দিলাম, জ্বালা দেওয়ার পর উনি গাড়ি থেকে নেমে গেল, নেমে বলতেছে কি দাঁড়াও কিছুক্ষণ পরে যে। এর মধ্যে একটা পুলিশ একটু রাগ হয়ে গেল, কি ফাজলামো করতেছেন আপনি, আপনার গাড়ি ব্রেক করছেন এই নির্জন জায়গা। আর জায়গাটা এমন ছিল চারপাশে মানে গাছগাছালি আর কুয়াশায় পুরো রাস্তাটা ঢেকে আছে, মানে রাস্তা দেখা যাচ্ছে না এমন অবস্থা। তো কিছুক্ষণ পর ওই তিনজনও গাড়ি থেকে নেমে গেল, নেমে ড্রাইভারের সঙ্গে তর্ক বিতর্ক করতেছে আপনি কেন অত রাত্রে গাড়ি এখানে ব্রেক করলেন। তো ড্রাইভারটা কিন্তু তখন ক্লিয়ারলি ওনাদেরকে বলতে পারতেছে না প্রবলেমটাকে। তো এইভাবে তর্ক বিতর্ক করতেছে, এর মধ্যে আমি কিন্তু লাশটাকে স্ট্রেচারে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম, ঢেকে রেখে দিয়েছিলাম। এখন কিছুক্ষণ পর আমি ভিতরে গেলাম, ভিতর পানির বোতলটা ছিল, পানির বোতলটা আনতে গেলাম। তা বোতলটা যখন আনতে গেলাম তখনও দেখলাম যে না লাশটা ঠিক আছে ওইভাবে। এর মধ্যে একটা মহিলা আসছে, মহিলা যখন গাড়িতে উঠতে গেছে তখন উঠার আগে একটা চিৎকার দিছে, ওঠার আগে একটা চিৎকার দিছে। এর মধ্যে পুলিশ যে দুজন পুলিশ ছিলেন ওনা চলে আসছে, কী হয়েছে পরে দেখে যে মানে এইদিকে যে 5 মিনিট ঝগড়া করতেছিল এর মধ্যে লাশটার এমন হাল হয়েছে, লাশটার যে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি, কাপড়টা মাথায় নাই, হাতটা নিচে এইভাবে রয়ে গেছে, জিবলাটা বের হয়ে আছে, তিনি নাকি গলে ফাঁস দিয়ে মারা গিয়েছিলেন।
আচ্ছা,
তো তারপর এখন উস্তাদ আমাকে বলতেছে যে মুন্না তুমি কাজ কেমন কি ভালো করে করো না, ঢাকিয়ে দিবা না, মহিলাটা ভয় পেয়েছে। তার মতো উস্তাদ আমি তো ওটা মানে ঢাকিয়ে দিছি সুন্দর,
কনফার্ম আপনি ঢাকছি?
হ্যাঁ আমি কনফার্ম ঢাকিয়ে রাখছি। আমি আমি একটু আগে যখন পানির বোতলটা নিতে আসলাম তখন আমি দেখলাম যে ওই অবস্থায় আছে। তো 3-4 মিনিট পরেই ওই মহিলাটা যখন গেল তখন দেখে যে এই অবস্থা। তো চিৎকার দেওয়ার পর পুলিশে বলতেছে এই আপনাদের সার্ভিসটাই ভালো না, এই ছেলেটা এই কাজ করে রাখছে। তা আমি বললাম স্যার আপনি কি দেখেন নাই, আমি আপনি তো সারা রাস্তায় গাড়িতে ছিলেন, আপনি দেখেন নাই ঢেকে রাখছি? কয় তুমি যখন পানির বোতল নিতে আসছো তখন এটা এই কাজ করে দিছো? আমি বললাম না স্যার সত্যি কথা আমি এটা এই কাজ করিনি। যাই হোক, এরপরে আবার গাড়িতে উঠলো, গাড়িতে উঠে কিছু দূর চালালো, চালানোর পর 0.5 কিলোমিটার না যেতেই আবার গাড়ির ব্রেক, তখন আবার পুলিশ অনেকটাই চেটে গেছে। তা আমি বললাম যে জসিম ভাই বারবার গাড়ি ব্রেক করতেছেন কে, একটু ঘুমাইতে পারতেছি না। তো বলছে মুন্না শোনো আমি সামনে 3টা না 4টা না 5টা না 6টা না, আমি 9টা রাস্তা দেখতেছি, কোন রাস্তায় গাড়ি নিব? আশ্চর্য ব্যাপার, রাস্তা তো একটা, আপনি 9টা রাস্তা কীভাবে দেখেন? কয় আমি গাড়ি অ্যাক্সিলারেটর যত চাপতেছি গাড়ি আমার মনে হয় তত নাচতেছি, গাড়ির সামনে যাচ্ছে না, আর আমি সামনে দেখতে পাচ্ছি 9টা রাস্তা, এক এক দিকে এক একটা রাস্তা, আমি কোন রাস্তা নিয়ে যাবো গাড়িটা? তখন আমার মধ্যে একটু ভয় কাজ করলো। তো এর মধ্যে পুলিশ বলতেছে কি আপনি কি ফাজলামো করেন, নেশা টেশা করছেন, ড্রাইভারও তো নেশা করে। তো এই কথা মানে উস্তাদ আবার একটু রাগিয়ে গেছে, রেগে যাওয়ার পর বলতেছে কি স্যার আপনি যদি এত এত ভালো বোঝেন তাহলে আপনি তো ড্রাইভ জানেন, বলেন আপনি ড্রাইভিং করেন? তো পুলিশ যে স্যারটা ছিল সে সত্যি সত্যি উনি ড্রাইভিং সিটে বসছে, বলবার পর কিছু দূর উনি চালায় যাওয়ার পরে উনিও ব্রেক ব্রেক করে তখন গাড়ি থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পর বলতেছে যে সরি জসিম ভাই, আসলে আপনি তো 9টা রাস্তা দেখতেছেন, তো 12টা রাস্তা দেখতেছি। 12টা রাস্তা দেখতেছেন, কোন রাস্তায় গাড়ি নিবেন বুঝতে পারতেছি না, গাড়ি আমি চালাইতে পারতেছি না, হাত পাও কাঁপতেছে। যখন এই বিষয়টা বলল তো তখন আমি জসিম ভাইকে জিজ্ঞেস করলাম, জসিম ভাই আসলে প্রবলেমটা কোথায়? তো বলছে মুন্না এ তো জানাজে পড়া হয়নি রাশের, এই জন্য এই সমস্যাটা, এতে নতুন কিছু না, এটা আমি 5 বছর ধরে এই ভোগ ভুগে আসতেছি, তুমি ভয় পাও না আমি আছি। তো তখন বললো কি আপনার সবাই কাজ করেন, ভিতর লাইটটা জ্বালায় দেন আর আগরবাতি জ্বালায় দেন আর কালেমার শাহাদাত পড়েন। তো সবাই ওই কাজ করলো, আগরবাতি জ্বালায় দিল, সবাই কালেমার শাহাদাত পড়তে থাকলো, পড়তে পড়তে বেশ আমার চলে গেলাম। তো যাওয়ার পর ওই দিন ওই টিপটা মেরে চলে আসলাম। আসার পরের দিন আসতে না আসতে একটা টিপ অলরেডি এখানে ঢাকায় হয়ে গেছে। তো ছোট নানা বলতেছে যে এখান থেকেও রাত্রে যেতে হবে। তো ওই টিপটা হয়ে গেছে, আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম। আসার পর ওই দিন ওই টিপটা ক্যান্সেল হয়ে গেল, হলো না, আমরা ওখানে বসা। এর মধ্যে জামগড় ডক্টর্স হসপিটাল থেকে একটা ফোন আসছে যে একটা রোগী নিয়ে যেতে হবে, লাশ নিয়ে যেতে হবে বগুড়াতে। তো জসিম ভাই বলছে মুন্না এক কাজ করো, আমরা একটা সাইড টিপ পাইছি, তোমার নানারে বললো না ভালো হবে, চলো মাইরে আসি। তা আমি বললাম ভাই যেখানে যান চলেন, সমস্যা নেই, আমাকে একটু গাড়ি চালান শিখিয়ে দিন তাড়াতাড়ি। তো ওইখান থেকে আমরা জামগড়া চলে আসলাম, ডক্টর হসপিটালের সামনে চলে আসলাম। তো লাস্টে হচ্ছে জামগড়ের আশেপাশে হয়তো বা কোনো এক জায়গায় একটা ছেলে, ইয়াং বয়সে একটা ছেলে গলায় ফাঁসি নিয়ে মারা গিয়েছিল। তো ওই ছেলেটা ওকে হসপিটালে আনতে আনতেই মানে সিঁড়ি উঠতে উঠতেই নাকি মারা যান। তো হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি, দেওয়া না হওয়াতে ওকে এখন জসিম ভাই বলছে আমরা এই লাশ নিয়ে যেতে পারবো না, পুলিশ যদি ধরে ঝামেলা করবে। তো এই কথার পর 2000 টাকা বাড়িয়ে দিল, উনি লাশটা নিল। নিয়ে যখন গাড়ি টানলো তখন আমরা শেরপুরে যখন যাই তখন একটা রেস্টুরেন্টে ব্রেক করেন গাড়ি। ব্রেক করার পর ঠিক সেমই ঘটনা ওই দিন কেটে দাও। ব্রেক করার পর আমরা খাচ্ছি, খাবার পর একটা লোক মানে খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে উঠে আসে। উঠে আসার পরেই রাস্তার কাছে ছিল গাড়িতে দাঁড় করানো। উঠে আসার পর উনি যখন গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ান তখন মনে উনি একটা জিনিস অনুভব করতে পারছিল যে গাড়ির ভিতর তো শুধু লাশ ছিল আর সব মানে বাহিরে ছিল। গাড়ির মধ্যে হয়তো বা লাশটা যেমন ধোঁয়াছড়া করে নাচানাচি করে লাফালাফি করে একটা মানুষ, ঠিক যেন গাড়ির মধ্যে এমন কিছু হচ্ছে। তো উনি আবার সরে দাঁড়ালো, তা চিন্তা করছে যে অনেক পরিবহন যাচ্ছে, হয়তো পরিবহনের ওই ঝাঁকিতে এটা নড়তেছে ছোট গাড়ি। তো আবার ওইভাবে দাঁড়াইছে, দাঁড়ানোর পর একই অবস্থা, পুরো গাড়িটা নড়তেছে, নাচতেছে, এমন দুলতেছে। তো এইটা দেখার পর উনি দৌড়ায় চলে আসলো রেস্টুরেন্টের এখানে, আসে বলতেছে যে ভাই একটু আসেন। তো আমরা গেলাম সবাই, বলছে যে দেখেন এই অবস্থা, এই সমস্যা। পরে সেম টু সেম আমি যখন ব্যাগটা খুললাম দেখি যে লাশের তো সিরিয়াস অবস্থা, ও জিবলা তো বের হয়ে আছেই, তারপরে চোখটা ছিল বন্ধ করা, ও বড় বড় চোখ করে তাকায় আছে, ওর হাতটা এইভাবে নিচে স্টেটারের নিচে পড়ে আছে, মানে বেহাল অবস্থা, ওর পাও একটা নিচে ফেলানো আছে। তখন আমাকে বলতেছে জসিম ভাই কী ব্যাপার মুন্না, তুমি কি এটা আমাকে, ভাই আপনি তো দেখলেন, আমি তো আপনার সামনেই সব কিছু করে দিয়ে গেলাম, এখন আমি কি করে বলবো যে এটা কিভাবে হয়েছে। ওই লোকটা তখন বলতেছে ভাই আপনার এই ছেলেটার কোনো দোষ নেই, আমি যখন খেয়ে দিয়ে এখানে সে দাঁড়াইছি তখন মনে হচ্ছিল যে গাড়ির মধ্যে কেউ লাফালাফি করতেছিল বা লাশটাকে টানাটানি করতেছিল, লাশটাকে বের করে নিয়ে যাবে এমন একটা অনুভব হচ্ছিল আমার। তো যাই হোক, একইভাবে ওইভাবে আবার লাইট অন করে আমরা চলে গেলাম, দিয়ে আসলাম টিপ। দিয়ে আসার পরে যখন রাত্রে, ওই দিনকে রাত্রে আর কোনো টিপ ছিল না, তো বললো তুমি এক কাজ করো, তুমি চারতলা যে ঘুমাও, চারতলা যেখানে নার্স বা ওয়ার্ড বয়রা থাকেন সেখানে আমি মাঝে মাঝে ঘুমাইতে যেতাম। তো ওইখানে যখন ঘুমাইতে গেছি একটা ওয়ার্ড বয় ছিল আমার বয়সে, তো বলছে ভাইয়া তুমি আমার সঙ্গে ঘুমাও। তো আমি জানতাম না যে হসপিটালে এমন ভয় থেকে থাকে। তা আমি যখন ওর সঙ্গে ঘুমাইলাম, পঞ্চম তলায়, মানে পাঁচতলায় ছিল হচ্ছে আপনার ওই লাশ কাটা ঘর, যেখানে লাশ কাটত। তো যখন ওর সঙ্গে শুতে গিয়ে চলে গেলাম, রাত্রেবেলা ও লাইট অফ করে অফ করতে দিবে না, তা আমি আবার লাইট জ্বালানো থাকলে আমার ঘুম হয় না। তো আমি বললাম ভাই লাইট অফ করে দেন। কয় না ভাই লাইট অফ করা যাবে না, আমার লাইট অফ করলে ঘুম আসে না। তো বিষয়টা আমাকে ও বলেনি, বাট আমিও বুঝতে পারিনি। তা আমি জোর করে লাইট অফ করে দিছি। অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পরে মনে হচ্ছে, কিছুক্ষণ না মধ্যরাতে দুইটা তিনটা এমন হবে আর কি, যে ওই হুইল চেয়ারগুলো আছে না, রুগীকে যেমন হুইল চেয়ারে টেনে নিয়ে যায়, একটা কটকট কটকট শব্দ হয়, মানে আমার দরজার সামনে দিয়ে কেউ একজন রুগী নিয়ে যাচ্ছে। তো আমি হঠাৎ করে ওকে ডাক দিলাম যে ভাই উঠেন। তো পরে সে উঠলো। কি হয়েছে মনে হয়, মানে ভাই দেখেন তো যে কোনো রুগীকে নিয়ে যাচ্ছে নাকি? তাহলে কী বলেন, এত রাত্রে রুগী আসবে কোথেকে? আর চারতলা পাঁচতলা তো কোনো রুগী নেই, চারতলা পুরো ফ্লোর তো ফাঁকা। তো বললাম ভাই দেখেন। কেন ভাই আপনি ঘুমান তো। যাই হোক, তারপর আমি একটু সাহস হয়ে গিয়েছিল আমার দুই দিনে লাশের সঙ্গে থাকতে থাকতে। তো তারপরে কিছুক্ষণ পর আসতেন, কিছুক্ষণ পর আমি দেখি যে বড় যে ইয়েটা আছে যে লাশগুলো বা রুগী নিয়ে যায়,
স্ট্রেচার
যেটা বলে, তো সেইটাতে যে শব্দটা হয় মানে টেনে নিয়ে গেলে, এই শব্দটা হচ্ছে একদম মনে হচ্ছে যে সিঁড়ির উপর দিয়ে, মানে আমার যে রুমটা যেখানে শুয়েছিলাম সিঁড়ির পাশেই রুমটা ছিল, স্ট্রেচার সহ মানে সিঁড়ির উপর দিয়ে উঠে নিয়ে যাচ্ছে একটা লাশ বা একটা মানুষ বা একটা রুগী। তো আমি তখন আনমনে হয়ে গেলাম, আনমনে হয়ে আমি উঠে গেলাম বিছানা থেকে। তো বিছানা থেকে উঠে গেলাম, বের যখন হলাম তখন আমার রুমের সামনে কোনো লাইট ছিল না, অনেক দূরে ছিল লাইট। তো আমি তখন শব্দ পাচ্ছি যে ওই সিঁড়ি বেয়ে হয়তো বা কেউ উপরে যাচ্ছে। তা আমি সাহস করে পিছিয়ে পিছিয়ে গেলাম, যত হচ্ছে কে রুগী টুগী আসলো কিনা, যদি আমার টিপও হয়ে যায়, কেউ মারা টারা যায়, মানে কাজটাই ওইটা ছিল। তো যখন আমি সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি, তখন ওইখানকার একটা মহিলা ছিল, বৃদ্ধ মহিলা, ওই ক্লিনার যাকে বলে, পরিষ্কার করতো। সে ওই পাঁচতলায় লাশ কাটা ঘরের পাশেই দু তিনজন ওরা ওইখানে ঘুমাইতো। তো আমি উপরে চলে গেছি। উপরে যাওয়ার পরে এখন যে যে লাশ কাটা ঘর আমি চিনতাম না যে ওটা লাশ কাটা ঘর, তো আমি সরাসরি লাশ কাটা ঘরের মানে দরজার সামনে চলে গেছি। চলে যাওয়ার পর আমি দেখলাম যে কেউ নাই, কেউ নাই। তো আমি ওইখান থেকে হেঁটে এসে, নর্মালি হেঁটে এসে আমি খালাকে ডাকতেছি। খালা উঠেন তো। পরে খালা উঠলো। উঠার পরে কয় তুমি কে? তা আমি বললাম যে আমি ওই ইয়ার আলার নাতি, অ্যাম্বুলেন্সে কাজ করি আর কি। তো তুমি উপরে কেন, কোনো ডেড বডি নিয়ে এসো? ডেড বডি না, ডেড বডি আসছে কিনা এই জন্য তো আমি আসলাম। ওই যে ওইদিকে দেখলাম মনে হলো কে লাশ বা কোনো রুগী নিয়ে গেল। কয় তুমি জানো এটা কি? আমাকে না করে লাশ কাটা ঘর, যেখানে মানুষ মারা গেলে এখানে ওরা কাটাকাটি করে। তো এ কথা যখন বললো, তখন আমি ওইখান থেকে আর একটা সেকেন্ড দাঁড়াইলাম না, সোজা চলে আসলাম ওইখানে যেখানে আমি ঘুমাইছিলাম। ওইখানে আসার পর আর সারাটা রাত ঘুমাইনি। ফজরের একটু আগে, মানে আমি চিন্তাছিলাম কখন আজান দিবে, কখন আমি এখান থেকে বের হব। কিছুক্ষণ আজান, কিছুক্ষণ আগে আমি যখন বের হয়ে চলে আসলাম, আমি গাছতলা থেকে যখন নামতেছি, তখন আমি দেখতেছি যে সিঁড়ি, মানে সিঁড়ি দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। তাই আমি ভাবলাম কোনো হসপিটালের কোনো স্টাফ হবে। তা আমিও হেঁটে যাচ্ছি না, যেতে যেতে মানে কিছু তো যেতে যেতে মানে একটু মোড় ঘুরেই তাকে আমি আর দেখি নাই, তাকে দেখি নাই। দুই তিন মিনিট পরে আজান দিল। আজান দেওয়ার পরে আমি দৌড়ে গাড়ির কাছে গেলাম। যাওয়ার পরে গাড়িতে বসে থাকলাম, সকাল হবে গাড়িতে বসে থাকলাম। জসীম ভাই আসলো, তাকে আমি বললাম, সেদিন আমি ওইখান থেকে চলে আসলাম। বললাম না না, আমি গাড়ি, তোমার গাড়ি চালাইতে হবে না, আমি গাড়ি চালানো শিখবো না, আমি থাকবোই না। এই ছিল আজকের মতো আমার এই স্টোরিটা।
ওকে, এবং ধন্যবাদ আপনাকে। বেশ অনেকগুলো ঘটনা আমরা কিন্তু শুনছিলাম মুন্নাবিন সবসময়ের কাছ থেকে, এবং মুন্না ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এভাবে করে সবটা সময় থাকবেন আপনি জ্যাক এফএম এর সাথে।
হ্যাঁ, অফকোর্স, যদি আপনারা পাশে রাখে তো অবশ্যই।
ডেফিনেটলি,
এবং চলছিল কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে প্রাচ্যের বাড়ি প্রাঞ্চাল চানাচুর, এবং ঘুরিতে সময়টা বলছে 12:46, একটা ব্রেকে যাচ্ছে, আমরা ব্রেক থেকে যখন ফিরবো তখন কিছু এসএমএস পড়বো এবং ভূত স্টুডিওটাকে আজকের মতো র‍্যাপ আপ করতে হবে। সো থাকুন ভূত স্টুডিওর সঙ্গে, চলছে ভূত স্টুডিও প্রাচ্যের বাড়ি প্রাঞ্চাল চানাচুর, যা প্রাণী সাহস যোগায়। Welcome back for the last time. চলছে কিন্তু ভূত স্টুডিও, আর ভূত স্টুডিও মানে ব্যাক টু বাই প্রাঞ্চাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। চানাচুর আর স্পাইসি মশলার মাঠ দেখা এক ম্যাচ মেকিং, না হবে হ্যাক, স্কিলস মারবে উড়াল, মুখে আনে জোশ আর প্রাণে যোগায় সাহস, যার নাম প্রাঞ্চাল চানাচুর, যা প্রাণে সাহস যোগায়। সো প্রাণে সাহস নিয়ে যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, ধন্যবাদ প্রত্যেককে। এবং ভূত স্টুডিও শেষ করতে হবে, এবং মশুর ভাইয়ের শেষ ঘটনা দিয়ে আজকে ভূত স্টুডিওটা আমরা শেষ করবো। তো মশুর ভাই, কোন ঘটনাটা শুনছি আমরা এই মুহূর্তে?
এখন যে ঘটনাটা বলতে চাই, আমি তখন 2012 সাল, আমি তখন যশোর পলিটেকনিকে ফোর্থ সেমিস্টার। তা আমি যে আমার পাশের মেসে, আমার কিছু ওই মেসে কিছু ফ্রেন্ড থাকতো, আমি ওই মেসে যেতাম আর কি মাঝে মধ্যে। তা আমার যখন অ্যাসাইনমেন্ট, আমার পরীক্ষা, এক্সামের এক সপ্তাহ আগে জবাবদিহি দেওয়া লাগতো, তখন রাত জেগে ওদের সাথে যে আমি অ্যাসাইনমেন্ট করতাম, তা সেইভাবে আমি ওদের মেসে গেলাম। এখন এরকম এর আগেও গেছি, কিন্তু আমি সেরকম কোনো কিছু পাই নাই। ওইবার যখন গেলাম, যাওয়ার পরে দেখি যে ছাদে নূপুরের শব্দ, মনে হয় কোনো মেয়ে হাঁটতেছে। তার ফিলিংসটা আমার ভিতরে কীরকম একটা কাজ করলো, আমি কাউকে না বলে ভাবলাম দেখে আসি। এখন আমি গেলাম, যাওয়ার পরে কোনো কিছু পেলাম না, পরে আবার নিচে আসলাম। আসার পরে এরকম অ্যাসাইনমেন্ট করি, করতে করতে আধা ঘন্টা পরে আবার একই সাউন্ডটা আসে। আবার গেলাম, যে আমি কোনো কিছু পেলাম না। এরকম আমি ওদেরকে কোনো কিছু বললাম না যে তোদের এখানে এরকম সাউন্ড আসে দুপুরের। তা কিছুদিন পরে যখন আবার নতুন করে অ্যাডমিশন দিয়ে যারা নতুন করে চান্স হলো, মেহেরপুর বাড়ি একটা ছেলে ছোটো ভাই, ও এসে ওই ম্যাচটাতে উঠলো। এখন ওদের ম্যাচে তো আমি প্রায় প্রায় যাতায়াত করি। হঠাৎ একদিন ওই ছোটো ছেলেটা এসে বলে, ওদেরকে বলে যে ভাইয়া এরকম আমি একটা মেয়েকে দেখি, আর আমাকে এরকম ডাকে, অনেক সুন্দর মেয়েটা দেখতে, নুপুর পরে হাঁটে। এখন কয় আমি সাউন্ডও শুনছি। এখন আমি শোনার পরে আমি মনে মনে ভাবলাম যে তাহলে আমি যেটা শুনছি ও একই জিনিস শুনছে। তখন আমি আর ওদের ভিতরে বলিনি যে এটা ওদের ম্যাচের ব্যাপার, হয়তো কোনো ঝামেলা হতে পারে। আমি চলে গেছি। চলে যাওয়ার পরে কিছুদিন পরে তার 2-3 দিনের মাথায় ওই ছেলেটা দেখে গলায় দড়ি নিয়ে মারা গেছে। পরে এটার জন্য ময়নাতদন্ত হলো, কীভাবে মারা গেল ময়নাতদন্ত দেখলো ওর গায়ে কোনো কিছুর আসরণ নাই, যে কেউ হত্যা করে তার গলায় কোনো একটা গাছের গলায় দড়ি দিয়ে ঝুলে রেখেছে সেরকম কোনো কিছু পায়। পরে ওরা নিয়ে গেল কবিরাজের কাছে লাশটা। নিয়ে যাওয়ার পরে বলো যে এই ব্যাপার, একটা মেয়ে এরকম মারতে, কীরকম মেয়ে, একে মারলো কেন? তো ওই মেয়ের সাথে যে মেয়েটা এর আগে আত্মহত্যা করে গলায় দড়ি নিয়ে মারা যায়, ওই ছেলেরই বড় ভাই, ওই মেয়ের সাথে রিলেশন থাকে। তা মেয়ের ভাইরা যখন জানতে পারে যে এই ছেলের সাথে ওর বোনের রিলেশন, তখন ওদের প্রথম মারে, মারার পরে ওইখান থেকে চলে আসে দেশের বাড়িতে পড়াশোনা বাদ দিয়ে। পরে মেয়েটা ওকে ভালোবাসতো, ভালোবাসার পর ওর ভাইরাও মেনে নিল, কিন্তু ছেলে বিয়ে করতে চায় নাই, ভয়ে হোক আর যাতে হোক পরে মেয়েটা আত্মহত্যা করে। তারা সবাই ধারণা করলো যে ওর ভাইয়ের ওইটার জন্যই বেইমানিটা করার জন্য ছোটো ভাইকে মেরে ফেলছে। তারপর থেকে ওই ম্যাচে আর কেউ থাকে না।
ব্যাখ্যাহীন আরো একটা গল্প দিয়ে আজকের ভূত স্টুডিওটা শেষ করতে যাচ্ছি এবং ধন্যবাদ আপনাকে বসুর ভাই, এবং আবারও কখনো না কখনো ভূত স্টুডিওতে দেখা হলে হয়ে যেতে পারে এবং সবসময় সঙ্গে থাকবেন আমাদের। এনিওয়েজ চলছিল কিন্তু এভাবে করে ভূত স্টুডিও এবং অডিও লাইভ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এবং ধন্যবাদ প্রত্যেককে যারা ছিলেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। বিদায় নিচ্ছি এখন এবং
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।